exclusively on FusionBD.com.
এবং শুনি ভালোবাসার কথা, ভালো লাগার কথা, অনুপ্রেরণার কথা, ইচ্ছের কথা, কিভাবে ভালোবাসা দিয়ে দেশকে জয় করা যায়, মানুষকে জয় করা যায়, মনকে জয় করা যায়, পৃথিবীকে জয় করা যায়, তাই না? এবং হ্যাঁ, এবং সেরকমই কিন্তু আজকে অনুপ্রেরণা দিতে, অনুপ্রেরণার কথা বলতে আজকে সবার মাঝে চলে আসবে আর কেউ নেই, নয় নয় নয়, আমাদের একদম উদীয়মান ক্রিকেটার, জাতীয় দলের নিয়মিত মুখ হতে যাচ্ছেন যিনি, মোসাদ্দেক হোসেন সৈকত। রাইট রাইট রাইট। এবং একটা কথা মানে বলা যায় যে এটা আমাদের সাথে একসাথে দুঃখের কথা এবং একটা কি বলবো এটাকে আমি সুখের কথাও, যে তিনি ছোট্ট একটা ইঞ্জুরির কারণে, চোখের একটা ইঞ্জুরির কারণে কিন্তু লাস্ট সাউথ আফ্রিকার যে টুর্নামেন্টটা ছিল সেখানে তিনি যেতে পারেননি, তবে হ্যাঁ ভালোবাসার বাংলাদেশে কিন্তু তিনি থাকবেন তার ভালোবাসার কথা নিয়ে। তিনি কিভাবে কিভাবে এই মানে তার যে স্বপ্নটাকে জয় করলেন সবকিছুই আজকে তরুণ মুখদেরকে বলবেন, তরুণ প্রজন্মকে বলবেন, উৎসাহিত করবেন, তাই না? কখনোই হারতে নেই সে কথাগুলো বলবেন তিনি, আরো অনেক কথাই বলবেন। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু না বললেই না, সেটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আমরা ফেসবুকে পেজে হচ্ছে আমাদের যে একমাত্র পেজ ঢাকা এফএম 90.4 এ, সেই পেজে আমরা অলরেডি একটা পোস্ট করে দিচ্ছি, সেই পোস্টটা কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি নিজেদের ওয়ালে, বিকজ যে পোস্টটা সবচেয়ে বেশি শেয়ার করবে তার কথাই কিন্তু, তার সাথেই কিন্তু আমরা কথা বলবো এবং গুরুজি কোনো মুহূর্তে তাদেরকে কল দিয়ে দিবে। পাশাপাশি কিন্তু তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকে সেই পোস্ট ট্যাগও করতে পারো। বাট সবার আগে বলে দিচ্ছি যে আমাদের পোস্টের লিঙ্ক দিও, রাইট, www.facebook.com/ilovedhakafm, এটা হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজের লিঙ্ক। অ্যান্ড ইয়েস, তোমরা যদি শর্টকাটে সার্চ করতে চাও যেটা করতে পারো, যে আমাদের ফ্যান পেজ সার্চ করতে পারো, ফেসবুকে যে সার্চ বার আছে সেখানে গিয়ে অ্যান্ড ইয়েস লিখতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখে সার্চ করে যে পোস্টটা পেয়ে যাবে আজকে সেই পোস্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে যে আজকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিতে চলে আসছে আমাদের জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। অ্যান্ড ইয়েস, তিনি কিন্তু একই সাথে অলরাউন্ডার, রাইট? এবং একটা কথা কিনা আমি না বলি না যে তোমার চাইলে তোমাদের মনের কথাগুলো আমাকে এসএমএস করতে পারো। অ্যান্ড ইয়েস, কিভাবে করবে? মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবে, গিয়ে তোমার নাম লিখবে, দেন তোমার এজ, দেন স্পেস দিয়ে তোমার লোকেশন, দেন স্পেস দিয়ে তোমার মনের কথা লিখে পাঠিয়ে দিবে 16260 নাম্বার। ও, একটা কথা মনে পড়ে গেল, যেহেতু তোমরা মোবাইল ফোন ইউজ করবে, ফেসবুক ইউজ করবে, তো অ্যাম্বার আইটির কথা কিন্তু না বলি না। অ্যাম্বার আইটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একদম ফ্রি। সেপ্টেম্বর তো শেষ, তো অক্টোবর মাসে, রাইট? এবং এর ফিচার গুলো হচ্ছে বাসাওয়াইজ, ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার। অ্যান্ড ইয়েস, আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখানেই যোগাযোগ করুন। কোন নাম্বার? সেই নাম্বারটা বলে দিচ্ছি 09611333777, রাইট? ওকে। অ্যান্ড ইয়েস, অ্যাকচুয়ালি আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমরা ক্রিকেট প্লেয়ারের সাথে কথা বলবো। ও ও ও, অ্যান্ড একটা কথা কিন্তু না বলি না, আজকে কিন্তু আমাদের সবার প্রিয় মাশরাফি বিন মুর্তজার বার্থডে। সো হ্যাপি বার্থডে দ্য বস অফ বাংলাদেশ, রাইট? ওকে। অ্যান্ড ইয়েস, একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আমাদের যে গুরুর ফ্যান পেজ, সেটা প্রায়ই দেখি যে আমরা তোমরা আমাদেরকে আমাদের কাছে জানতে চাও গুরুর ফ্যান পেজের ব্যাপারে, গুরুর ফ্যান পেজের লিঙ্কের ব্যাপারে। তো গুরুর ফ্যান পেজের কথা যেটা বলবো সেটা হচ্ছে যে যে কোনো মুহূর্তে তোমরা গুরুকে খুঁজে পেতে পারো। অ্যান্ড কিভাবে সেই লিঙ্কটা বলবে, সেটা www.facebook.com/guru-station। গুরুর স্পেলিংটা হচ্ছে GURU, গুরু EHTESHAM, গুরু হিতেশ্যামের লিঙ্কটা বলে দিচ্ছি ফ্যান পেজে। তো সেখানে চাইলে তোমরা তোমাদের ভালো লাগার গল্প, অনুপ্রেরণার গল্প, যে কোনো কিছু আমাদেরকে জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করে ফেলবো। অ্যান্ড ইয়েস, তোমার ফোন নাম্বারটা কিন্তু ইনবক্স করতে ভুলবে না গুরুর ফ্যান পেজে, ওকে? আর এই মুহূর্তে আমি যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমি একটা গানে চলে যাবো। অ্যান্ড কোন গানটা যাবো? ওকে, আমি একটা গান অলরেডি প্লে করে ফেলেছি, আমার অসংখ্য পছন্দের একটা গান। তো সেই গানটা হচ্ছে মিনারের দেয়ালে দেয়ালে, এই গানটা শুনবো। অ্যান্ড এই গানটার পরে কিন্তু একটু টুইং ব্রেক নিবো, দেন আমি ফিরে আসবো, কথা দিচ্ছি। এনজয় দেয়ালে দেয়ালে বাই মিনার।
কেন আমি একা হৃদয়ে ভাঙছু জানো না তুমি নাই আমার স্বপ্ন মেঘে ঢাকা নামে না বলো না কেন তুমি বহু দূর কেন আমি একা হৃদয়ে ভাঙছু জানো না তুমি নাই আমার স্বপ্ন মেঘে ঢাকা নামে না রস্তু নেই তো ভোরে দেখা বোঝাবো কিভাবে কত মিশে গেছে অজানায় জানে শুধু দুচো ঘুষের স্বভাবে
Spring break. ইচ্ছে হলে এই রিয়েল অরেঞ্জের ড্রিং ড্রিং স্বাদে ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের ড্রিং ড্রিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে কিন্তু চলে আসবে আমাদের জাতীয় দলের নিয়মিত মুখ মোসাদ্দেক হোসেন সৈকত, এবং সেই সাথে কিন্তু আরো জানাচ্ছি গুরুজিতা শ্যাম চলে আসবেন কিছুক্ষণের মধ্যে সব কথা বলতে। সেটা না একটু সাসপেন্স থাকলো, তাই না, যে তিনি কি বলবেন আজকে। এবং আমরা কিন্তু বরাবরের মতোই প্রতিটি শোতে আমাদের প্রতি বৃহস্পতিবার আমরা একটু অন্যরকম কথা, অন্যরকম ভালোবাসা গুলো নিয়ে আপনাদের সামনে চলে আসি, তাই না। এবং আমিও এখনো খুব অধীর আগ্রহ ওয়েট করছি যে দেখি আজকে গুরু কি স্পেশালিটি স্পেশাল কথাবার্তা নিয়ে চলে আসবে, কি সারপ্রাইজ দেয় আমাদের সবাইকে, তাই না। এবং আমি এই সারপ্রাইজের কথা বলবো না এখন, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সবাই কিন্তু ফেসবুকে আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টটা শেয়ার করতে থাকো, এবং হ্যাঁ 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 অবশ্যই আমাদেরকে শুনতে কেমন লাগছে সেই কথাগুলো আমাদেরকে জানাতে থাকো। ওয়েল, যেমন ভালোবাসার বাংলাদেশ কি করছে, সারা দেশে ছড়িয়ে আছে কিন্তু হাজারো ভালোবাসার গল্প, এবং যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগে, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা, সেসব বাহারি গল্পের ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম যেমন ভালোবাসার বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এখন 90.4 এর সাথে থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত। ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় প্লেয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা শিখত, এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে এগিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন, আর ঢাকা এখন 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। রাইট, ওকে, যে কথাটা বলছিলাম যে আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো বন্ধু আমাদেরকে টেক্সট করে ফেলেছে, টেক্সট করেছে আমাকে রাফি। রাফি কি বলছে, রাফি সাভার থেকে বলছে আমাকে, আপু খুব ভালো লাগছে, আমিও অপেক্ষা করছি, এবং হ্যাঁ আজকে আমাদের কথা, ও মানে আজকে ক্রিকেট নিয়ে কথা হবে দেখে সে নিজেও খুব বেশি এক্সাইটেড, এবং রাফির মানে রাফির মতো যারা এক্সাইটেড আজকে তারাও কিন্তু চাইলে আমাদেরকে আমাদের ফেসবুকে যে ফ্যান পেজটা আছে যার লিঙ্ক হচ্ছে www.facebook.com/ILoveDhakaFM, রাইট, সেই পেজে যে লিঙ্কে আমরা পোস্ট করে দিয়েছি সেই পোস্টে তোমরা আমাদের সাথে থাকো এবং সেই পোস্টটা শেয়ার করো খুব বেশি বেশি। পাশাপাশি একটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা কিন্তু আমাদের যে অরিজিনাল ফেসবুক ফ্যান পেজ আছে সেটাতে লাইক দিও এবং সেই পোস্টটাতেই কমেন্ট করতে থাকবে, এবং আমাদের অরিজিনাল ফেসবুক ফ্যান পেজের যে লাইকের সংখ্যা সেটা আমি দেখতে পাচ্ছি আসলে ডে বাই ডে ইনক্রিজ হয়, অ্যান্ড ইয়েস লাইক হচ্ছে তোমার প্রায় 421,556, রাইট, 421,556। সো সেই পেজে যে পোস্টটা দিয়েছি সেই পেজটাতেই তোমার লাইক দিয়ে আমাদের সাথে থাকবে। পাশাপাশি গুরু হিতাশ আমরা ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটা বলে দিচ্ছি www.facebook.com/গুরুহিতাশ্যাম, এখানে তোমাদের ভালো লাগা ভালো বাসার কথাটা অনুভূতির কথা সবকিছু আমাদেরকে জানাও, পাশাপাশি তোমার ফোন নাম্বারটা আমাদেরকে ইনবক্স করে দিবে, আমরা অবশ্যই কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো ভালোবাসার কথাগুলো জানতে, ভালোবাসার কথাগুলো জানতে, রাইট, ওকে। ফেসবুকে আছে আমাদের সাথে অনেকগুলো বন্ধু
আমার সাথে সুষমা, সুষমা কি বলছে, আপু খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, এইভাবে সবসময় থাকতে হবে প্রতি বৃহস্পতিবার। ওয়েল অ্যাম্বার আইটি রাইট, অ্যাম্বার আইটি কিন্তু উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা আছে, এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এর ফিচার গুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার অ্যান্ড ইয়েস। ইন্টারনেট সংযোগের জন্য সেটা এখনই যোগাযোগ করুন 09611337 এই নাম্বারটিতে। আর আমি মোটে চিন্তা করছি যে একটা গান প্লে করবো তোমাদের জন্য, বাট কোন গানটা প্লে করা যায় তোমাদের জন্য সেটাই হচ্ছে আমি ভাবছি। কোন ভালোবাসার গান, ওকে, তাই না, ভালোবাসার ব্যাপারটাই কিন্তু একটু অন্যরকম। আমি এখন প্লে করে দিব তোমাদের জন্য, ওকে, আমি চিন্তা করছি আজকে তুমি এসআর কে কোন একটা গান প্লে করে দিই, তাই না, এসআর কে বার্থডে কিন্তু চলে আসছে খুব বেশি দেরি নেই, এসআর কে বার্থডে কবে বলো তো, এসআর কে বার্থডে নভেম্বরের 2 তারিখে, তাই না, এবং এসআর কে মানে কিন্তু অন্যরকম রোমান্টিক কথাবার্তা, রোমান্টিক গান, রোমান্টিক সবকিছু, তাই না। তো মানে এসআর কে হলে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি ভালোবাসার কোন একটা জায়গায় ভেসে যাচ্ছি, তাই না, যে কোনো ধরনের ভালোবাসা। এবং একটা কথা কিন্তু না বললেই না, শাহরুখ খান কিন্তু পৃথিবীর অন্যতম ধনী অভিনেতা, তাই না, এবং সে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন, বিকজ তিনি একসময় খুব কি বলবো যে গরিব ছিলেন, তার মা ক্যান্সারে মারা যান, তিনি দিল্লিতে আসেন মাত্র, আমি যদি ভুল না করে থাকি, মাত্র 300 রুপি নিয়ে, এবং তারপর তিনি পুরো বিশ্ব জয় করে ফেলেছেন। আসলে কিভাবে তিনি বিশ্ব জয় করলেন এইটাই কিন্তু মানে অবাক লাগে আমার কাছে, এবং সেই সাথে কিন্তু তিনি একজন ভালো ব্যবসায়ীও, তাই না। এরকম অনুপ্রেরণার কথাগুলোই কিন্তু আমরা তোমাদের সবার মাঝে ছড়িয়ে দেই। সেই সাথে আবার বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত, আমাদের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার, রাইট, অ্যান্ড তিনি বলবেন তার সব ভালো লাগার কথাগুলো, তিনি কিভাবে এই পর্যন্ত চলে এসেছেন, কিভাবে তিনি ব্যাট হাতে নিয়েছেন, বল হাতে নিয়েছেন, সব কথাগুলাই তিনি আমাদেরকে বলবেন। পাশাপাশি কিন্তু আপনারাও চাইলে আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করে বলতে পারেন যে আপনি কি অনুপ্রেরণা চান, আপনি আপনার ভালো লাগার কথাগুলো কিভাবে বলতে চান, আর কিভাবে মানে অন্যকে উৎসাহিত করবেন, এই ব্যাপারটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, নিজের থেকে অন্যকে বেশি উৎসাহিত করা। মানে আমি বলবো যে নিজে যদি সবসময় আপসেট থাকেন তা আপনি কিন্তু অন্য কাউকে উৎসাহিত করতে পারবেন না, তাই না, ব্যাপারটা এরকমই। তো ঠিক আছে, আমি এখন আসলে গানটা খুঁজে বের করে ফেলছি অলরেডি, আই থিঙ্ক আমি পেয়ে গেছি গানটা, আমি চাচ্ছিলাম যে কাল হুনা হোক গানটা প্লে করতে, বাট ওকে 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 অ্যান্ড ইয়েস, কাল হুনা হোক মুভিটার কথা বলি। এখানে কিন্তু শাহরুখ খানকে দেখা যায় যে সে খুব আপসেট থাকে, দেন সে মারা যাবে, মারা যাবে অবস্থা, তারপরও কিন্তু জীবনকে থামিয়ে রাখেনি, তাই না। ওকে, তো যে গানটা আমি এখন প্লে করবো সেই গানটা হচ্ছে ইটস দ্য টাইম টু ডিস্ক, গানটা আমি প্লে করে দিচ্ছি কাল হুনা হোক মুভি থেকে। আসলে জীবনটাকে আমি যেখানে থাকবো সেখান থেকে আমাকে ফিল করতে হবে, রাইট। তো চলে যাচ্ছি গানে, ফিরছি কিছুক্ষণ পরে, এনজয়। ইয়েস, এনজয় ক্লেম ভালোবাসার বাংলাদেশ। Thank you.
সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
ইও কি হুনতাছেন জানেননি, আজকালে থাড়ার মতন ঢাকা FM 90.4।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং রিং সাদে রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার শুরু নেই শেষ চলছে কেমন
অফুরন্ত ফ্রেশনেস।
ব্রেকফাস্টে কড়া ফেসবুকিং এর সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও আর ডেজার্টে ননস্টপ মিউজিক, ডিনারে গরম গরম মুভি ডাউনলোড, আর যেখানেই হোক ইন্টারনেটে নো ডায়েটিং।
ইন্টারনেট ব্যবহারে যারা ডায়েটিং একদমই পছন্দ করেন না তাদের জন্য বাংলালিংকে 100% বোনাস সহ 3 GB মাত্র 99 টাকা রিচার্জে ও 5 GB মাত্র 129 টাকা রিচার্জে। বিস্তারিত জানতে ভিজিট করো bangalink.net। বাংলালিংক ইন্টারনেট চলছে, চলতেই থাকবে।
হারানো দিনের গান শুনতে কার না ভালো লাগে, যে গান চির সবুজ।
ও রে নীল দরিয়া আমায় দে রে দে কফি হাউসের সেই আটটা তার
এই ধরনের ক্লাসিক গানগুলো শুনতে টিউনিং করুন ক্রাউন সিমেন্ট ক্লাসিক সেশন রবি থেকে বৃহস্পতি সকাল 9টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং রিং সাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
That's right, dear listener. আপনারা শুনছেন ঢাকা FM 90.4 and yes, ক্লেমন ভালোবাসা বাংলাদেশ নিয়ে তার নিয়ে আছি এবং কথা দিয়েছিলাম যে এইবার যখন আসবো গুরুহিত শ্যাম আমাদের সাথে থাকবেন এবং হ্যাঁ আমি খুব বেশি দেরি করবো না, কিছুক্ষণের মধ্যে গুরুহিত শ্যামের কাছে চলে যাবো। বাট যে বিষয়গুলো একেবারে না বলবে না সেই বিষয়টা হচ্ছে যে তোমরা কিন্তু চাইলো আমাদের ফেসবুক যে ফ্যান পেজ আছে সেই ফ্যান পেজের সাথে আমাদের সাথে থাকতে পারো, তসমিয়ার সাথে থাকতে পারো এবং গুরুহিত শ্যামের সাথে থাকতে পারো। আমাদের কি শুনতে কেমন লাগছে, অনুপ্রেরণা গুলো কেমন লাগছে সেই কথাগুলো সব আমাদেরকে জানাতে পারো। কোথায় আমাদের ওয়ান এন্ড অনলি ফ্যান পেজের যে লিঙ্কটা সেটা বলে দিচ্ছি www.facebook.com/ilovedhakafm রাইট। এবং সেই সাথে কিন্তু তোমরা শর্টকাট যে সার্চ করতে পারো সেই পদ্ধতিটা বলে দিচ্ছি। যে ফেসবুকে যদি লগ ইন করে থাকো অলরেডি সার্চ ইঞ্জিনে গিয়ে ফেসবুকে যে সার্চ বার্তা আছে সেখানে গিয়ে লিখবে ঢাকা স্পেস FM স্পেস 90.4। এখানে তুমি অলরেডি একটা পোস্ট দেখতে পাবে আমাদের সেই জনপ্রিয় ক্রিকেটার মোসাদ্দেক হোসেন শেখর, জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার, ওনার একটি ছবি অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। সেখানে তুমি তোমার মনের কথাগুলো জানাও, কমেন্ট করে জানতে থাকো ভালো লাগা ভালোবাসার কথাগুলো, কেমন লাগছে শুনতে থাকা এফএমকে সেই সব কথা। এবং সেই সাথে বলছি এমবারাতে উচ্চ গতি হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনায় আছে এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট দুইটার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এবং এর ফিচারগুলো হচ্ছে বাফার অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি,
One free VLIP and safe low latency for gamer. এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। আমি আবার রিপিট করছি 09611333777 এই নম্বরে। এই ক্লেওন কিন্তু কি করছে বলুন তো? ক্লেওন হচ্ছে ছড়িয়ে দিচ্ছে ভালোবাসার কথা, তাই না? কিভাবে? এই যে ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে ক্লেওন ভালোবাসার বাংলাদেশ শো এর মাধ্যমে, তাই না? এবং এবং সারা দেশে ছড়িয়ে ছিটে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত প্রশ্নে ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকো। এবং এবং কি করবে বলতো? প্রতি বৃহস্পতিবার রাত 11:00 থেকে 1:00 পর্যন্ত ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের কি করেছে বলতো? মানুষের ভালোবাসা শিখত। এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফ্রন্ত প্রশ্নে ছড়িয়ে এগিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন, আর ঢাকা এখন 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বন্ধু কিন্তু আমাদেরকে টেক্সট এন্ড কমেন্ট করা শুরু করে দিয়েছে। কমেন্ট করেছে আমাকে ফেসবুক, ওকে, ফেসবুকে কমেন্ট করেছে আমাদেরকে সিনথিয়া সিমিত। সে বলছে, প্রতিটা মানুষের কষ্ট দুঃখ আহাজারি ইত্যাদি ধারণ বা সহ্য করার ক্ষমতা, সহ্য করার ক্ষমতা, কেউ এই ক্ষমতার বাইরে বা উপরে যেতে পারে না। বন্ধু, তুমি একেবারে ঠিক বলেছ, তাই না? এবং দেখি গুরু এই ব্যাপারে কি বলে। অবশ্যই গুরু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এবং মমিনুল ইসলামও আমাদের সাথে আছে, বলেছে লাভ ইউ গুরু অ্যান্ড অলসো লাভ ইউ আপু। থ্যাংক ইউ মমিনুল ফ্রম রাজশাহী। ইয়েস, রাজশাহী, রাজশাহী শহরটা আমার কাছে খুব ভালো লাগে। ফাহিম খান আছেন, তিনি বলছেন, গুরু আমি ফাহিম, ওকে, আমি ময়মনসিংহের টাউন হল থেকে শুনছি, আর সৈকত ভাইয়ের আমাদের ক্লাবের বড় ভাই, ওয়াও, খুব ভালো লাগলো আমাদের সাথে আছে। এই জন্য আবু হুরায়রা আমাদের সাথে জয়েন করে ফেলেছে এবং তিনি বলছেন, মোসাদ্দেক, তোমার অতীতের জন্যই তোমাকে বেশি ভালোবাসি, তোমার খেলার স্টাইলটাও মনোমুগ্ধকর, আমাকে রিকি পন্টিং এর কথা মনে করিয়ে দেয়। একেবারে ঠিক কথা বলেছি। যখন আমরা ছোট ছিলাম আমরা সবাই কিন্তু রিকি পন্টিং এর ব্যাটিং এ বোলিং আমরা খুব বেশি সবসময় কি করতাম বলতো, মানে এক্সাইটেড থাকতাম, ঠিক আছে কখন সে আসবে। বাট ইয়েস, নাও ডেজ আমাদের অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হয় না, আমাদের দেশের প্লেয়ারদের মধ্যে কিন্তু অনেক 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 অনুপ্রেরণা দেয় এরকম প্লেয়ার এসে জয়েন করে ফেলেছে, তাই না? এবং সেই সাথে একটা কথা না বললেন, এখন গুরুও কিন্তু আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে। এবং গুরু 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 আমরা এখন গুরুর কাছে চলে যাচ্ছি, তাই না? দেখি, ওকে, তো গুরু সাথে আমরা জয়েন করে ফেলেছি। গুরু কেমন আছেন? গুরু কেমন আছেন? আমাদের সবার সাথে এসে কিন্তু জয়েন করে ফেলেছে গুরু।
চলো আকাশ ছেয়ে দেখি, চলো সাথে দেশটারি বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি, চলো কানে কানে বলি গান, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মাতৃ, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফা হল, আচ্ছা কে ডাকিয়ে দেবে ভালোবাসা ফেরিওয়ালি, চলো এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এমন ভালোবাসার বাংলাদেশে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালোবাসার বাংলাদেশের সবাইকে অনেক ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি। ভালোবাসার বিভিন্ন রূপ রং এবং বৈচিত্র্যে সবসময় মন করে থাকে, একটা গান খুব বেশি করে শুনতে মন চাচ্ছে। তসমিয়া, থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল কোঅপারেশন।
থ্যাংক ইউ। ওকে, আমরা সেই গানটা দেখি কিছুক্ষণের মধ্যে প্লে করে দিই।
সেই ছিল
এবং
সেই সাথে আমি সবাইকে জানিয়ে দিই যে তোমাদের পছন্দের এই প্রেম ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠান, এই প্ল্যাটফর্ম, এই কমিউনিটি শুধুই তোমাদের জন্য ডেডিকেটেড। তোমরা অলরেডি জেনেছ যে আমাদের বিডি ক্রিকেটার আমাদের অনেক পছন্দের, যে অলরেডি সম্ভাবনাময় একজন ক্রিকেটার হিসেবে আমাদের বাংলাদেশের যে রিয়েল অ্যাম্বাসেডর ক্রিকেটের এই ট্রুপে অলরেডি সংযুক্ত হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, যাকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে নিব এবং তোমাদের সাথে কমিউনিকেশন করিয়ে দেব। তোমরা জানো যে কেমন ভালোবাসার বাংলাদেশের এমন ভালোবাসার বাংলাদেশের সমস্ত উদ্যোগ শুধুই থাকে তোমাদেরকে ঘিরে। যাতে করে তোমাদের ভালো লাগার কারণ আমরা হতে পারি, তোমরা যেন পছন্দ করো আমাদের সমস্ত উদ্যোগকে, সে ব্যাপারে আমরা সদা সতর্ক থাকি। মানে স্পেশালি তোমরা জানো যে আমাদের কেমন ভালোবাসা বাংলাদেশের উদ্দেশ্যই কিন্তু আমাদের ক্লেমোর ব্র্যান্ডের সাথে ওতপ্রোত ভাবে জড়িত, ব্র্যান্ডের এসেন্সের সাথে কিন্তু আমরা ওতপ্রোত ভাবে জড়িত। ক্লেমোর মানেই কিন্তু ক্রিয়েট ড্রিঙ্ক, দেশের নাম্বার ওয়ান ক্রিয়েট ড্রিঙ্ক, যারা গর্বের সাথে এই পানি আমাদের সকলের কাছে পৌঁছে দিচ্ছে। অপরন্ত ফ্রেশনেসের গল্প নিয়ে আমাদের ভালোবাসার বাংলাদেশকে সাথে করি ক্লেমোনের এই সামনের দিকে এগিয়ে চলা। এবং ক্লেমোন দেশের নাম্বার ওয়ান ক্লিয়ার ড্রিঙ্ক, এবং এই কেমন ভালোবাসার বাংলাদেশ আমরা কিন্তু আমাদের কন্টেন্টও কিন্তু সেই একই কথাই বলে, মানুষের কিভাবে ভালো লাগা ভালোবাসার কারণ আমরা হতে পারি, মানুষের সফলতার সবচেয়ে বড় উপলক্ষ হিসেবে আমরা কিভাবে থাকতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের অবিরতভাবে থাকে। তো আমরা মূল অনুষ্ঠানে যাব, তার আগে কেন জানি গানটা শুনতে খুব মন চাচ্ছে তাসমিয়া।
একেবারে তাই গুরু, আমি এই গানটা প্লে করে দিচ্ছি, অসম্ভব সুন্দর একটি গান, এবং এই গানটা আমরা চলে যাচ্ছি এখন। ওকে, অসম্ভব সুন্দর একটি গান, শ্যামা জন্মতুল্লার কণ্ঠে গেছিল দৃষ্টি সীমানায়। গানটা শুনলে আসলে মনে হয় যে আমি কোন সীমানায় দাঁড়িয়ে আছি। আসলে একটি অসম্ভব সুন্দর ভালোবাসার সীমানায় দাঁড়িয়ে আছি, তাই না? যে ভালোবাসাটা আমাদেরকে দেয় ফ্রেশনেস, ক্লেমন ভালোবাসা বাংলাদেশের কথা বলছি। ক্লেমন, যখন আমি নিজে পার্সোনালি ড্রিঙ্ক করি আমি খুব ফ্রেশ হয়ে যাই। দেখা যায় এই গরমে বেশ কিছুদিন ধরে, 4-5 দিন ধরে খুব গরম পড়েছে, তো আমি অস্থির হয়ে যাই যখন বাসা থেকে বের হই, অফিসে আসি, শো করি। তো একটা কিন্তু ক্লেমন না হলেই হয় না, বিকজ এটা আমাদেরকে খুব বেশি রিফ্রেশ করে, আমাদের মুডটাকে চাঙ্গা করে ফেলে, তাই না? এখন যেই দিনকাল পড়েছে মুডটাকে অল টাইম চাঙ্গা করে রাখতে হয়। তো সারা দেশে কিন্তু ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অপরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এখন 90.4 এর সাথেই থাকবো প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে 1টা পর্যন্ত। ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা সিক্ত। এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে এগিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকে ক্লেমন, আর ঢাকা এখন 90.4 টিউন করে শুনতে থাকে ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। ওয়েল, অনেক কথাবার্তাই হয়েছে, ফেসবুকের লিঙ্কটা আবার বলে দিচ্ছি। সেই লিঙ্কটা হচ্ছে facebook.com/ilovedhakaFM। ইয়েস, এন্ড পাশাপাশি ফেসবুকে সার্চ করতে পারো ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখে সার্চ করতে পারো। অলরেডি আমাদের কিন্তু একটা আমাদের যে রিয়েল ফেসবুক ফ্যান পেজ সেটা চলে আসবে, এবং সেখানে আমি একটা পোস্ট করে দিয়েছি আমাদের জনপ্রিয় তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, রাইট? তিনি জাতীয় দলের ক্রিকেটার এখন, তার একটি ছবি পোস্ট করে দিয়েছি। সে পোস্টটা যত বেশি শেয়ার করবে, তোমাদের নিজেদের ওয়ালে বন্ধুদেরকে ট্যাগ করবে, শেয়ার করবে, আমরা কিন্তু যে কোনো মুহূর্তে যে বন্ধুটি সবচেয়ে বেশি শেয়ার করেছে তাকে কল দিয়ে ফেলবো। এবং হ্যাঁ, আবার বলছি, এটা সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য। গুরু হিসেবে যে কোনো মুহূর্তে তোমাদের জন্য কল করে ফেলবে, এবং একেবারেই মনটা খারাপ করা যাবে না, তাই না? আর এই মুহূর্তে আমি আর একটিও কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি টুইং ব্রেকে, এবং টুইং ব্রেকের পর পিছি আমরা আবারও ঘুরতে শ্যামকে নিয়ে, ভালো লাগার কথা নিয়ে, ভালোবাসার কথা গাও নিয়ে। তো সতর্ক ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো ঢাকা এফএম 90.4, অ্যান্ড ইয়ার এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং টিরিং স্বাদে ব্রেকফাস্টে কড়া ফেসবুক এর সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও আর ডেজার্টে ননস্টপ মিউজিক, ডিনারে ডিনারে গরম গরম মুভি ডাউনলোড, আর যেখানেই হোক ইন্টারনেটে নো ডায়েটিং।
ইন্টারনেট ব্যবহারে যারা ডায়েটিং একদমই পছন্দ করেন না তাদের জন্য বাংলা লিঙ্কে 100% বোনাস, বোনাস সহ 3 GB মাত্র 99 টাকা রিচার্জে ও 5 GB মাত্র 129 টাকা রিচার্জে। বিস্তারিত জানতে ভিজিট করো bangla-link.net। বাংলা লিঙ্ক ইন্টারনেট চলছে, চলতেই থাকবে।
শুনছেন শুনছেন শুনছেন
শুনছেন ঢাকা
এফএম 90.4। চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ, শুরুর দেশে চলছে কেমন প্রশ্ন, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার,
বুঝছেন না কি চলে
ব্রেকফাস্ট এ পড়া ফেসবুক এর সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও আর ডেজার্টে ননস্টপ মিউজিক, ডিনারে ডিনারে গরম গরম মুভি ডাউনলোড, আর যেখানেই হোক ইন্টারনেটে নো ডায়েটিং।
ইন্টারনেট ব্যবহারে যারা ডায়েটিং একদমই পছন্দ করেন না তাদের জন্য বাংলা লিঙ্কে 100% বোনাস, বোনাস সহ 3 GB মাত্র 99 টাকা রিচার্জে ও 5 GB মাত্র 129 টাকা রিচার্জে। বিস্তারিত জানতে ভিজিট করো bangla-link.net। বাংলা লিঙ্ক ইন্টারনেট চলছে, চলতেই থাকবে।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
সারা দেশে সবার সাথে ঢাকা FM 94.4।
জনপ্রিয় ক্রিকেটার এখন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাপারে তিনি কিন্তু অলরেডি কি বলবো যে আমাদের মন জয় করে ফেলেছে এবং তিনি কিন্তু একই সাথে ব্যাটিং করছেন, বোলিং করছেন, তাই না, সবকিছু করছেন, দ্যাট মিন্স অলরাউন্ডার, রাইট। তো আমি এখন খুব বেশি কথা বাড়াবো না, আমার মনে হয় যে আমার এখন গুরুর কাছে চলে যাওয়া উচিত। তো আমি এখন গুরুর কাছে চলে যাচ্ছি। গুরু,
আর অল্প কিছুক্ষণের বিরতি, তারপর পরই আমরা ফিরে আসছি বাংলাদেশ ক্রিকেট দলের মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। তার জন্মকাল সবাই জানো, তারপর একটু রিক্যাপ। তার জন্মকাল 10th December 1995, ময়মনসিংহের, বাংলাদেশ, ময়মনসিংহে। এবং ক্রিকেটার হিসেবে কিছু কিছু অবিস্মরণীয় পারফরমেন্স, স্পেশালি ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে তার ইন 2013 এবং 2014 এন্ড 15 সে 250 এবং 282 কনজিকিউটিভ ফার্স্ট ক্লাস ইনিংস খেলে। এবং এই ডাবল সেঞ্চুরি, যে জিনিসটা সত্যি খুব গর্বের সাথেই কিন্তু এটা মনে করা হয়। এবং অলরেডি তার 1000-এর উপরে ফার্স্ট ক্লাস রান কিন্তু তার করা হয়েছে। এবং ওয়ান ডে, টেস্ট, টি টোয়েন্টি সমস্ত ফরম্যাটেই কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতকে আমরা দেখেছি। আমার কাছে মনে হয় বা আমাদের সকলের কাছে এরকম মনে হয় যে অনেক দারুণ এক ভবিষ্যৎ, চমৎকার একটা ক্যারিয়ার সামনে ওয়েট করতেছে এই মানুষটির জন্য। আমরা তাকে সাথে নিয়ে তার জীবনের সফলতার গল্প বলবো ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। এবং এর আগে আমরা বলেছি যে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেসের যে বারতা নিয়ে আসে, যেখানে শুধুই সমস্ত রকমের জড়তা, সমস্ত রকমের জীর্ণতা, সমস্ত রকমের গ্লানি, সমস্ত রকমের কষ্ট, যত রকমের দুঃখ আছে সবকিছুকে ঝেড়ে ফেলে শুধুই সামনে এগিয়ে যাওয়ার কথা বলে, শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে। যেভাবে অর্থনৈতিক মুক্তির জন্য ক্লেমন সহ দেশীয় ব্র্যান্ডগুলো চেষ্টা করে যাচ্ছেন এবং দেশীয় এই পণ্য দিয়ে আমাদেরকে চমৎকারভাবে এন্টারটেইন করছেন, ঠিক সেই রকম ভাবে আমাদের দেশ এবং দেশের মানুষের সমস্ত জড়া জীর্ণতাকে পেছনে ফেলে দিয়ে ফ্রেশনেস নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়, সফলতার দিকে এগিয়ে যেতে হয়, সেই বারোটায় অবিরতভাবে দিয়ে চলেছে ক্লেমন। এবং আমরাও কিন্তু ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে সেই প্রচেষ্টাই করি, যাতে করে যত রকমের জড়া জীর্ণতা, কষ্ট, দুঃখ সবকিছু আছে সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে মানুষ যেন সামনের দিকে সফলতার সাথে এগিয়ে যায়। যে কারণে ক্লেমনের সাথে ভালোবাসার বাংলাদেশের এত সাযুজ্য এবং ক্লেমন ভালোবাসার বাংলাদেশ দারুণ একটা প্ল্যাটফর্ম এবং দারুণ একটা কমিউনিটি তৈরি করতে সক্ষম হয়েছে। সেরকমই গল্প নিয়ে আসছে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত, যে তার গল্পে আমাদেরকে জানান দিবে যে সত্যি তার বেড়ে ওঠার পথটা কখনোই মসৃণ ছিল না, অনেক বন্ধুর পথ ছিল, অনেক কষ্টের পথ ছিল, কিন্তু চমৎকার ভাবে সমস্ত বন্ধুরতা, সমস্ত রকমের কষ্টকে পেছনে ফেলে দিয়ে সে সফল কাম হয়েছে, সেই বিষয়টি আমরা জানবো এবং দেখব। আমি কিছু টেক্সট পড়তে চাই এই ফাঁকি, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু মোসাদ্দেক হোসেনকে আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। ইনফ্যাক্ট আপনাদের কাছে তার গল্প নিয়ে আসবো, তার জীবনের কথা আমরা শুনবো, তার সফলতার এই যে পথ, যে পথ দিয়ে সে হেঁটে এসেছে সে পথটা আপনাদের সামনে উন্মোচন করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি কিছু কমেন্টস পড়ে দিতে চাই। অনেকেই কমপ্লেন করে যে আমার কমেন্টস কেন পড়া হয় না, কমেন্টসের ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়া উচিত, যেন আমরা কমেন্টস বেশি বেশি করে পড়ি। ঠিক আছে, তোমাদের কমপ্লেন আমি আর রাখতে দিচ্ছি না, আমি কমেন্টস গুলো পড়বার চেষ্টা করছি। সিনথিয়া সিমি লিখেছ যে প্রতিটি মানুষের কষ্ট, সুখ, আহাজারি ইত্যাদি ধারণ বা সহ্য করবার ক্ষমতা থাকে, কেউ এই ক্ষমতার বাইরে বা উপরে যেতে পারে না, তাই হয়তো মানুষ আত্মহত্যা করে, যদি এটি মহাপাপ। যারা ধৈর্যতা পারে আত্মহত্যা, আচ্ছা, তারাই আজ সফল। এক্স্যাক্টলি তাই, যে আমরা অনেকে কিন্তু এরকম ফিলোসফার হয়ে যাচ্ছ, যেখানে সবাই বলবার চেষ্টা করছো যে আসলেই তাই, যে ধৈর্যর মাধ্যমেই কিন্তু অনেক সফলতা অর্জন করা সম্ভব। এবং অবশ্যই সমস্ত রকমের কষ্টকে পেছনে ফেলে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ওকে, মমিনুল লিখেছে, কতটা ভালোবাসি তোমাকে সে তো আমি নিজেও জানি না, শুধু জানি তোমার এই প্রেম ভালোবাসা মানে না, মানে না আকাশের সীমানা। চোখ বুঝলে দেখি তুমি, চোখ খুললে দেখি তুমি, আবার স্বপ্নেও দেখি তুমি, আমার জীবনে তুমি যে শুধুই কল্পনা। লাভ ইউ গুরু, থ্যাংক ইউ। তুমি লিখেছো রাজশাহী থেকে মমিনুল। ওকে, মেঘলা আক্তার পিহু লিখেছো যে আমি কোনো, ওকে, আমি কেন ওকে সরি বলবো, এই সামান্য ইগোটা হাজার সম্পর্ককেও, হাজার সম্পর্ক ভাঙার কারণ। তো প্লিজ যদি তাকে ভালোবাসেন কি বা ফারাক, আচ্ছা ইগো প্রসঙ্গে বলেছো আর কি, যে ইগো মানুষের মধ্যে আসলে আসলে কষ্টের একটা কারণ হয়ে যায়, সম্পর্কটা আসলে এক্সিস্ট করে না, এবং এখানে সরি বলার কিছু নাই আলাদাভাবে, সেই কথাটা বলছো। ওকে, তো বাইর লিখেছো আমাদের দেশে এক একটি অভিভাবক এক একটি প্রতিভার খুনি, যে সন্তান লেখাপড়া শেষ করে ডক্টর ইউনিসের মতো সফল উদ্যোক্তা হতে চায়। তারপরও অনেক বড় একটি ইনফরমেশন দিয়েছো যেখানে তুমি তোমার বক্তব্য দেওয়ার চেষ্টা করেছো, এবং মোসাদ্দেক হোসেনকে নিয়েও কিছু টেক্সট অলরেডি এসেছে। আবু হুরাইরা বলেছে যে মোসাদ্দেক হোসেন ইজ ওয়ান অফ দ্য স্পার্কিং স্টার ইন বাংলাদেশ ক্রিকেট, আই থিঙ্ক হি ইজ লাইক রিকি পন্টিং, আই লাভ হিম সো মাচ রিয়েলি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সেম গোলস হিয়ার, আমরা সবাই মিলেই কিন্তু তাকে অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি। আমার মনে হয় যে দারুণ এক ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। ওকে, এই যে শুভ লিখেছে যে এ প্রতিটি মানুষের জীবনে সময়ের মূল্য অনেক বেশি, এটি সবার মুখে মুখেই শোনা যায়, যখন এটি আমরা বাস্তব উপলব্ধি করি তখন বোঝা যায় আসলে মানুষের জীবনে সময়ের মূল্য কত বেশি। নেওয়াজ শরীফ, কেমন আছো নেওয়াজ, কতদিন পর তোমার নামের উপর আমার চোখটা পড়লো। যদিও বাই দ্য ওয়ে আমি কিন্তু প্রত্যেকটা টেক্সট কিন্তু ডিটেলিং এ দেখবার চেষ্টা করি, ইনফ্যাক্ট অন ইয়ার অনেকদিন পর তোমার নামটা পড়ছি। নেওয়াজ, আমি জানি যে তুমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে টেক্সট করো, প্রোগ্রাম শোনো এবং সবাইকে প্রোগ্রাম শোনবার জন্য বলো। লিখেছো যে প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজও শুনছি মালদা ইন্ডিয়া থেকে, কেমন আছেন গুরু এনাপু, এবং এই টেক্সটাই তুমি দাও। এ দেখো, প্রমাণ করে ছাড়লাম যে তোমার প্রত্যেকটা টেক্সটে আমি পড়ি এবং তোমাদের সকলের টেক্সটে পড়ি। জাহেদুল লিখেছে, গুরু আমি নিয়মিত আপনার ভালোবাসার বাংলাদেশ, কেমন ভালোবাসার বাংলাদেশ শুনে থাকি এবং ঢাকা FM এর সাথে জড়িত আছি, অন্য অনুষ্ঠানগুলো আমি শুনি। থ্যাংক ইউ, এভাবে আমাদের সাথে থাকো। ফাহিম লিখেছে, গুরু আমি ফাহিম ময়মনসিংহ এর টাউন হল থেকে শুনছি, আর সৈকত ভাইয়ের আমাদের ক্লাবের বড় ভাই, গুরু কেমন আছেন, আমি ময়মনসিংহ থেকে শুনছি। হ্যাঁ, তোমাদের এলাকারই ছেলে, তোমাদের এলাকার ভাই, তো তাকে নিয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম কি করতে যাচ্ছি। ওকে, আরো অনেক অনেক টেক্সট। শাকিল মামুন লিখেছে যে রামপাল পৌরসভা থেকে শুনছি, দিন যত হারিয়ে যায় দিগন্তের কাছে, ফুল যদি ছড়ে যায় বেলার শেষে, রাত যদি হারিয়ে যায় তারার দেশে, জেনে রেখো আমি বন্ধু থেকে যাব তোমার পাশে। ওয়াও, রামপাল পৌরসভা থেকে লিখেছে, বলছো যে ফুল যদি ঝরে যায় বেলার শেষে, রাত যদি হারিয়ে যায় তারার দেশে, জেনে রেখো আমি বন্ধু থেকে যাব তোমারই পাশে। বাহ, মমিনুর ইসলাম মাহাতি লিখেছে, প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা, আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা। ঠিক তাই, একদমই তাই। আদৌ গুরু এতেসামের প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না, অনেকগুলো গুরুর আবির্ভাব দেখছি পুরো ঢাকা FM 90.4 এর পেজ জুড়ে, এবং যে কারণে আমি যাদের কমেন্টসগুলো পড়ছি আরও পড়তে চাই, যেভাবে তোমরা আমাকে পাবে ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের ফেসবুক আইডিটা পাচ্ছ, সেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। যত বেশি বেশি কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি পড়ে পড়ে তোমাদের কাছে শোনাবার চেষ্টা করব। সো দিস ইজ অল অ্যাবাউট, আমরা আর অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট টিমের আপকামিং সেনসেশন আমি বলবো, যে মানুষটাকে নিয়ে আমরা তোমাদের সামনে আমাদের আজকের মোসাদ্দেক হোসেন সৈকতের গল্পটাকে সামনে দিকে এগিয়ে নিব। আরো কিছু টেক্সট পড়বার চেষ্টা করি, এই ফাঁকে কিছু টেক্সট তাসমিয়ার মাধ্যমে একটু নিয়ে নিই।
ওকেই, আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার সাথে বন্ধু সারা আছে। সারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করে বলেছে, আপু আমি ওয়েট করতে পারছি না, কখন আসবে আমার দেশে এখনকার কি ক্রিকেটার। আচ্ছা আচ্ছা, সেলিব্রিটি ক্রিকেটার, ওকেই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। গুরু কিন্তু অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর খুব বেশি দেরি নেই। এবং সেই সাথে দেখতে পাচ্ছি আমার গল্পে তুমি আছি। সে বলছি, গুরু আমি নিয়মিত আপনার ভালোবাসা বাংলাদেশ শুনে থাকি। ওকে, অনেক বেশি ধন্যবাদ গুরু, শুনছে তোমার কথা, গুরু তোমার কথাটা পড়ে নিয়েছে অলরেডি। আমার সাথে আছে এই মুহূর্তে ফারিয়া। ওকে ফারিয়া বলছে যে, আপু আমি ঢাকা এফএমকে খুব বেশি ভালোবাসি, স্পেশালি ভালোবাসি ভালোবাসা বাংলাদেশ এই অনুষ্ঠানটিকে। ওকে, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাথেই থাকো, শুনতে থাকো ঢাকা এফএম 90.4। এবং ওকে, আরো আছে আমার সাথে মেঘলা আক্তার পিহু, বলছে আমি কেন ওকে সরি বলবো। আচ্ছা, এই সামান্য ইয়েটা না, ওকে ওকে, এটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। এন্ড দ্য সিনথি আছে আমাদের সাথে, আমরা আবার দেখি গুরু কি বলে এখন আমাদেরকে।
আমার রিকোয়েস্ট থাকবে যে জন্মদিনে অনেক সুন্দর সুন্দর গান আছে, সবচেয়ে বেস্ট গানটা যেন বের করে রাখা হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এন্ড ইয়েস,
শুভ জন্মদিন তোমার মাইলসের গানটা, ওটাই মনে হয় বিখ্যাত সবচেয়ে। ওকে, ওটা একটু তাসমিয়া, ওই গানটা
আমার জন্মদিন তোমার, এই গানটার কথা মনে হচ্ছে, শুনতে
শুনতে শুনতে মন চাচ্ছে। এন্ড অফ কোর্স বাঘেরার জন্মদিন, বাঘের জন্মদিন, এক্স্যাক্টলি তাই। মাস্টার ফিবিন মুর্তজা, একটি নাম, একটি ইনস্টিটিউশন, একটি ব্যক্তিত্ব যে সমগ্র বাংলাদেশকে এক সুতোয় বেঁধেছে, একজন মানুষ যার আজ অবধি কোন রকমের কন্ট্রোভার্সি এই বাঙালি জাতি দেখেনি, একটি নাম যে নামের সাথে সত্যিকার অর্থে সবার অনুভূতি দারুণভাবে মিশে আছে, একটি সত্তা মাশরাফি বিন মুর্তজা, যেই সত্তার সাথে ও যখন হাসে সবাই একসাথে হাসে, ও যখন আহত হয় সবাই একসাথে কুকড়ে পড়ে, ও যখন কষ্ট পায় সবার হৃদয় একসাথে আর্দ্র হয়, ও যখন ভালো লাগায় উচ্ছ্বসিত হয় বাঘের মতো গর্জন করতে থাকে সমগ্র বাঙালি জাতি একসাথে গর্জে ওঠে। একটি একটি এমনই একটি পার্সোনালিটি যে যখন নিজে গৌরবান্বিত করে সাথে সাথে গৌরবান্বিত হয় পুরো জাতি, এবং এমনই একটি কমিউনিকেটর বলবো যে গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে দারুণ এক উচ্চতায় দারুণ এক সম্মানের সাথে সমগ্র বিশ্বের সাথে পরিচিত করিয়ে দিয়েছে, তার নাম মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা শুধুমাত্র একজন ক্রিকেটার না, সে তার ক্যারেক্টারিস্টিক্স, তার ক্যারিশমেটিক লিডারশিপ সবকিছু দিয়ে দেখিয়েছে যে মানুষ হিসেবে মাশরাফি বিন মুর্তজা অনেক আগেই একজন ক্রিকেটার হিসেবে মাশরাফিকে ছাড়িয়ে গেছে। এবং এই মাশরাফি বিন মুর্তজার জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মিস্টার ক্যাপ্টেন, বাংলাদেশের অধিনায়ক, আমাদের গর্ব, এই অনন্য সাধারণ পার্সোনালিটির জন্য ঢাকা এফএম 90.4 এন্ড অফ কোর্স ক্লেমন ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
ওকে, আমিও সেই সাথে বলছি যে মাশরাফি বিন মুর্তজা আমার খুব ভালোবাসার একটি স্থান, এবং এই মুহূর্তে আমাদেরকে যেতে হচ্ছে, আমরা নতুন একটি আওয়ারে চলে যাবো, নতুন একটি আওয়ারে চলে যাবো, এবং নতুন আওয়ার পর কিন্তু আমরা আবারও ফিরছি বেশ কিছু সারপ্রাইজ নিয়ে। সো মাচ জয় ঢাকা এফএম 90.4।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
রাইনা মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত, 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
ভালোবাসার বাংলাদেশ বলছিলাম যে তোমরা তোমাদের ভালোবাসাগুলো জানাতে পারো আমাদেরকে, শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে কিভাবে। আমরা যে অলরেডি ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমাদের বারবার করে, সেটা আমি আবার বলেছি, www.facebook.com/ লাভ ঢাকা এখন এখানে গিয়ে কিন্তু অলরেডি আমরা যে পোস্টটা করে দিয়েছি সেই পোস্টটা তুমি তোমার ওয়ালে শেয়ার করতে পারো, সেই সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, তাই না? আমরা কিন্তু আছি তোমাদের সাথে। অ্যান্ড ইয়েস, ফ্রেশ সবসময় যদি থাকতে চাও তোমাকে যেটা করতে হবে ক্লেমন ক্লেমন খেতে হবে, তাই না? সারা দেশে ছড়িয়ে আছে হাজারের ভালোবাসার গল্প, সেই গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্প জ্বালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথে থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে 2টা পর্যন্ত। ক্লেমন দেশে অত্যন্ত জনপ্রিয় ক্রিয়া ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা সিক্ত, সেই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে এগিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন, আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। ওরাও আমাদের এখানে যে পোস্ট গুলা কমেন্ট গুলা করেছে সেগুলা গুরু আবারও শেয়ার করবে, তবে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের ভালোবাসার গুরু গুরুর কাছে, তাই না? ওকে, আর যাচ্ছি গুরুর কাছে আমরা।
ওকে, আমার কাছে আসতে 2-3 সেকেন্ড দেরি করছিস, এই 2-3 সেকেন্ডে কি কি হতে পারে বলে দিই তোকে। এই 2-3 সেকেন্ডে হঠাৎ দম করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। 2-3 সেকেন্ডে মাল্টিমিলিয়ন ডলারের সাইন হতে পারে, কোনো একটা কন্ট্রাক্ট সাইন হতে পারে কোনো একটা কোম্পানির সাথে। এই 2-3 সেকেন্ডের মধ্যেই মাশরাফি বিন মুর্তজার বার্থডেটা পিছিয়ে যেতে পারে, রাইট? 5 তারিখ থেকে অলরেডি 6 তারিখে পড়ে গেছে। ওকে ডেডিকেট করে যে গানটা দিতে চাচ্ছিলাম আমি, সেই ডেডিকেটেড গানটা কিন্তু 5 তারিখে দেওয়ার কথা ছিল, তোর এই 2-3 সেকেন্ডের কবলে পড়ে এটা 6 তারিখে চলে গেল। নো প্রবলেম, মাশরাফি হয়তো মেনে নেবে, তারপরে খুশি হবে যে তাকে আমরা উইশ করছি। এবং দিস সং অনলি ফর ইউ মাশরাফি, যেখান থেকে আপনি শুনুন না কেন, অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, অনেক ভালো লাগার মধ্যে আপনি থাকেন। দিস সং ফর ইউ। সবাই বদলে যায়, সবাই অন্যরকম হয়ে যায়, কিছু ব্যক্তিত্ব কিছু মানুষ একরকমই থাকুক, আমাদের মাশরাফি এরকমই থাকুক, তাকে যেন কোনো কন্ট্রোভার্সি কখনো স্পর্শ না করতে পারে, সে যেন এভাবেই বাংলাদেশকে নেতৃত্ব দেয়, তার মানবতা, তার পার্সোনালিটি যেন এমনই থাকে। অনেক শুভেচ্ছা বাঘ, অনেক শুভেচ্ছা মিস্টার ক্যাপ্টেন, অনেক শুভেচ্ছা মাশরাফি বিন মুর্তজা।
আজকে পৃথিবী তোমার জন্য ধরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামী সম্ভাবনা। তুমি এই পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত
দেন অ্যাগেইন অনেক অনেক শুভেচ্ছা মাশরাফি বিন মুর্তজা। জীবনে আপনি বহু বছর বাঁচুন, কারণ আপনার মতো মানুষের সত্যি বড় বেশি প্রয়োজন এই বাংলাদেশের জন্য।
সারা দেশে সবার সাথে ঢাকা এফএম 90.4
শুনছেন, ঢাকা এফএম 90.4। আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং সাথে
মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যাই দুরাকাশ, শুরু নেশে চলছে কেমন ফ্রেশনেস, রোদ্দুর দুর্বার হাসি মুখে একাকার, শুরু নেশে চলছে কেমন।
শেয়ার করো ক্লেমেন্স অফুরন্ত ফ্রেশনেস।
ক্ষমতায়নের প্রথম শর্ত বই প্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444422। ঢাকা এফএম 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহি প্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই, কল রাশে প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ।
সারা দেশে সবার সাথে ঢাকা এফএম 90.4।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং সাথে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ক্লেমেন্স ভালোবাসার বাংলাদেশ। আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে সেই সবার প্রিয় জনপ্রিয় ক্রিকেটার, তাই না কি? ওকে, আমাদের সেই সৈকত, মানে যার বোলিং এবং ব্যাটিং দেখে অলরেডি কিন্তু আমরা বাংলাদেশের মুগ্ধ হয়ে গিয়েছি। এবং আমি বলবো যে আমাদেরকে যদি ফেসবুকের মাধ্যমে দেখতে চান, আপনাকে যেটা করতে হবে, অ্যাম্বারাইটে কিন্তু উচ্চগতি হোম ইন্টারনেট আপনি আপনার বাসায় নিয়ে নিতে পারেন এবং এটি কিন্তু এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় আছে। এবং সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাস তো চলেই গেছে, মানে ব্যাপারটা মনে রয়ে গেছে আমার। অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি এবং এর ফিচার গুলো হচ্ছে বাফেলোজ ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি লো লেটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য যেখানে কল করবেন সেই নাম্বারটা বলে দিচ্ছি 09611333777 এই নম্বরে। অ্যান্ড ইয়েস, আমি দেখতে পাচ্ছি আর অনেকগুলো বন্ধু আমাদেরকে ফেসবুকে অলরেডি কমেন্ট করছে। অ্যান্ড ফেসবুকের লিঙ্কটা হচ্ছে facebook.com/ilovedhakaefm। অ্যান্ড ইয়েস, আপনি চাইলে আমাদেরকে ফেসবুকে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারেন যদি আপনি লগ ইন করে থাকেন। অ্যান্ড লিঙ্কটি হচ্ছে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4। আর হ্যাঁ, যখন কথা বলতে বলতে মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাই, মানে আমিও মাঝে মধ্যে যে কাজটা করে যাই, আমি কিন্তু ক্লেমন একটু পান করে নিই, তাই না? এবং ক্লেমন খেতে কিন্তু অন্যরকম লাগে। সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্প জ্বালি নিয়েই সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে রাত 1টা পর্যন্ত। ক্লেমন দেশে অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসায় সিক্ত। এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন। আর ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। ওকে, এবং আমরা এখন চলে যাচ্ছি আমাদের গুরুর কাছে।
একদমই তাই, আমরা আসলে অপেক্ষায় আছি এবং অনেক কমেন্টস আজকে এই সুযোগ আমার পড়বার সুযোগ হয়েছে, অনেকগুলো কমেন্টস আমি পড়লাম। অলরেডি একটা ইনফরমেশন জানতে চেয়েছে যে কেন 11টায় যে প্রোগ্রাম অফিসিয়ালি শুরু হওয়ার কথা দেরি হচ্ছে। এটা যৌক্তিকভাবে কোয়েশ্চেন তুমি করতে পারো, যেহেতু আমরা নিজেরাই ফেসবুকে একদম ডিটেলিং করে বলেছিলাম যে ঠিক এক্স্যাক্টলি 11টাতে আমরা প্রোগ্রাম শুরু করব। কিন্তু হয় কি, অনেক সময় যেহেতু সেলিব্রিটি কোনো গেস্ট যখন থাকে বা অন্য কোনো লিমিটেশন যখন থাকে, তখন টাইমিংয়ের হেরফের একটু হয়েই যায়। এটা আসলে অনিচ্ছাকৃত ভুল, আমাদের চেষ্টার প্রান্ত থাকে, অনেক সময় হয়তো ম্যানেজ করা হয়ে ওঠে না। বাট আর অপেক্ষা না, কিন্তু আর অল্প সময়ের মধ্যেই আমরা মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। ক্লেমন হচ্ছে সেই ব্যান্ড যারা কিন্তু সমস্ত রকমের জরাজীর্ণ জড়তা, সমস্ত রকমের পেছিয়ে পড়া মানসিকতা থেকে ছেড়ে ফেলে সামনের দিকে ফ্রেশনেস নিয়ে গিয়ে যাওয়ারই বারোটা পৌঁছে দেয় মানুষের কাছে। ঠিক সেরকমভাবে মোসাদ্দেক হোসেন সৈকত এত অল্প বয়সে কীভাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ঝড় তুলেছিলেন, কিভাবে তিনি নিজেকে সফল কাম করেছেন, সমস্ত জড়তা, সমস্ত পিছিয়ে পড়া, সমস্ত মসৃণ বন্ধুর পথকে পেছনে ফেলে দিয়ে সেই গল্পটা, সেই সফল কাম হওয়ার গল্পটা তিনি আমাদেরকে শোনাবেন। ক্লেমন ভালোবাসার বাংলাদেশ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই মুহূর্তগুলো ক্যাপচার করতে যাচ্ছি। তার জন্য আপনাদেরকে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আপনারা আমাদের পেজটা পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু লাইভ আপনারা মোসাদ্দেক হোসেন সৈকতকে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে দেখবেন আমাদের ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। এবং কিছু টেক্সট, আরও কিছু টেক্সট পড়ে নিই। শিরোনামহীন মামুন লিখেছে যে গুরু আসসালামু আলাইকুম, রংপুরের রানীপুকুর থেকে শুনছি, কেমন আছো তুমি? খুব ভালো লাগছে, চালিয়ে যাও। চালিয়ে যাচ্ছি, তুমি যেহেতু বলেছ আর থামাথামি নাই, শুধুই চালিয়ে যাচ্ছি, চলতেই আছি। ফজলে মাহমুদ লিখেছে, থ্যাংকস গুরু, বস মাসরাফির বার্থডে সুইট একটা গান শোনানোর জন্য। থ্যাংক ইউ ফজলে, এটা তো আমাদের আসলে দায়িত্বের মধ্যেই পড়ে, কারণ মানুষটি দেখো যে পরিমাণ সার্জারি তার হাঁটুর উপর দিয়ে গেছে, অ্যাটলিস্ট 7 or 8 সার্জারিজ, যেটাতে একটা মানুষের পঙ্গু হয়ে যাওয়ার পসিবিলিটি সবসময় থাকে। তারপরে সে সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে কিন্তু বাংলাদেশের জন্য জীবনপণ ছেড়ে দিয়ে চেষ্টা করে। অনেক সময় ধরে প্রতিদিন তাকে ঘুম থেকে ওঠার পর দীর্ঘ দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে সিরিঞ্জ দিয়ে কিন্তু ওই পুষ্পেলগুলো বের করে আনতে হয়, যাতে করে যে পানিটা জমে সেটা বের করে নিয়ে আসতে হয়। অনেক কষ্টের ভেতর দিয়ে যে মানুষটি যায়। ব্রেডলি সহ অনেক ইন্টারন্যাশনাল স্টারডম যাদের আছে তাদেরকে আমরা কুইট করতে দেখেছি একটা বা দুইটা সার্জারির পর, এই ভয় যে আবার পাচ্ছে তারা পঙ্গু না হয়ে যায়, পঙ্গুত্ব বরণ করতে না হয়। কিন্তু এই মানুষটার ভয় বলে কিছু নাই, তার সবসময় ইচ্ছেই থাকে স্রোতের বিপরীতে সাঁতার কাটা। এটা কিন্তু উদাহরণ হিসেবে বললাম না, মাস্টারের কিন্তু আসলে ক্যারেক্টারিস্টিক্স এমন, সবাই যখন স্রোতের অনুকূলে সাঁতার কাটে, বিভিন্ন রকমের সুইমিং পুলে যখন সাঁতারুদেরকে সাঁতার কাটানো শেখানো হয় বা ট্রেনিং এর পার্ট হিসেবে নিয়ে যায়, ও কিন্তু চেষ্টা করে স্রোতের বিপরীতে কৃত্রিম স্রোত তৈরি করে তার বিপরীতে কিভাবে সাঁতার কাটে, নিজের ফিটনেসটাকে ধরে রাখা যায়। দিস ইজ অল অ্যাবাউট তার ক্যারিজমা, আমরা যেটা দেখি বাইরের পৃথিবীতে তারই একটা রিফ্লেকশন, তার এফোর্ট গুলো কিন্তু অনেকটা এরকম। দেন ইশানুর ইসলাম, ইশানুর লিখেছে, গুরু প্লিজ পড়বেন, পড়ে ফেললাম মোসাদ্দেক হোসেনের ওয়ান অফ দ্য স্পার্কিং স্টার, ও অলরেডি পড়েছি আমি তোমার কথা। ওকে, ফরহাদ সোহাদ লিখেছে যে গুরু আপনার সাথে আছি, ছিলাম, থাকবো চিটাগাং থেকে, প্লিজ সাথে থেকো, কারণ আমি এখন অভ্যস্ত হয়ে গেছি তোমাদের সাথে থাকতে থাকতে, এই এক দারুণ কি বলবো ঘর সংসার করার মতো ব্যাপার, গত 10-11 বছর আমরা হয়ে গেল প্রায়, আগে অন্য একটি চ্যানেল এখন এই চ্যানেলে, তো তোমাদের আমার কিন্তু এক অন্যরকম সম্পর্কে, সম্পর্ক যেন কখনোই নষ্ট না হয়, প্লিজ আমাদের সাথে এইভাবেই থাকো। ফাহিম ফেরদৌস লিখেছে যে আমি ফাহিম রংপুর থেকে শুনছি, ভালোবাসার মানুষটি অভিমান করে যোগাযোগ করছে না গুরু, ওকে খুব মিস করছি, সারাদিন মিস করেছি, কিন্তু ওর কন্ট্যাক্ট নাম্বারগুলো অফ, জানি না সে ভালোবাসার বাংলাদেশ শুনছে কিনা, তবে অনেক ভালোবাসি ওকে, জানি না ও বোঝে কিনা। তোমার পক্ষ থেকে আমি তোমার সমস্ত তথ্য পৌঁছে দিলাম, বাট আমি চাই যে তোমরা কিন্তু ম্যাচিউর লাভ যেন তোমাদের মধ্যে থাকে, ভালোবাসার পাশাপাশি তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করো, যাতে করে ভালোবাসা আলটিমেট ডেস্টিনি, যখন দুই পরিবারে বিয়ের প্রসঙ্গ আসবে তখন যেন কোনো রকমের প্রবলেম না হয়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমার মনে হয়। রাগ ভেঙে এই দেখো ফোনের আওয়াজ, এই যে রিং হচ্ছে এটা তোমার ভালোবাসার মানুষের রিং, ফোনটা রিসিভ করো আর আমাকে একটা মনে মনে ধন্যবাদ দিও। ওকে, এস এম লোটাস লিখেছো, মন দেখে ভালোবেসো, ধন দেখে নয়, গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়, রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় বেলায় নয়, একজনকে ভালোবেসে বেসো, 10 জনকে নয়। বাপরে, কি কবিতা নাকি কাব্য নাকি দিনময় কি লিখছে লোটাস। ওকে, মন দেখে ভালোবেসে, ধন দেখে নয়,
গুণ দেখে প্রেম করুন, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখুন, দিনের বেলায় নয়। একজনকে ভালোবেসো, দশজনকে নয়। সব কথা মেনে নিলাম, বাট থার্ড পঙ্ক্তিটা মেনে নিতে পারিনি। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি দিনের বেলায়, যখন আমার চোখ খোলা থাকে, তখন সেই স্বপ্ন বাস্তবায়নের তাগিদ আমার থাকে। রাতের বেলা স্বপ্ন দেখতে আমার ভালো লাগে না, ভয়ও লাগে, কারণ যেমনি চোখ খুলি সমস্ত কিছু মিথ্যা হয়ে যায়। ওকে, আরেকজনও বলেছে যে গুরু একটু তাড়াতাড়ি মুসাদ্দিককে আসতে বলেন, আর তর সইছে না। মোহাম্মদ মাসুদ রানা, ইয়া মাসুদ, আমরাও তাই চাচ্ছি, কিন্তু মুসাদ্দিকের পক্ষ থেকে ওকে আনবার বিষয়ে একটু সময় দিতে হচ্ছে আমাদেরকে। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু ফেসবুক লাইভে তাকে আমরা দেখতে পাবো। ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু ক্লেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে তার কানেকটিভিটি, তার যে চলে আসে সেটা তোমরা সরাসরি দেখতে পাবে। ওকে, আমরা কিছু ফোন কল ওই ফাঁকে নিতে পারি, যেহেতু অনেকদিন পর আমি সুযোগ পেয়েছি আমার গেস্টদের সাথে ইন্টারাক্ট করার। আমার মনে হয় এর মধ্যে ব্যবস্থা ফাইনালি করেই ফেলেছি, মোস্ট প্রবাবলি। ইয়া, ফাইনালি দ্য টাইম হ্যাজ কাম। মোসাদ্দেক হোসেন সৈকত, বাংলাদেশ ক্রিকেট টিমের আপকামিং সেন্সেশন, যাকে সাথে নিয়ে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিও আজকে সত্যি আরেকটু অন্য উচ্চতায় যেতে চলেছে। ওকে, ফাইনালি আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমের আপকামিং সেন্সেশন মোসাদ্দেক হোসেন সৈকত। সৈকত, আপনাকে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। জি, শুনতে পাচ্ছেন আপনি আমাকে সৈকত?
হ্যালো।
যা সৈকত, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সৈকত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো সৈকত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা এখন সরাসরি ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে কানেক্ট করতে যাচ্ছি মোসাদ্দেক হোসেন সৈকতকে, বাংলাদেশ ক্রিকেট টিমের আপকামিং সেন্সেশন, যাকে সাথে নিয়ে আজকে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের বাকি সময়টা আমরা থাকব। সৈকত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? ওকে, সৈকতের সাথে আমরা কানেক্ট হতে যাব, তার আগে আমি আরো কিছু কমেন্ট নিয়ে নিই। একটু ফোনে সামহাও আমরা রিচ করতে পারিনি। আমরা বলছিলাম যে আমাদের প্ল্যানিং এর একটি পার্ট এটা, যে অনেক সময় ভার্চুয়াল মিডিয়ামের মাধ্যমে আমরা আমাদের হট সিট অলঙ্কৃত করার চেষ্টা করব। এর মধ্যে আপনারা দেখেছেন যে কাউকে আমেরিকা থেকে, কাউকে বাহরাইন থেকে আমরা প্রোগ্রামে নিয়েছি, হট সিটে নিয়েছি, এবং ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে তারা আমাদের সাথে কানেক্টেড থেকেছে। তো আমাদের ইচ্ছে ছিল সৈকত সরাসরি কিন্তু আমাদের স্টুডিওতে আসার প্ল্যানও ছিল, এবং ভবিষ্যতে তাকে আমরা নিয়েও আসবো, কিন্তু তার আই ইঞ্জুরির কারণে, চোখের ইঞ্জুরির কারণে এখন ময়মনসিংহে আছে সে। এই অবস্থায় তাকে স্টুডিওতে নিয়ে আসা বা জার্নি করাটা সঠিক হবে না, বিধায় আমরা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে, ইনফ্যাক্ট ফোনে প্রথমে নিচ্ছি, তারপর আমরা সরাসরি স্টুডিওতে তাকে পাবো। এখন আমরা আরেক দফায় তাকে আন্তরিকভাবে, আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, মোসাদ্দেক হোসেন সৈকত, বাংলাদেশ ক্রিকেট টিমের আপকামিং সেন্সেশন। সৈকত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি সত্যি এক্সাইটেড যে আপনি আমার সাথে আছেন, এবং বিশ্বাস করেন এক্সাইটমেন্টের কোনো ঠাই ঠিকানা নাই, বিশেষ করে যারা ক্লেমন ভালোবাসে বাংলাদেশের স্টুডিওতে কানেক্টেড, যারা ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে আছে, সবাই কিন্তু একদম ঝড় তুলে দিয়েছে যে গুরু আর কত দেরি, কখন উনি আসবে, কখন তার সাথে আমরা কথা বলতে পারবো। তো ক্লেমন ভালোবাসে বাংলাদেশ স্বাগত জানাচ্ছি, জি প্লিজ বলুন।
সত্যি কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই, যে আমি প্রথমে সব দর্শকদের উদ্দেশ্যে সরি বলতে চাই, কজ হচ্ছে আমার বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, যার ফলে আমার একটু লেট হলো আসতে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট।
নো প্রবলেম, বিকজ সেলিব্রিটি কি বলবো, সেলেব ক্রিকেটার বলে কথা, একাটুক দেরি, একাটুক ধৈর্য অপেক্ষা তো বানতে হয়, এটা নো প্রবলেম। সৈকত, এটা পুষিয়ে একটা ভাবেই দিতে পারি, যে একদম আমি কথা দিয়েছি আজকে আপনার হয়ে, আমি অলরেডি কথাটা দিয়ে দিয়েছি যে সৈকত এমন ধরনেরই পার্সোনালিটি, আমরা তো বারংবার বলি ক্লেমন ভালোবাসার বাংলাদেশের সফলতার গল্প, কিভাবে সে কষ্টের পথটা পার হয়ে সফল হয়েছে সে কথাটা প্রাণ খুলে বলবে, এবং সৈকত সেটাই করবে বলে আমরা বিশ্বাস করি, রাইট সৈকত?
জি ইনশাল্লাহ, আমি আমার দিক থেকে সাধ্যমতো চেষ্টা করব, মানে আমার লাইফে যা হয়েছে এবং মানে আমি যতটা স্ট্রাগল করেছি সেটা সম্পূর্ণটাই আমি বলবো ইনশাল্লাহ,
যাতে করে আজকে আমাদের এই আর্কাইভে থাকা এই গল্পটি মানুষের জন্য ইন্সপিরেশনের বড় একটি কারণ হয়ে থাকে। সৈকত, শুনি তাহলে আপনার জীবনের কথা। আমি আর সময় নানি, আমি শুধু আমার বন্ধুদেরকে একটু বলে রাখি যে এখন আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে as we committed with you যে আমরা সৈকতকে নিয়ে আমাদের অনুষ্ঠানটি আজকে করব। আজকে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সৈকত আমাদের সাথে কানেক্টেড আছে, বাট খুব শীঘ্রই আমরা তাকে ফিজিক্যালি আমাদের ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে নিয়ে আসব। সৈকতের চোখের একটু ইঞ্জুরি হয়েছে, ময়মনসিংহে আছে, স্রষ্টার কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। যেহেতু আমরা কথা দিয়েছিলাম তাই ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সে আমাদের সাথে কানেক্টেড হয়েছে। আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে চাইলে ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দেন, সার্চ দিলেই আমাদেরকে পেয়ে যাচ্ছেন, সেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকুন। চলে যাচ্ছি সৈকতের কাছে, শুনছি তার জীবনের কথা। সৈকত, একদম ছোটবেলা থেকে আমরা শুনতে চাইবো আপনার জীবনের কথা, প্লিজ।
আসলে বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে শুরু করব, আসলে সত্যি আমি অনেক এক্সাইটেড যে আমি এমন একটা প্রোগ্রামে আজকে আসতে পেরেছি। তো মানে আমার শুরুটা যেভাবে হয়েছে সেটা আসলে একটা ইজি প্রসেস ছিল না। আমি আমার লাইফে স্টার্টটা খেলা শুরু করি, আমার ফ্যামিলি খুব বেশি ভালো ফ্যামিলি বলতে ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি ছিল না। আসলে আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল, আমার ফ্যামিলি স্ট্রাগল করেছে এবং আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই স্ট্রাগল করেছে। তো আমি আমার ঠিক মনে আছে আমি যখন 2004 ফার্স্ট স্টার্ট করি ক্রিকেট, তখন আমি ফার্স্ট আন্ডার-13 টুর্নামেন্ট দিয়ে স্টার্ট হয় আমার ক্রিকেট। তো ওই সময়টাতে এমন একটা অবস্থা ছিল যে আসলে ক্রিকেট খেলতে গেলে ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো আমার ছিল না, বা আমার ফ্যামিলি ফিনান্সিয়াল ভাবে এফোর্ড করার মতো অবস্থাও ছিল।
সৈকত, একটু ইন্টারাপ্ট করি, আমাদের চাওয়াটা এরকম ভাবে আপনাকে ক্যাপচার করা সেটা একদম শৈশব কৈশোর একদম ছোটবেলা থেকে শুনতে চাইবো, এবং স্পেশালি ক্রিকেটের প্রসঙ্গ তো আসতে পারে বাট বিচ্ছিন্ন ভাবে আসুক ক্রিকেটের প্রসঙ্গ, বাট অন্যান্য প্রসঙ্গগুলো একটু বেশি বেশি করে আসুক সেটাই আমরা চাইবো, প্লিজ সৈকত।
আসলে অন্যান্য প্রসঙ্গ বলতে নরমালি একটা মানুষের জীবন যেরকম হয় মানে একটা মধ্যবিত্ত পরিবার।
শৈশব কি ময়মনসিংহে, রাইট?
হ্যাঁ, আমার সবকিছু ময়মনসিংহে।
ওকে,
তো আমি
ছোটবেলাটা কেমন ছিল একটু শুনি সেটা।
ছোটবেলায় মানে আমাদের খুব ভালো একটা অবস্থা ছিল না, যে আমি আমার খুব একটা খেয়াল নেই একবার ছোটবেলার কথা, তবে আমি যখন ক্লাস 6-7 পড়ি ওই সময়কার কথাটা আমার মনে আছে ক্লিয়ারলি। তো তখন আমি আমাদের ময়মনসিংহে পুলিশ লাইন স্কুলে আমি স্টুডেন্ট ছিলাম। তো ওই সময় থেকে আমাদের অবস্থা এমন ছিল, আমার আব্বু আমি বলে নেই, আমার আব্বু ক্রিয়া সংস্থায় চাকরি করতেন ময়মনসিংহ MDS তে। তো এখানে খুব ভালো অবস্থায় সে চাকরি করতেন না, তো তার যে ইনকামের সোর্সটা ছিল সেটা দিয়ে আমাদের মোটামুটি আমরা চলতে পারতাম, মানে খুব ভালো অবস্থা না পারলেও আমরা চলতে পারতাম এরকম একটা অবস্থা ছিল আমাদের। তো এরপর থেকে মানে আমার নর্মাল লাইফ যেটা হয় স্কুলে যাই, স্কুল থেকে আসি, পাড়ার বন্ধু বান্ধব কিছু ছিল
খুব দুরন্ত ছিল ছোটবেলাতে নাকি নর্মাল
বলতে পারেন দুরন্ত ছিলাম।
কি ধরনের দুরন্ত বোনা হয়েছে?
বাসায় বসে থাকতে আমি একদমই পছন্দ করতাম না। সত্যি কথা বলতে আমি স্কুল থেকে আসার পরে যে সময়টা সারাক্ষণ খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকতাম, আসলে খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ঠিকানা ছিল না আরকি। তো আসলে এরপর থেকে আস্তে আস্তে আমি মানে স্কুলে যাই, স্কুল থেকে আসি, খেলাধুলা এইগুলো এভাবেই চলতে থাকে কিছুদিন। এরপর আমাদের এখানকার একটা টুর্নামেন্টের আন্ডার-13 লেভেলে ট্রায়ালের কথা আছে, যে এখানে ট্রায়াল নিচ্ছে, এখানে যারা চান্স পাবে তারা জেলা পর্যায়ে খেলতে পারবে। তো ওই সময় আমার আসলে জেলা পর্যায়ে আমি খেলতে যাব, আমার ড্রেসই নাই, আমার জুতা নাই, ইকুইপমেন্ট নাই, আমি কিভাবে খেলবো? তো এটা একটা ব্যাপার ছিল। তো ওই সময়টাতে আমার বাসা থেকে সবাই একটা সাপোর্ট করতো না, আমি খেলতে গেলে আমাকে খুব মারধর করা হইতো বাসা থেকে। তো আমি তারপরেও জেদ করতাম আসলে, মানে আমি নিজে থাকতে পারতাম না যে খেলাধুলা করবো, মানে ছোটবেলা থেকে যেটা হয় আর কি, বর্তমান সমাজে যেটা হচ্ছে আসলে যে মানুষ ভার্চুয়াল লাইফ নিয়ে বেশি ব্যস্ত। তো ওই সময়টাতে এমন ছিল না, ওই সময় আমরা ফেসবুক কি বুঝতাম না বা মোবাইল ছিল না তখন। তো ওই সময়টাতে খেলাধুলা নিয়ে থাকতাম, বন্ধু বান্ধব নিয়ে থাকতাম। তো আমার বাসা থেকে আমাকে খেলাধুলার জন্য কেউ ইন্সপায়ার করে না ওই সময়টাতে। তো আমি নিজের থেকে মার খাইতাম, মার খাওয়ার পর তারপরে আমি মাঠে যাইতাম। তো মাঠে যেয়ে প্র্যাকটিস করতাম, সবার সাথে খেলতাম। আসলে প্র্যাকটিসের ব্যাপারটা হলো ওই সময় আমার কিছু ছিল না, আমার জুতা ছিল না, আমার ড্রেস ছিল না, ওই সময়টাতে কেউ আমাকে খেলতেও নিত না। আসলে এলাকার সিনিয়ররা খেলতো, আমি দেখতাম তারা খেলতেছে, এবং তারা যখন ব্যাটিং করতো যখন বলগুলো আশেপাশে যায় পড়তো, তারা আমাকে বাড়িতে যা বলটা নিয়ে আয়, আমি খুব আগ্রহের সহিত দৌড়ায় যায় বলটা কুড়ে নিয়ে আসতাম, আবার দাঁড়ায় থাকতাম, তখন একটা বল আসবে। তো এমন একটা ব্যাপার ছিল আসলে। তো ওই সময় মানে অনেক ছেলে পেলে প্রায় 70-80 জনের মতো তার আন্ডার 13 লেভেলে ট্রায়াল দিতে আসে। তো তখন আমার আব্বু এটা দেখলো যে আসলে আমার বয়সী সবাই এখানে ট্রায়াল দিচ্ছে। তো আমি যে বাসায় খুব জোর করলাম যে দেখো কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, মানে তারা তো মানবে না, খেলাধুলা না পড়াশোনা করো, খেলাধুলা করার দরকার নাই, খেলাধুলা কোনো লাইফ নাই। তো আসলে তারপরেও আমি হার মানতে রাজি না যে আমি খেলবই। তো অনেক পাঁচর বান্ধা ছিলাম, তো তখন বাসা থেকে কি করলো আমাকে একটা জুতা কিনে দিল প্র্যাকটিস করার জন্য, এবং একটা একটা টি শার্ট একটা ট্রাউজার আমার মনে আছে। তো আসলে তখন আমি খুব খুশি যে আমি মাঠে যাইতে পারবো, ট্রায়ালে যাইতে পারবো। তো ট্রায়ালে যাওয়ার মতো ইকুইপমেন্ট আমার কাছে ছিল না, তো বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে নিয়ে আমি যখন খেলতাম। তো আমার যখন সেকেন্ড ডে আমি ট্রায়ালে যাব, ওই দিন হয়েছে কি যে আমি যখন বাসায় ব্যাক করে আসতেছি সন্ধ্যা হয়ে গেছে, তখন আসলে ওই যে এলাকায় ছেলে পেলেরা ঘুড়ি উড়াইতেছিল, একটা ঘুড়ি গাছের সাথে এসে বাইজা গেছে। তো আমি ওই সময় ভাবলাম যে ঠিক আছে যে ঘুড়িটা নিয়ে আসি, তো জুতাটা আমি নিচে খুলে রেখে ঘুড়িটা আমি গাছে উঠছি। তো আমি ঘুড়িটা নিছি, নিয়ে এসে দেখি যে আমার নতুন জুতাটা নাই। এখন জুতাটা হারিয়ে গেছে, এখান থেকে আমি পাচ্ছি না জুতাটা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পর আমি জুতাটা পেলাম না। তো বাসায় আসলাম, আমি বাসায় আসার আগে ধরে নিছি, বাসায় গেলে আবার মারি খাইতে হবে আমার, আসলে কিছু করার নাই। তো বাসায় আসার পর আমাকে বলছে খেলাধুলা করার দরকার নেই, তোমার খেলাধুলা টোটালি অফ, যেহেতু তুমি একটা জুতাই তোমার রেসপন্সিবিলিটি নিতে পারো না, জুতাই ঠিক মতো রাখতে পারো না, তুমি কি খেলবা, খেলাধুলা করার দরকার নেই। তো ওই সময়টা আমার আসলে হয়তো আমাকে মারলেও আমার গায়ে অতটা লাগতো না, যতটা কষ্ট আমি পাইছি কথাটা শুই না। তো তারপরে ওইভাবে আমার এলাকার একটা বড় ভাই ছিল, উনি খেলাধুলা করতো, ওনাকে আমি বললাম যে ভাই আমার তো আসলে জুতা নাই, আমি ট্রায়ালে যাচ্ছি, তো আমার তো প্রত্যেকদিন প্র্যাকটিস যাওয়া লাগে, কিন্তু আমার কাছে তো জুতা নাই। তো তখন আমি উনি আমাকে বললো যে আচ্ছা জুতা নাই, জুতা আমার কাছে একটা আছে পুরাতন জুতা, কিন্তু জুতাটা তো আমি ফ্রি দিতে পারবো না, আমি 200 টাকা বিক্রি করবো। তো তখন আমি ক্লাস 7 এ পড়ি, আমার কাছে 200 টাকা তো নাই
ওই সময়
বাসায়। হ্যাঁ ওই সময়টাতে, তো ওই সময় আমি আব্বুকে এসে বললাম যে এরকম এরকম ব্যাপার যে 200 টাকার মতো লাগবে। তো আব্বু তো খুব খেপে গেছে যে না তোমাকে একবার জুতা কিনে দিছি, তোমাকে জুতা দিব না এই না সেই না, তো এরকম অনেক কিছু আর কি। তো আম্মুকে বইলা টইলে অনেক কষ্ট করে আমি 200 টাকা আব্বুর কাছ থেকে নেওয়া হয়েছি। তো নেওয়ার পর জুতাটা আমি কিনছি, কেনার পরে ওই জুতাটা তাই সুন্দর করে জুতাটা পরিষ্কার করছি, সেলাই করাইছি, তারপর আমি জুতাটা পুরো মাঠে যাওয়া শুরু করলাম। ওই জুতাটার এমন অবস্থা ছিল আসলে, জুতাটা পুরো হয়তো এক মাস ঠিক মতো খেলা যাবে না, ওই জুতাটা আমি ছিঁড়া দিয়ে তো আবার সেলাই করতাম, ছিঁড়া গেলে আবার সেলাই করতাম।
পায়ের মাপে কি আসছিল জুতাটা?
হ্যাঁ পায়ের মাপে হয়েছে, কিন্তু মানে জুতাটা পরার মতো অবস্থা ছিল না আরকি। তো ওই জুতাটা দিয়ে আমি প্রায় 2 বছরের মতো সময় পার করছি, ওটা দিয়ে খেলছি।
কিন্তু জুতার লেদারের কোন টেম্পারমেন্ট ছিল না, ছিঁড়ে যেত প্রায়।
না প্রায় ছিঁড়ে যেত, আমি ওটাকে সেলাই করে করে খেলতাম আর কি।
তো এইভাবে 2 বছর,
এইভাবে 2 বছর, এই মাঝখানে যে বিষয়টা ছিল আসলে। তো তখন আমি ট্রায়ালে যাই, ট্রায়ালে যাওয়ার পরে 70-80 জনের মতো প্লেয়ার ছিল এখানে। তো যখন ওখান থেকে 70 জন থেকে 25 জন করবে, তো লাকিলি আমি ওখানে চান্স পাই 25 জনে। যখন আমি 25 জনে চান্স পাইলাম, তখন আমার আব্বু একটু একটু ইন্সপায়ার যে তাহলে হবে। তো তখন উনি আমাকে নিয়ে যে আমাকে ইকুইপমেন্ট কিনে দিল, ব্যাট প্যাট সবকিছু কিনে দিল। তো আমি তো খুব খুশি যে আসলে এখন থেকে আমি সবকিছু আমার আছে, আমি খেলতে পারবো। তো আসলে এরপর থেকে আমি 25 জন থেকে যখন 14 জনের টিম হইলো, যখন আমি টিমেও চান্স পাই, তখন আমার বাসা সবাই খুব খুশি যে না চান্স পাইছে হয়তো খেলবে। তখন আমাদের বাসার পাশেই মাঠ ছিল স্টেডিয়াম, তো ওইখানেই খেলা হবে জেলা পর্যায়ের খেলা। তো যখন আমি তখন আমি টিমের সাথে জয়েন করি, তো আমার মনে আছে 2004-এ। তো তখন ম্যাচ ইলেভেনে আমি চান্স পাই নাই, আমাদের 3টা ম্যাচ ছিল গ্রুপ পর্যায়ে। তিনটা ম্যাচে আমি প্রথম 2টা ম্যাচে আমি টিমের সাথে মানে 11 জনে চান্স পাই নাই, তখন আমি 12 ম্যাচ ছিলাম। তো ওই সময় আমাদের টিমে বেশ কিছু ট্যালেন্ট প্লেয়ার ছিল, তো আমি ওদের ব্যাটিং দেখতাম শুধু, আমি ব্যাটসম্যান যেহেতু আমি ওদের ব্যাটিং দেখতাম। তো এর মধ্যে 2-1 জন ছিল যে একটু অন্য টাইপের, ওরা খুব ভালো খেলতো, ওদের একটু মানে অহংকারী টাইপের ছিল আর কি। তো আসলে 2-1 জন হয়তো অনেক সময় বলে উঠতো যে আর তুই খেলিস না, তোদের দেখতে হবে না, তুই থামা খাই এখানে চান্স পাবি না, তুই এর থেকে বাসায় যা পড়াশোনা কর। আমি বলতাম যে না আমি কেন খেলবো না, আমি আমি খেলবো
ডিমোটিভেট করার চেষ্টা করতো।
হ্যাঁ তো এমন হয়েছে যে আমাদের টিমের যখন ওই টিমের কোচ যে ছিল তখন আমার একই সাথে আমার স্কুল পর্যায়ে খেলা চলতেছিল স্ট্যান্ডার্ড চার্টার্ডে, তখন আমি আমার কোচ আমার বলতেছিল যে তুমি যেহেতু এখানে ম্যাচ খেলতে পারতেছো না তুমি স্কুলের ম্যাচ গুলা খেলো, খেলার পরে তুমি বিকেলবেলা এসে রিপোর্টিং করবে এখানে। তো আমি স্কুলের ম্যাচ গুলা খেলতাম আর আইসা এখানে বিকেলে রিপোর্ট করতাম। তো আমাদের যখন সেকেন্ড ম্যাচটা শেষ হইলো আমাদের একজন টিমমেট আমি নাম বলবো না, তো সে আমাকে বলতেছিল তখন আমাদের খেলা শেষ হলে 50 টাকা দিত কনভেন্স আর বিরিয়ানি খাওয়াইতো, এটা মনে আছে যে খেলা শেষ হলে বিরিয়ানি খাওয়াইতো। তো আমাকে বলতেছে যে কিরে তুই খেলার সময় তুই নাই এখন কি 50 টাকা আর বিরিয়ানি যাওয়ার জন্য এখানে আসছিস? তো কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে
এইভাবে
প্রায় 13 বছর। হ্যাঁ ঠিক এইভাবে কথাটা
বলছে, এই টোনে এই ল্যাঙ্গুয়েজে
একদম সেম টু সেম।
সবাই মনে করে কি যে জীবনটা মনে একদম মানে কি বলবো গোলাপ ফুলের বিছানা আর কি, চাইলাম আর সফল হয়ে গেলাম। এই যে এত কষ্ট এত স্যাক্রিফাইস এত রকমের লাঞ্ছনা সহ্য করে একটা মানুষকে বড় হতে হয় এটা কিন্তু অনেকেরই ধারণাই ছিল না। অনেকে ধরনের টেক্সট দেখছে অলরেডি, দুইটা টেক্সট চোখেও পড়লো যেখানে সবাই অবাক হচ্ছে তোমার কথা শুনে। সেকথ শুনি তাহলে বাকি কথাগুলো। বলছিলে যে এই ল্যাঙ্গুয়েজে বলছে কোনো একজন টিমমেট যে খেলার সময় তো আসিস না এখন কি খাবার খাওয়ার জন্য এসেছিস 50 টাকার বিরিয়ানি, তারপর
না 50 টাকা নেওয়া আর বিরিয়ানির জন্য,
আচ্ছা 50 টাকা নেওয়া এবং বিরিয়ানি খাওয়ার জন্য, ওকে।
হ্যাঁ তো কথাটা শুনে আমি একদম মানে চুপ হয়ে গেলাম যে এখানে আমার বলার মতো তেমন কিছুই নাই। তো আসলে ওইখানে সত্যি কথা বলতে যে আমি বুঝতেছি যে আমি ওদের লেভেলের না আসলে, তো ওরা হয়তো টিমের সিক্সথ প্লেয়ার ওরা খেলবেই, তো ওদের আসলে এসব কিছু যায় আসে না। তো কথাটা আমার ঠিক আজকে 13 বছরের মতো সময় পার হয়েছে, আমার ক্লিয়ার কথাটা এখনো মনে আছে, হয়তো আজীবন কথাটা আমার মনে থাকবে। তো আসলে এরপর থেকে তখন আমি একটা ম্যাচ খেলার সুযোগ পাইলাম, তো ওই ম্যাচটাতে আমি লাস্ট রাউন্ডে ব্যাটিং করি। আমার মনে আছে আমার ফার্স্ট ম্যাচ ক্রিকেট বলে, তো আমি 7 রানে নট আউট ছিলাম ওই ম্যাচটাতে এবং একবার বল করার সুযোগ পাইছিলাম কোনো উইকেট পাই নাই। তো এরপরে ঠিক জেলা পর্যায়ে খেলার পরেই আপনার ডিভিশনাল খেলাগুলো হয়, জেলা পর্যায়ে শেষ হওয়ার পরে বিভাগীয় পর্যায়ে তারপর জাতীয় পর্যায়ে, তো 3টা ধাপে আর কি আমাদের যাওয়া লাগে এজ লেভেল ক্রিকেট, এটা যারা এজ লেভেল ক্রিকেট খেলে সবাই জানে। তো তখন যখন ডিভিশনাল পর্যায়ে আমরা যাই তখন আসলে আমাদের যে টিমের ফিক্স প্লেয়ার গুলো ছিল আনলাকিলি ওরা এইজের কারণে তারা চান্স পায়নি, ওভার এজ হয়ে গেছে। তো আমরা তখন কয়েকজন প্লেয়ার ছিলাম আমার সাথে আর আমার এই যে কিছু প্লেয়ার ছিল ওরা আমরা সবাই অটো চয়েস হয়ে গেলাম যে আমরা ডিভিশনাল খেলবো আর কি। তো আমরা ঢাকায় যাই, তখন ফার্স্ট আমি ঢাকায় খেলতে যাই। তো ঢাকায় যাওয়ার সময় আমাদের ঢাকায় যাওয়ার রিপোর্টিং ছিল আমাদের ধানমন্ডিতে শেখ জামাল মাঠে। তো তখন আমি একদম এর আগে কখনোই ঢাকায় যাইনি, আমার কাছে কোনো ফোন নাই, তো আমার একা একা ঢাকায় যাওয়া লাগবে। তো তখন আমার মনে আছে যে আমাদের থেকে আপনার ঢাকার বাসের ভাড়া ছিল 60 টাকার মতো, আর ওইখান থেকে নামার পর একটা বাস একদম ধানমন্ডি 8 নম্বর মাঠ পর্যন্ত সব মিলে 100 টাকার মতো লাগতো আর কি খরচ হতো। তো আমাকে ঠিক বাসার থেকে যাওয়ার জন্য 100 টাকা আসার জন্য 100 টাকা 200 টাকা দিয়ে আমাকে বাসার থেকে ঠিকানা লিখে দিছে আমার আব্বু যে তুমি এই ওয়েতে এভাবে এভাবে যাবা,
এই ঠিকানা যাবা। কি হয়েছিল এই ইনফরমেশনটা আমরা বিরতির পরে নিব সৈকতের কাছ থেকে, কিছু টেক্সট আসছে সৈকত তোমার অবগতির জন্য আমি পড়ে শোনাই। প্রথম টেক্সটি লিখেছে যে আতিয়া নাজরিন বিশ্বাস, ও লিখেছে যে আচ্ছা গুরু এরকম কেন হয় বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখলেই গা শিউরে ওঠে কেন, তাদের দেখলে আমার কেমন জানি স্যালুট করতে মন চায়, এরকম হয় কেন, এটা লিখেছে। এবং তোমাকে উদ্দেশ্য করে অনেক কথা সৈকত, অনেক কথা, অনেকে সব জানতো না, জানতে পেরে বলছে যে তুমি বিনয়ের সাথে যে পুরো ব্যাপারটা উপস্থাপন করছে এটা তাদেরকে খুব ইন্সপায়ার্ড করছে। একজন লিখেছে যে সৈকত ভাই মিস ইউ, ভাই ভাই তুমি কি এখনো পুরোপুরি সুস্থ হয়েছো কিনা, চোখের ব্যাপারে সবাই খুব টেনশন করছে যে চোখের অবস্থাটা আগে সেটা বেটার কিনা। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সৈকত, ফিরে আসছি বিরতির পর। আমাকে এবং সৈকতকে একসাথে ক্যাপচার করতে চাইলে অবশ্যই তোমাদেরকে ঢাকায় স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই সেখানে আমাদের অলরেডি পোস্ট দেওয়া আছে আমাদের সৈকতের, সেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। আর অল্প সময়ের মধ্যেই সৈকত কিন্তু লাইভে আসছে ফেসবুক লাইভ।
ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ছোটবেলার গল্প, কিভাবে জুতো চুরি হয়ে যায়, কিভাবে মানে জীবনটা চলছিল, কিভাবে খেলা শুরু হয়েছিল, তাই না? এবং এই যে মুহূর্ত গুলো, এই মুহূর্ত গুলোতে কিন্তু অনেক সময় আমাদের ফ্রেশ হওয়ার প্রয়োজন হয়, তাই না? মানে আমাদের লাইফে এরকম হয় যে অনেক ছেলেদেরই শুনি যে ভাইয়ারা বাবারা মসজিদ থেকে এসে বলে যে আমার জুতো চুরি হয়ে গেছে বা অনেক কিছু হয় লাইফে, তো সেই সময় কিন্তু ফ্রেশ থাকতে হবে। আর কিভাবে ফ্রেশ থাকতে হবে? ইয়েস, দ্যাট ইজ ক্লেমনের মাধ্যমে, তাই না? তো ক্লেমনের মাধ্যমে কিভাবে ফ্রেশ হতে হয় সেটা তো আমরা একটা একবার খেয়ে মানে আমরা পান করে ফ্রেশ হতে পারি, পাশাপাশি ভালোবাসার গল্প শুনে ফ্রেশ হতে পারি, তাই না? সারা বিশ্বে ছড়িয়ে আছে হাজার ভালোবাসার গল্প, যে গল্পগুলো অপরন্ত প্রশ্নের ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগায়, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের জালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11:00 থেকে 1:00 পর্যন্ত। ক্লেমন দেশের অত্যন্ত ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা শিখতো, তাই না? আর এই ভালোবাসা নিয়ে ক্লেমন অপরন্ত প্রশ্নের ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে। আর এই গরমের রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন, আর ঢাকা এখন 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। ওয়েল, ফেসবুকে যে বন্ধুরা আছে আমাদের সাথে দেখতে পাচ্ছি, ওকে, মাসুদুল আছে আমাদের সাথে, এবং সেই সাথে আছে মাসুদ আলকাস আমাদের সাথে আছে, এবং আমি এখন যেটা কাজটা করবো সেটা হচ্ছে আমি এখন একটা ব্রেকে চলে যাচ্ছি, আবার একটি টুইং ব্রেকে, এবং টুইং ব্রেকের পর কিন্তু আমরা আবারও সৈকতকে নিয়ে ফিরছি। তো শুনতে থাকো, সাথেই থাকো ঢাকা এখন 90.4। Enjoy Clemon, ভালোবাসা বাংলাদেশ। শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে। ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং রিং সাথে মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক, বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস, উড়ে যাই দুরাকাশ, শুরুর নেশে চলছে ক্লেমন ফ্রেশনেস, রোদ দূর দূরবার, হাসি মুখ একাকার, শুরুর নেশে চলছে ক্লেমন। শেয়ার করো ক্লেমন, all for on to freshness. Twing, 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 twing. It's a real orange, twing, twing, shade. Twing, 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 twing. Fire alarm, avaro, twing, break, take it. Cleman, Bahalavashar, Bangladesh. Welcome back, dear listener. ঢাকা FM 90.4 এ আছো টিউন করে, এবং সেই সাথে শুনছো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। আজ তাসমি আছি তোমাদের সাথে, গুরুহিতের সামনের সাথে কথা শুনছিলে, সৈকতের সাথে আমরা গল্প করছিলাম, আমাদের বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার, রাইট, অলরাউন্ডার সে নিজে, এবং সেই সাথে কিন্তু বলছে যে অনেক ভালো লাগার কথাগুলো আমরা শুনছিলাম এবং এই মুহূর্তে একটা কথা কিন্তু না বললেই না, অ্যাম্বার আইটি উৎসবতে ইন্টারনেট এখন ঢাকা সিলেট ও চট্টগ্রাম খুলনায় এবং অক্টোবর মাসের প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস এবং এর ফিচারগুলো হচ্ছে বাফালোজ ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো লেটেন্সি ফর গেমার। এবং যোগাযোগ করতে হবে আপনি এই আইটি যে হচ্ছে সার্ভিসটা এটার জন্য যে নাম্বার 09611333777 এই নাম্বার। এবং আমি আর কোনো ধরনের কথাবার্তা না বলে আমি চলে যাচ্ছি আমাদের গুরুর কাছে। গুরু
আমরা অপেক্ষায় আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফেসবুক ও লাইভে যাচ্ছি মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। সৈকত বাংলাদেশের আপকামিং সেনসেশন, যে মানুষটিকে ইনফ্যাক্ট যথার্থই বলেছে আমাদের একজন ফলোয়ার, যে আমাদের ফেসবুক আর ঢাকা এফএম 90.4 এর পেজে যে কমেন্টসটা করেছিল, যে আমার এইরকম অনুভূতি কেন হয় যে নিজের মধ্যে কেমন একটা শিউরে উঠে এবং আমার অসম্ভব রকমের শ্রদ্ধা বোধ এবং তাদেরকে স্যালুট করতে মন চায়। সো বিডি ক্রিকেটার বলতেই কিন্তু বিষয়টা এরকম। সৈকত ইনফ্যাক্ট তার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্রিকেটীয় জীবনেই কিন্তু 1000 রান পূর্ণ করেই কিন্তু জানান দিয়েছিল, দুটা ডাবল সেঞ্চুরি তখনই জানান দিয়েছিল যে দারুণ একটা শুরু সে করেছে এবং চমৎকার ভবিষ্যৎ নিয়ে সে অপেক্ষা করছে। সৈকতের কাছে এখন সরাসরি চলে যাচ্ছি এবং অপেক্ষায় আছি কত শীঘ্রই তাকে নিয়ে আমরা ফেসবুক লাইভে যেতে পারি। এবং তার জন্য যেটা করতে হবে, তোমাদেরকে ঢাকা স্পেস এফএম স্পোর্টস 9.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো এবং ফেসবুক লাইভে আমাদের আপকামিং সেনসেশনকে দেখতে চাইলে লাইভে আমাদের সাথে যুক্ত থাকো। সৈকত, আমরা শুনছিলাম তোমার জীবনের কথা, তুমি বলছিলে যে 100 টাকা 100 টাকা 200 টাকা বরাদ্দ থাকি ধানমন্ডি আটে পৌঁছানো এবং যে মানুষটা ঠিকানা দেওয়া হচ্ছে সেই কাছে যাওয়ার জন্য, তারপর থেকে
আসলে ওই সময় আমার কাছে আমার একটা কিট ব্যাগ ছিল, আমার ইনস্ট্রুমেন্ট যেগুলোতে আমি ক্যারি করতাম, তো ওইখানে যাওয়ার জন্য আমার 200 টাকার মতো বরাদ্দ ছিল, যে আমার যাওয়ার জন্য 100 টাকা আসার জন্য 100 টাকা। তো তখন আমি তিনটা ব্যাগ মানে একসাথে ক্যারি করতাম।
ওকে, বাই দ্য ওয়ে তুমি কি লাইভে যেতে পারছো? তো আমরা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি, তুমি ফেসবুক লাইভে তো এখন
ফেসবুক লাইভে আমি অন করে দিয়েছি, কিন্তু আসলে
তুমি দেখো রেসপন্সটা তুমি বুঝতেই পারবে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, পাবলিকলি করো, দেন একটু ওয়েট করো, তাহলেই কিন্তু আমাদের লাইভ বোঝা খুবই সহজ। দেখবে হাজার হাজার ভালোবাসার চিহ্ন উড়াউড়ি করতেছে, তখন বুঝবে যে একসাথে কতজন মানুষ পেনিট্রেট করতেছে তোমাকে।
এতক্ষণ লাইভই ছিল, আনফরচুনেটলি এখন আবার এটা প্রবলেম করতেছে।
ওকে, একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো একটু একটু ব্যাপার হচ্ছে, প্রয়োজনে তুমি আবারও ট্রাই করতে পারো। ওকে ওকে, তুমি ট্রাই করতে থাকো, আমরা এই ফাঁকে দুই একটা টেক্সট নিয়ে নিই। আমরা কিন্তু সরাসরি ফেসবুক লাইভের জন্য ওয়েট করতেছি, যখনই লাইভ ওকে হবে তুমি বুঝতেই পারবে যে হাজারো মানুষ ঘোরাঘুরি করতেছে ভালোবাসার ডালি নিয়ে তোমার আশেপাশে, তখন প্লিজ আমাকে একটু আওয়াজ দিও, তোমার সাথে আমি শুরু করছি কথা, তার আগে কিছু টেক্সট নিয়ে নিই।
একেবারে তাই, ফেসবুক লাইভে আসার জন্য যেটা করতে হবে, আমাদের সৈকতকে দেখার জন্য যেটা করতে হবে, আমি লিংকটা বলে দিচ্ছি, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এই 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 যে হচ্ছে কি বলবো, একটা কোড বলবো আমি, একটা সাইন বলবো, এটা তোমাদের ফেসবুকে যে ওয়াল আছে সেখানে সার্চ করলেই পেয়ে যাবে। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি শামিমা আক্তার আছে আমার সাথে, বলছে তোমার জন্য আচ্ছন্ন ঘুমন্ত মুকুল থেকে। ওকে ওকে, আমাদের সাথে আছে ওকে এমডি রুবেল কি বলছে, কমেন্ট ওয়াজ ও ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তুমি ভালোবাসার কথা বলেছো। সেই সাথে আরো আছে আমার সাথে আমার বন্ধু ওকে আশরাফুল ইসলাম আসিফ আছে আমার সাথে, বলছে গুরু আমি ভালোবাসি তোমাকে একেবারে, গুরুও খুব বেশি ভালোবাসে। সৈকত ভাই, তোমার জীবনে প্রথম কিছু অংশ এত কষ্টকর, সত্যি তোমার জীবনটা অনেক সংগ্রামী, সংগ্রাম করেই এই জায়গাতে এসেছো, আসলে জীবনে সফল হতে সংগ্রাম করতে হয়, একেবারে তাই বন্ধু, প্রত্যেকটা মানুষকে সফল হতে হলে জীবনে সংগ্রাম করতে হয়, না হলে কিন্তু সেই সফলতাটার মূল্যায়ন সবাই করতে পারে না। আমার সাথে আরো আছে এই মুহূর্তে নাফিজ আছে জাহিদ হাসান রায়হান, কি বলছে সৈকত ভাই, তোমার জন্য অনেক দোয়া করি যেন তোমার ওকে ওকে টার্গেটকে আরো বড় কিছু করতে, একেবারে ঠিক বলেছ, আসলে তোমাদের ভালোবাসায় কিন্তু পারে একজনকে অনেক দূরে এগিয়ে নিতে, তাই না, একজন ক্রিকেট প্লেয়ারকে। এবং এই ভালোবাসাগুলাই কিন্তু একটা অনুপ্রেরণার মতো কাজ করে মানুষের লাইফে। এবং আরো আছে সালমান বিন মোহাম্মদ, বলছে সালমান শুনছি সিলেট থেকে, অনেক ভালো লাগছে গুরু, আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার জন্য অনেক আচ্ছা আচ্ছা অনেক সমস্যার সমাধান পেয়েছি, এই জন্য আপনাকে ঢাকা এফএম 90.4 কে অনেক ধন্যবাদ। ওকে, আরো আছে শাহনওয়াজ কবির সিফাত, গুরু আপনার সাথে আছি রাত একটা পর্যন্ত,
সুমন মোহর, সুমন মোহর বলেছো যে
সত্যি ভাই খুব কষ্ট করেছো তুমি জীবনে ভাই, আমাদের একটা খেলা ফ্রিতে খেলে দিয়েছিলে। ও আচ্ছা আচ্ছা, কোনো একটা খেলা সৈকত হয়তো সুমনদের পক্ষ থেকে খেলেছিল এবং ফ্রিতে, যার জন্য কোন রকমের রেমুনারেশন নিয়েছিল না, এর জন্য ধন্যবাদও দিয়েছ আর বলছো যে আমার এখন মনে আছে আমি তখন ক্লাস সিক্সে পড়ি, আজ আমি এক বছর লস দিয়ে, তো লসও দিলে কেন, পলিটেকনিকে ফিফথ সেমিস্টারে পড়ছি। এনিওয়ে শুভকামনা তোমার জন্য, আরো অনেক টেক্সট সবাই অনেকে কিন্তু মুস্তাফিজ বিন মুর্তজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো এবং সবাই মিলেই ক্লেমন ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বাংলাদেশের ক্রিকেটারদেরকে ট্রিবিউট জানাচ্ছ। ক্লেমন কিন্তু আসলে দারুণভাবে পেট্রোনাইজ করে যে কোনো স্পোর্টসকে, স্পেশালি বাংলাদেশের ক্রিকেটকে, এবং ক্লেমন আমাদের সত্যি সেই ভালোবাসার ভালো লাগার জয়গান গাওয়ার জন্যই আমাদেরকে প্রণোদিত করে এবং সেই প্রণোদা নিয়ে ভালোবাসার বাংলাদেশে গিয়ে চলেছে, শুধু সমস্ত যারা জীর্ণতাকে পেছনে ফেলে দিয়ে শুধুই সফলতার গল্প বলার জন্য, শুধুই ফ্রেশনেসের জন্য। আরো প্রচুর টেক্সট, মোহাম্মদ সানি লিখেছে, গুরু আমি আপনার অনেক ভালো ফ্রেন্ড, তাই একটা ভালোবাসার কিছু কথা লিখলাম, তুমি আমার আকাশ, স্বপ্নে লেখা কবিতা, তুমি আমার বাতাস। জানি না সম্পর্ক বা জেন্ডার প্যাচ খাবে কিনা বা টেস্টে কোনো পরিবর্তন হবে কিনা, যেহেতু তুমি আকাশ বাতাস বলে যদি লেখালেখি শুরু করো, আমাকে উদ্দেশ্য করে তো না মনে হয়, গুরু আমি আপনার অনেক অনেক ভালো, আমাকে উদ্দেশ্য করেই তাহলে টেস্ট নিয়ে কোনো রকমের প্রবলেমই দেখা দিল কি, সূর্য কি পশ্চিম দিকে একটু হেলে গেল। এনিওয়ে আরো দুই একটি টেক্সট আমি এই ফাঁকে নিয়ে নিই। ফিরোজ লিখেছে, হ্যালো গুরু সরি আজ আসতে একটু দেরি হয়ে গেল। কেন দেরি করলে, আমি রংপুর থেকে কানেক্টেড আছি, প্লিজ কানেক্টেড থাকো, রংপুরে কিন্তু প্রচুর লিসেনার আমাদেরকে শুনছে, ঢাকা FM 90.4 দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ইন বিডি, যেখানে বাংলাদেশের প্রায় 90% ডেমোগ্রাফিক এরিয়া আমরা কভার করেছি, 90% এর উপর পপুলেশন আমরা কানেক্টেড করতে সক্ষম হয়েছি ঢাকা FM 90.4 এর মাধ্যমে। গোলাম কিবিটা লিখেছে, সৈকত উই প্রে ফর ইউ। দেন সজনি নাহার তন্নি লিখেছে, সৈকত ইউ আর মাই হার্ট ইউ নো। ওমা সবই কখন কখন হয়ে গেছে আমি তো কিছুই জানি না, কত কনফিডেন্টলি স্ট্রেট লেখা, সৈকত ইউ আর মাই হার্ট অ্যান্ড ইউ নো, সৈকতের জানার কথা। সৈকতকে আমি জিজ্ঞেস করে দেখবো যে আসলে সৈকত জানে কিনা যে সজনি নাহার তন্নির যে কথাটি। ওকে, এবং অনেক অনেক আরো কমেন্টস, আরো দু একটি কমেন্টস আমি এই ফাঁকে একটু নিয়ে নিই। আমি রংপুর থেকে, রংপুর থেকে কিন্তু প্রচুর কমেন্টস করো তোমরা, থ্যাংক ইউ। এবং তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ রাখতে চাও, কানেক্টেড থাকতে চাও, তাহলে ঢাকা স্পেস FM স্পেস 90.4 ডে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছ, সেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো।
একেবারে তাই, গুরুর সাথে আমি একই কথা বলবো যে আমাদের ফ্যান পেজের সাথে সবসময় থাকতে হবে, যাতে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের সকল ধরনের আপডেট গুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। এবং আমি বলতে চাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা হয়তো খুব বেশি দেরি করতে হবে না, আমরা লাইভ
আসছি, ফেসবুক লাইভে থাকবার জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় এই এই টেকনোলজি ডিপেন্ডেন্সি যেখানে আছে সেখানে একটু তো মেনে নিতেই হয় আর কি। তো ফেসবুক লাইভে অলরেডি আমরা চলে গেছি, ইয়া ফাইনালি ইটস হ্যাপেন্ড, আমরা ফেসবুক লাইভে অলরেডি এখন দেখতে পাবো এবং তার কথা শুনতেও পারবো। মোসাদ্দেক হোসেন সৈকত, বাংলাদেশের আপকামিং সেনসেশন, যার প্রতি বাংলাদেশ ক্রিকেট টিম নির্ভরতা দিনকে দিন বেড়ে চলেছে এবং অফকোর্স আমরা ভবিষ্যতে একজন দারুণ সুপারস্টার পেতে যাচ্ছি। সৈকত আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সৈকত
জি,
ওকে সৈকত, আমরা ছিলাম ধানমন্ডি 8 এবং এখন ফেসবুক লাইভে কিন্তু আমাদের সৈকতকে সবাই দেখতে পাচ্ছে এবং তার জন্য যেটা করতে হবে, ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের পেজে গিয়ে কিন্তু আমাদের এই ক্রিকেট সেনসেশনকে তোমরা দেখতে পাচ্ছ। তারপর সৈকত,
আসলে ওই সময় আমার সাথে আমি তিনটা ব্যাগ ক্যারি করতাম সবসময়, একটা ব্যাগে আমার কাপড় থাকতো আর একটা ব্যাগে আমার খেলাধুলার জিনিসপত্র থাকতো সবকিছু, আর একটা স্কুল ব্যাগ আমি ক্যারি করতাম সবসময়, আমার পার্সোনাল কিছু ডায়েরি, আমার কিছু বই, এগুলো আমি সবসময় সাথে ক্যারি করতাম। আসলে ওই সময় আমি ক্লাস 7 এ পড়ি, একটা স্টুডেন্ট, তখন আমি ঢাকায় যাব ফার্স্ট টাইম, তো তখন আমি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমার বাবা ওইখানে রেখে আসছে, তো তখন ওইখান থেকে উনি সবকিছু আমাকে লিখে দেওয়ার পরে আমি কাগজটা হাতে বুঝে নিলাম এবং কোথায় যা নামতে হবে এবং কোথায় যাওয়া লাগবে সে ব্যাপারে আমি একটু চিন্তা করলাম যে আমার কি করা লাগবে। তখন থেকে আসলে স্ট্রাগল মিন্স আমি যেটা তখন থেকে বুঝি যে
তিনটা ব্যাগ ওই সময় আমি নিজে ক্যারি করতাম সবসময় ধারে করে, এবং ওই ব্যাগটাই আমি বাসে তুলে দিতাম। তারা নামাই দেওয়ার পর আমি ওই বাসটা এখান থেকে নিয়ে একটা বাসে ব্যাগ গুলো নিয়ে উঠতাম এবং সব ব্যাগ গুলা নিজেই টানাটানি করতাম। তো আসলে ওটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ স্ট্রাগল। তো এটা আমার ফিলিং ছিল যে আসলে যে এটা আমি মনে করতাম যে আমার জন্য স্ট্রাগল। তো এরপরে আমি এখানে ট্রায়ালে গেলাম। তো ট্রায়ালে যাওয়ার পরে যখন ডিভিশনাল টিম আসলো, তখন আমাদের 17টা জেলা মিলে একটা টিম ছিল ঢাকা ডিভিশন। তো ওইখানে ব্যাপারটা একটু অন্যরকমই ছিল, যেহেতু 17টা জেলা থেকে প্লেয়ার আসছে, তার মানে হিউজ প্লেয়ার এখানে।
ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর এক কারিশমা আর কি, উড়াউড়ি হচ্ছে না প্রচুর ভালোবাসা?
হ্যাঁ, অনেক
নাজনীন নামের আমার এক ফেসবুক আমাদের ফলোয়ার বলেই তো দিয়েছে যে আই লাভ ইউ আর মাই হার্ট, এবং তুমি এটা জানো, এরকম ভাবে লিখেছে একজন। এই কমেন্টটা চোখে পড়ে তোমাকে উদ্দেশ্য করে,
জানি কিনা আমি জানি না, আসলে হয়তো এখানে উনি এসএমএস করেছেন। তো আসলে
ওকে, তারপর
আগে থেকে জানি না,
ধরে নিলাম আমরা, ঠিক আছে। তারপর
আসলে ওইখানে প্রায় 150 মতো প্লেয়ারকে কল করা হয়েছে, প্রত্যেক ডিভিশন মানে প্রত্যেক জেলা থেকে 10 জন, কোন জেলা থেকে 8 জন, এইভাবে প্রায় 150 মতো প্লেয়ার ডাকা হয়েছে। তো এখানে যখন আমি মানে আমার ট্রায়ালের জন্য আমি ঢুকি, তখন আমার কোচ এখানে ছিল, স্টিল সেখানে ছিল। তো সে আমাকে বলছিল ভয় পাওয়ার কিছু নেই, তুই যা, তো ভালো হইলে তো ভালোই, খারাপ হইলে প্রবলেম নাই, এটা তোর ফার্স্ট টাইম। তো উনি এভাবে বলতেছে আর কি আমাকে। তো আমি ওই সময়টাতে খুব নার্ভাস ছিলাম যে আসলে যে খারাপ করি, আমি তো বাদ করে যাবো এখানে এত প্লেয়ারের মধ্যে। তো ওই সময় আমি চিন্তা করলাম ঠিক আছে, একটা সময় ভাবলাম যে হয়তো খারাপ খেলে বাদিত করে যাবো, এর থেকে তো বেশি কিছু হবে না, আচ্ছা যাই নেটে যাই। তো নেটে যাওয়ার পরে আমি 6 বলের মতো ব্যাটিং করলাম। তো করার পরে কোচ আমাকে বলছে ঠিক আছে তোমার হয়ে গেছে, তুমি চলে আসো। তো আমি মানে নেটের পাশে যাই, বসে আছি, সবাই ব্যাটিং করছেন, দেখতেছি আমার কোচ আসলো আমার কাছে। তো আমি ওনাকে বললাম যে মনে হয় না থাকবো, তো বাদ তো করে যাবো, তো চলেন চলে যাই। উনি বলতেছে যে থাক, শেষ পর্যন্ত থাক, দেখি কি হয়, এখন তো টিম অ্যানাউন্স করে নাই,
মানে ভরসা একেবারেই নাই,
একেবারেই নাই। তো উনি যখন এটা বলল যে ঠিক আছে থাক শেষ পর্যন্ত, তখন বললাম যে ঠিক আছে দেখি, প্র্যাকটিস দেখি বসে বসে। তো প্র্যাকটিস দেখলাম, তো ওই সময় আমাদের লাঞ্চের জন্য ব্রেক দিছে। তো আমি ওই সময়টাতে আমার মনটা আমি বুঝতে করতেছিলাম যে আমি হয়তো থাকবো না বা দিয়ে পড়ে যাবো। তো তখন আর খাওয়া নামতে ছিল না যে খাবো না, তো না খাই আমি বসে আছি, দেখি প্র্যাকটিস দেখি। তো আমার কোচ এসে বলতেছে যে না খাই কতক্ষণ থাকবি, বললাম যে না খাইতে ভালো লাগতেছে না, তো দেখি প্র্যাকটিস দেখি, দেখে চলে যাব, একেবারে বাসায় যাই খাবো। উনি বলতেছে যে তো এটা কি তোর জীবনের শেষ দিন, যে তুই আজকে পাখি এখন ক্রিকেট খেলবি না, তুই আজকে খাবি না, তার মানে কি তোর আজকে খেলা শেষ? যদি এমন হয় তাহলে না খেয়ে থাক, আর যদি চিন্তা করিস যে না আমি অনেকদিন ক্রিকেট খেলবো, আমি একজন বড় মাপের প্লেয়ার হবো, তাহলে যাই খাওয়া দরকার। তো আমি ওই মুহূর্তে আমি চিন্তা করলাম যে আসলে যে আমি আজকে এখান থেকে বাদ করে গেলে তো আমার জীবন আসলে শেষ না, আমি তো খেলা ছাইরা দিচ্ছি না,
একদমই তাই।
তো আমার আমার তো খাওয়া উচিত, তো আমি যে খাইলাম, যে বাদ করলে এখান থেকে বাদ করলে বাদ করে গেছি, পরের বার আবার ট্রাই করবো। তো এই চিন্তা করে আমি যে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে প্র্যাকটিস প্রায় 3:30-3:30 শেষ হয়ে গেল, আমাদের ট্রায়াল শেষ। তো যখন টিম অ্যানাউন্স করবে, আমরা সবাই এক জায়গায় বসে আছি, তো কোচ দাঁড়ায় দাঁড়ায় টিম অ্যানাউন্স করবে। তো উনি যখন টিম অ্যানাউন্স করবে, তো আমি সবচেয়ে অবাক হয়েছি, উনি ফার্স্টে বলতেছে আমরা আমাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করবো, দেন ভাইস ক্যাপ্টেন, তারপর আমরা বাকি 4 জন প্লেয়ারের নাম ঘোষণা করবো। তো উনি মানে আমি তো আশাই নাই যে আমি টিমে থাকবো না, তো আমি জানি চলে যাবো। তো আমি ওইটা দাঁড়ায় গেছি, দাঁড়ায় যে আমি আমার কোচের সাথে আস্তে আস্তে হাঁটতেছি পাঁচ দিন, আমি জানি থাকবো না, আগের থেকেই সরে যাই, এরকম একটা বিষয় আমার ভিতরে কাজ করতেছিল। তো ওই যিনি অ্যানাউন্স করবেন আমাদের কোচ ছিল, উনি বলো যে তুমি কই যাও। বলে আমি বলছি যে স্যার আমি আসলে যাই না, আমি এখানে ভয় পাইলাম আর কি ওই সময় থাকতে। আমি বললাম স্যার আমি যাই না, আমি পাশেই আছি। তো বলে এখানে বসো, বসলাম। বলে যে আমরা আমাদের টিম অ্যানাউন্স করবো এখন, আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। আমি আসলে ওই সময়টাতে এত পরিমাণ অবাক হয়েছি যে আমি আসলে আমি চিন্তাও করি নাই যে আসলে আমি আমি তো চান্সই পাবো না, এরকম একটা বিষয় আমার ভিতরে কাজ করতেছিল। তো এর মধ্যে উনি আমাদের ক্যাপ্টেন হিসাবে আমাকে কল করছে। তো এরপর এক একজন করে প্লেয়ার ডাকা শেষ হইলো, আমি আসলে ওই সময় যে আমি আমার কোচকে জিজ্ঞেস করলাম যে কোচ আপনি একটু ওনারা জিজ্ঞেস করবেন যে আমি তো ভাবছিলাম যে আমি টিমে থাকবো না কিন্তু আমি ক্যাপ্টেন কিভাবে হইলাম, তো এই কথা বলার পর উনি আমাকে নিয়ে গেল সাথে করে, সাথে করে নিয়ে ওনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ওর একটা কোশ্চেন ছিল সেটাকে আমি বলতে পারবো, উনি বলছে হ্যাঁ শিওর আপনি বলতে পারবেন। উনি বললো যে আসলে ওর কোশ্চেনটা ছিল এমন যে ও তো ভাবতেছিল টিমে থাকবে না, তো ক্যাপ্টেন হয়ে গেছে টিমের তো অবাক হয়ে গেছে। তো উনি আমাকে বললো যে তুমি যখন নেটে গেলা, মানে আমাদের যে কোচ অ্যানাউন্স করছে উনি বলতেছে তুমি যখন নেটে ব্যাটিং এ গেলা তুমি কয়টা বল ফেস করছো, আমি বললাম স্যার 6 বল, আর উনি বলছে যে বাকিরা কত বল করে খেলছে, আমি বলছি অনেকে 10 বল অনেকে আর একটু বেশি খেলছে। উনি আমাকে আনসার দিতেছে আসলে আমার কাছে মনে হয়েছে 6 বল দেখে।
ওকে ওকে ওকে, আমরা এরকম হয় অনেক সময়, আমরা মনে করি যে কম সময় দেখলে আমাকে মনে হয় সিলেক্ট করবে না বা এরকম কিছু। তা আমরা সৈকত কিছু টেক্সট কমেন্টস কিছু পড়েনি ফেসবুক লাইভ থেকে, অলরেডি তুমি আমাদের সাথে লাইভে আছো, আমরা ব্লু কালারের একটা টি শার্ট তোমার গায়ে দেখছি এবং বর্ডার ইয়েলো বর্ডার দিয়ে, এবং তোমাকে দেখবার জন্য সে এখানে ঝড় তুফানের মতো চলতেছে আর কি ফেসবুক লাইভে ঢাকায় স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু সবাই পেয়ে যাচ্ছ, এবং সেখানে তোমরা লাইক এবং কমেন্ট করছো অলরেডি, এবং আমাদের পোস্ট আমাদের লাইকিংস এর পরিমাণ যেটা দেখে তোমরা বুঝতে পারবে, লাইকিংস এর পরিমাণ প্রায় 421,000 প্লাস
একেবারে তাই, এবং গুরুর অনুমতি নিয়ে কিন্তু আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যে উত্তর আর চলে যাবো, তার আগে দু একটা কমেন্ট গুরু আমরা একটু পড়ে নিই।
এবং আমরা আমাদের সাথে লাইভে আছেন সৈকত, সৈকত প্লিজ লাইভে থাকবে এবং সেই ফাঁকে আমরা কিছু কমেন্ট পড়ি এখানে সবাই তোমার মাধ্যমে, তোমার কলিগ, তোমার মেট, তোমার ক্যাপ্টেন ম্যাশকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে সবাই। বার ইয়াসিন আরাফাত লিখেছে যে এতগুলা লাইক দিব, মানে লাইক দিয়ে তার মন ভরছে না আর কি। ফরিদ লিখেছে যে গো এহেড, এবং নীরব ছেলে লিখেছে খুব ভালো লাগছে, সবাই কিন্তু অনেক বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করছে দা ওয়ে ইউ কাম ব্যাক, যেভাবে তুমি তোমার এই যে স্ট্রাগল, তোমার যে তোমার নিজের জীবনে যে যুদ্ধের কথাগুলো বলছো সেই সেই বিষয়গুলোকে অনেক ভালো দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করছে। তো আমাদের সাথে লাইভে আছে সৈকত, বাংলাদেশ ক্রিকেট টিমের সেন্সেশন, তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো বেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের পেজ, যেখানে তোমরা লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। আমরা যাচ্ছি টাইম চেকের বিরতিতে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
রাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
ভালোবাসার বাংলাদেশ
চলে যাচ্ছি সৈকতের কাছে, সৈকতের কাছ থেকে শুনছিলাম তার জীবনের কথা, স্পেশালি দ্যাট এক্সাইটেড ভেরি এক্সাইটেড মোমেন্ট যেখানে সৈকত বলছিল যে কোচ আদৌ তার নাম বলবে না, সে খুব ভালো করেই জানে, সেখানে পরিচয় করে দিচ্ছে যে তোমাদের ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত। কি ফিল তখন, কি অনুভূতি, কি এক্সাইটমেন্ট তখন?
তখন আসলে সত্যি কথা বলতে যে একটা বিষয় কাজ করতেছিল যে আমি আমার ভিতরে যেটা ফিল করতেছিল যে আমি তো চান্সই পাবো না ফিল্ডে, যখন আমি শুনলাম যে আমি ক্যাপ্টেন তো তখন আমি মানে আসলে এত খুশি আমার মনে হচ্ছে ওই সময় আমি জীবনে কখনো হইনি, তো মানে আমি আমি ভিতরে তখন কিরকম এক্সাইটমেন্ট কাজ করতেছিল সেটা আমি আসলে বলি বুঝাইতে পারবো না। আর ওই সময়টাতে তখন সবাই এসে আমাকে কংগ্রেচুলেটছে যে কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। তো আমার ওই সময় আমার খুব ভালো লাগতেছিল বিষয়টা যে আসলে আমি ঢাকা ডিভিশন আরো টিমের মতো একটা টিমের ক্যাপ্টেন, তো এটা আমার ফার্স্ট টাইম ছিল ক্যাপ্টেন্সির। তো ওই সময়টা আমার ডিভিশনাল যখন খেলাটা টুর্নামেন্টটা হইলো আমার খুব একটা ভালো যায়নি, টুর্নামেন্টটা ফার্স্ট টুর্নামেন্ট ছিল। সত্যি কথা বলতে তখন আমি খেলতাম, আমি খুব ছোট ছিলাম, স্পেশালি যখন খুলনার সাথে খেলা হলো আমি খুব ভয় পাইলাম আসলে, আসলে এত বড়দের সাথে খেলতেছি। খুলনার কিছু প্লেয়ার ছিল যারা এইজ একটু বড় ছিল, বাট তারা আন্ডার 13 খেলতেছিল, তো মানে তাদের স্পেশালি আন্ডার 13 এর প্লেয়ারদের গায়ের জোর যেমন হওয়া উচিত, একটা পেস বলারের বল যেমন পেস হওয়া উচিত, তার থেকে যখন জোরে আসে তখন স্বাভাবিকভাবেই বোঝা যায়। আর 13 বছরের একটা বয়সের ছেলের চেহারা দেখলে আর 16-17 একটা চেহারা দেখলে কিন্তু একটু বোঝা যায়, অনুমান করা যায়
যে
না। আসলে বিষয়টা এমন ছিল কিছু প্লেয়ার ছিল ওভার এজ, তো তখন আমি একটু ভয় পাইলাম। শুধু আমি না, আমার টিমের আরো কয়েকজন তারা বলতেছিল যে আসলে আমরা কিভাবে খেলবো এদের সাথে, এটা তো অনেক বড়, আমরা তোমার পারবো না এদের সাথে। তো ওই সময়টাতে আমি আমার টিমমেটদের একটা কথা বললাম যে দেখো হয়তো আমরা পারবো না, কিন্তু আসলে এর মানে এটা না যে ওরা ওদের গায়ে শক্তি বেশি দেখে ওরা ম্যাচ জিতে যাবে, আমরা ওদের সাথে পারবো এটা। তো আমাদের সাহস রাখতে হবে যে আমরা পারি না পারি আমাদের ওদের সাথে ফাইট করা লাগবে, এমন তো আমরা খেলার মাঠ থেকে পালাই যেতে পারবো যে আমরা খেলবো না, আমরা স্ট্রাইক করলাম যে আমরা খেলবো না আমরা চলে যাবো, তো এই অপশনটা আমাদের তো নাই। তো এটা আমার আমার বক্তব্য ছিল আমার আমার টিমমেটদের উপর। তো তারা তখন বিষয়টা খুব ভালোভাবে নিল এবং তারা বললো যে না আমরা পারবো। তো দু একজন আমার কাছে আস্তে আস্তে আইসে আমাকে বলতেছে যে না আমরা পারবো, আমরা জিতবো, এসে মানে আমার তখন আমার টিম পুরোপুরি কনফিডেন্ট। তো আসলে আমরা ওই ম্যাচটা জিততে পারি নাই, বাট আমার মনে হয়েছে যে না আমার টিম পুরোপুরি ফাইট করছে এবং ফাইট করে আমরা হেরে গেছি। তো ওটা ছিল আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট আমি মনে করব।
ওটা ছিল ফার্স্ট ম্যাচ, তাই তো?
ফার্স্ট ডিভিশনাল ম্যাচ। তো ওটার পর থেকে তখন একটা বিষয় কাজ করতো যে সবসময় দেখতাম ঢাকায় তখন আমাদের ক্যাম্প হইতো, আমরা ঢাকায় প্র্যাকটিস করতাম। তো ওই সময়টাতে দেখতাম কিছু প্লেয়ার ছিল যারা আন্ডার 17 ন্যাশনাল টিমে খেলছে, আন্ডার 19 ন্যাশনাল টিমে খেলছে, এবং ওই সময় খুব একটা ন্যাশনাল টিমের প্লেয়ারদের দেখার সৌভাগ্যভাবে হয় নাই। তো দু একজনকে দেখছি মনে আছে, আফতাব ভাইকে দেখছি এবং রফিক ভাইকে দেখছি। তো ওনারা জাতীয় দলের টি শার্ট পরা থাকতো, জাতীয় দলের ক্যাপ পরা থাকতো। ওই সময় থেকে আমার খুব একটা জেদ চাপলো ভিতরে যে আমি এটা অ্যাচিভ করতে চাই আসলে, যে ন্যাশনাল টিমের টি শার্ট পরবো, ন্যাশনাল টিমের ক্যাপ পরবো। তো এটার ভিতরে ওই সময় থেকে একটা ফিল কাজ করতো আমার সবসময়। তো যখন আমি ফার্স্ট আন্ডার 15 ন্যাশনাল স্কোয়াডে যাই, তো তখন আমার ভিতরে একটা বিষয় খুব ভালোভাবে কাজ করতেছিল যে মানে আমার ক্যাম্প চলবে, আমি একটা দেশের সাথে খেলবো। তো তার থেকে বেশি আমার ভিতর যে এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আমি কখন আমাকে জাতীয় দলের লোগো সহ টি শার্ট দিবে, ক্যাপ দিবে।
৪২,০০০ প্লাস লাইকিংস এর পরিমাণ, সেখানে সৈকতকে লাইভে তোমরা ক্যাপচার করতে পারছো, তোমরা প্রচুর কমেন্টস করছো এবং বা অনেকেই জানতে চাচ্ছে, স্পেশালি কামরুজ্জামান বারবার বলছো যে তোমার চোখের অবস্থা কেমন, সৈকতের চোখের অবস্থা কি এখন আগের চেয়ে বেটার কিনা, সৈকত একটু আপডেট দিয়ে দাও।
আসলে আমার চোখের অবস্থা আগের থেকে আল্লাহর রহমতে 80% ভালো, তো আশা করতেছি বিপিএল দিয়ে আবার মাঠে নামবো ইনশাআল্লাহ।
ওকে, ইটস গুড। সো ইট সেজ ইট উইল বি দা হিউজ কামব্যাক ইন বিপিএল, রাইট? ওকে, আমরা অপেক্ষায় থাকলাম। এবং সৈকত, প্রচুর কমেন্টস, প্রচুর লাইকিংস, প্রচুর ভালোবাসার চিহ্ন ঘোরাফেরা করছে তোমাকে নিয়ে। আবু বকর সিদ্দিকি তো অনেক বড় একটা গদ্য কবিতা লিখে বসেছে, সৈকত ভাই আপনি আমার ময়মন সিং এর বলে বলছি না, অনেক লম্বা একটা কমেন্ট যেখানে তোমার অ্যাপ্রিসিয়েট করেছে। একজন কিন্তু বলেছে যে তুমি তাদের হয়ে খেলেছো পর্যন্ত, সুমন নাম, সে বলেছে যে সেখানে তুমি টাকা নাওনি, তুমি আসলে অনেক ভালো, এই কথাও বলেছে আর কি। তো প্রচুর কমেন্টস আসছে তোমার, আবার দেখা হলে মনে করে টাকাটা দিয়ে দিও, বাট এখন পেমেন্ট কিন্তু ডলারই করতে হবে, বিকজ হি বিকাম ইন্টারন্যাশনাল, রাইট? ওকে, সেই কথা। তারপর
আসলে তারপরে
আমাদের
তো ওই সময় আসলে আমার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আমি কখন টি শার্টটা পাবো, কখন ক্যাপটা পাবো। তো আমরা যখন দুই দিন পার হয়ে যায় আমাদের, তখন আমাদের হঠাৎ একদিন আমাদের ম্যানেজমেন্টের কেউ একজন এসে বলতেছে যে আসলে আমাদের ইন্ডিয়ার সাথে যে ট্যুরটা হওয়ার কথা ছিল সেটা তো আনফরচুনেটলি হবে না, তো আমরা ক্যাম্প কালকে ক্লোজ করে দিব, তো তোমাদের পরবর্তী ক্যাম্প হলে আবার আমরা ডাইকে নিব। তখন আসলে আমার খেলা হবে না, তো ওইটা নিয়ে আমার খুব একটা মন খারাপ ছিল না। আমার তার থেকে বেশি মন খারাপ ছিল যে আমি টি শার্টটা পাইলাম না, আমি ক্যাপটা পাইলাম না। তো এটা মানে আমার ভিতর অন্যরকম একটা খারাপ লাগার কাজ করতেছিল ওই সময়। তো এরপরে যখন আমি ওখান থেকে বাসায় আসি, বাসায় আসার পর তখন আমার বাসা থেকে আমাকে মোটামুটি ভালোই সাপোর্ট করা শুরু করলো। স্কুল থেকে আসার পরে আমাকে বলতো যাও প্র্যাকটিস যাও। ইভেন ওই সময় থেকে শুরু করে যখন আমি আন্ডার 17 পর্যন্ত খেলি, এই পর্যন্ত আমার আব্বু আমাকে প্রতিদিন যিনি কিনা আমাকে মাঠে গেলেই মারতেন, মানে আমাকে হয়তো খাবার দাবার অফ করে দিতেন, উনি আমাকে ধরে মাঠে নিয়ে যেত, চলো মাঠে যাবা প্র্যাকটিস করবা এসে। তো উনি বসে থাকতো, আমি প্র্যাকটিস করতাম। তো আসলে ওই ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্সপিরেশন ছিল যে আমার আব্বু মাঠে বসে আছে, আমি প্র্যাকটিস করতেছি, উনি আমাকে মাঠে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা শুরু করতে থাকলো, এবং ওই সময় থেকে আমার ভিতরে একটা জিনিস সবসময় কাজ করলো যে না আমি কিছু একটা করতে চাই, ক্রিকেট খেলে আমি বড় কিছু হইতে চাই। তো আমার আব্বু ওনার ফ্রেন্ডদের সাথে কথা বলতো যে আমার আমার ছেলে যদি কখনো জাতীয় দলে খেলে তো আমি তার থেকে আমার থেকে বেশি খুশি আর কিছু থেকে হবে না। তো এরপরে যখন আন্ডার 13 শেষ, আন্ডার 15 তখন, তো আন্ডার 15টা বিষয়টা তখন এমন ছিল আন্ডার 13 যারা খেলবে এরা আন্ডার 15 ন্যাশনাল ক্যাম্প করবে, যারা আন্ডার 15 খেলবে এরা আন্ডার 17 ন্যাশনাল ক্যাম্প করবে।
বাই দ্য ওয়ে, তুমি কি ক্রিকেট ক্রিকেট এন্ড ক্রিকেট এর বাইরে কোনো পৃথিবী তোমার ছিল না? কারণ এই যে তোমার জীবনের আমরা বায়োপিক এখন কিন্তু ধরছি, রাইট? তোমার জীবনের বায়োপিক আমরা ক্যাপচার করছি, সেখানে ক্রিকেট ছাড়া কিন্তু আর কিছু আসেনি কৈশোরের পর থেকে।
আসলে ওই সময়টাতে আসলে আমাদের কোনো অপশন ছিল না। আসলে এই যে বললাম না, ভার্চুয়াল লাইফে থাকে মানুষের, বা মানুষ এদিক সেদিক ঘোরাঘুরি করতে যায়, মানুষের ফ্যামিলি এক জায়গায়,
কোনো বিনোদন, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি, অন্য কোনো কিছু, কোথাও ঘুরতে যাওয়া, কোনো কিছুই করতে না, শুধু কি ফোকাস অনলি ক্রিকেট, এরকম ছিল বিষয়টা?
এরকম আসলে কিছুই ছিল না আসলে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি তোমার ওই করার কোনো অপশনই আমার কাছে ছিল না,
তোমার ওই বিলাসিতা করার হয়তো সুযোগও ছিল না। তুমি যেহেতু অনেক প্যাশনেট ছিলে, অনেক কষ্ট করে তোমাকে কামব্যাক করতে হয়েছিল, এটাও একটা কারণ। কি
বিলাসিতা করতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছেলেদের টাকার প্রয়োজন আছে, এটা সবচেয়ে বড় সত্যি কথা। তো ওই জিনিসটা আসলে আমাদের এরকম ছিল না যে চাইলেই বিলাসিতা করতে পারবো। তো এটা একটা দিক ছিল।
না না, আমি আর বলছি কেন, অনেক পাকনা থাকে তো। এস এ রাজু যেমন লিখেছে যে সবই তো শুনছি খুবই ভালো লাগতেছে, বাট তোমার জিএফ নিয়ে তো কিছু বললে না। এখন এই রাজু রেখে এমনি বুঝায় যে সবার কি জিএফ থাকতে হবে রে পাগলা, এই কারণে সে এত দূর গেছে জিএফ এ সময় নষ্ট করেনি। ওকে, তারপর বলো।
আসলে ওই একটা বিষয় যে বিলাসিতা করার মতো অপশনটা আসলে ছিল না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ময়মনসিংহে আমি যে এলাকাটা থাকি সেই এলাকাটাতে প্রচুর মানুষজন আছে যারা এডিক্টেড, যারা নেশাগ্রস্ত, এবং কিছু রাজনৈতিক দলীয় লোকজন আছে যারা প্রায় সময় মারামারি কাটাকাটি এসব থাকে। তো মানে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আমি আমার লাইফে কি হয়েছে সেটাতে আমি আসতেছি, এর আগে একটা কথা বলে নিই। বর্তমান সময়ে আমার এলাকার যে মানুষগুলো আছে তারা সবচেয়ে বেশি সারপ্রাইজ যে এমন একটা এলাকা থেকে আমি কিভাবে এখানে গেলাম।
আচ্ছা আচ্ছা, ওই এলাকাতে এই ধরনের কিছু ব্যাপার আছে, রাইট? এডিকশন বা পলিটিক্যাল ইনভলভমেন্ট, ছোটবেলা থেকে হয়তো ছেলেরা বকে যাচ্ছে, এরকম ব্যাপার, সেখান থেকে একটা ছেলে উঠে আসছে।
আমার আমার সাথে আমার এই যে যে ছেলেগুলো আমার এলাকাতে আছে এরা, আমি মনে করি না যে আমার আমার এই যে আমি ছাড়া আরেকটা ছেলে সুস্থ আছে। তো এটা আমার পরিবারের জন্য,
এটা তো বিশাল ব্যাপার তাহলে, মানে অন্যরকম একটা বিষয়, মানে তুমি ছাড়া কেউ সুস্থ নাই, পরিস্থিতি এরকম,
মানে ম্যাক্সিমাম এডিক্টেড।
বলো কি,
আমার এলাকার লোকজন মানে আমার যারা এলাকার মুরব্বী আছেন, যারা এলাকাবাসী আছেন, এরা এরা প্রায়ই বলে যে গোবরে পদ্ম ফুল ফুটছে। আসলে এটা মানে এটা এখানে হওয়ার কথা ছিল না আসলে,
এমন।
তো এরপর যখন আমি আন্ডার 17 ক্যাম্প করতে যাই, 17 ক্যাম্প করতে যাই, আমি ফার্স্ট যখন ইন্ডিয়ার সাথে খেলি তখন আমাদের টিমের ক্যাপ্টেন ছিল লিটন দাস, এখন জাতীয় দলে আছে লিটন দাস, আর আমি ছিলাম ভাইস ক্যাপ্টেন। ওই সময় আমার ভিতরে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ওই যে আমি 2 বছর যাবৎ ধরে রাখছি যে আমি কখন টি শার্ট পাবো, কখন ক্যাপটা পাবো, কখন ট্রাউজার পাবো, ন্যাশনাল টিমের ড্রেস যেটাকে বলা হয়, তো তো ওই ড্রেসটা যখন আমাকে দেওয়া হইলো, তো আমার মনে হয়েছে যে এটা আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি এত খুশি হয়েছি ওই ড্রেসটা পরে, তখন আমার ভিতরে কাজ করতেছে যে ড্রেসটা আমি কখন পরে মাঠে নামবো, কখন আমি খেলবো। তো আসলে ওই জায়গাটাতে মানে আমার মনে হয় যে আমি আমার প্রফেশনাল বিষয়গুলো যখন আসে, তো ওই আন্ডার 17 থেকে আমি বুঝতে পারলাম যে আসলে প্রফেশনালিজমটা আসলে কি। তো যখন আমার ভিতরে কাজ করলো যে না আসলে ড্রেস তো আমি খেললে পাবো, যদি আমি মাঠে ভালো পারফর্ম করতে পারি, যদি আমি ভালো খেলতে পারি, তখন আমি আসলে সব দিক ছাড়া একদম শুধু ক্রিকেটের উপর।
সৈকত, তোমার এক ভক্তকে একটু সাজেশন দিবা কিনা, তোমার লাইভে মেসেজ দিয়েছে যে ডক্টর মোহাম্মদ মাসুদ রানা, উনি কেছে যে কালকে মেডিকেল এক্সাম আমার, বাট পড়তে পারছি না, কন্ট্রোলের বাইরে চলে গেছি, শুনছি দেখছি এন্ড প্রে করছি, আমার ট্রাই করতেছি, রিয়েলি লাভ ইউ সৈকত ভাইয়া। ওই তোমার ভক্তরা একটু বকে দাও যাতে সব বাদ দিয়ে পড়ালেখায় মন দেয়, যেহেতু কালকে তার মেডিকেল।
আমার মনে হয় যে আজকে আসলে আমি একটা প্রোগ্রামে আসছি, হয়তো মানে আমার কথা শুনে কিছু মানুষের হয়তো লাভ হইতে পারে, বা আমি যদি এক ঘন্টা এখানে কথা বলি, এর মানেই না যে আমার সবগুলো কথাই ভালো কথা হবে, আমার সবগুলো কথাই কাজের কথা হবে। কিছু কথা হয়তো মানুষের ভালোর জন্য হবে, কিছু কথা যার যেটা ভালো লাগবে সে হয়তো এটা নিলে তার হয়তো লাইফের উপকার হইতে পারে যদি কেউ মনে করে। আসলে আমি মনে করি যে আমার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার
আমাদের সাথে কানেক্টেড থাকতে পারছো, ঢাকায় স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজ পেয়ে যাচ্ছ। আমি বারবার বলছি একদম এক পর্যায়ে তো মনে হচ্ছে গুলিস্তানের সামনে, শাহবাগ মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় অহংকারী করতেছে কিনা, বাট বলছি এই কারণে বারবার, কেউ যেন আমাদের সেন্সেশনকে দেখা থেকে বিরত না থাকে। কারণ কেমন যেমন ফ্রেশনেস নিয়ে মানুষকে সমস্ত রকমের জরাজীর্ণ থেকে বের করে নিয়ে অফুরন্ত ভালোবাসার কথা বলে, ঠিক সেইরকম ভাবে ভালোবাসার বাংলাদেশও কিন্তু সেই পথ দেখাতে চেষ্টা করে, যেখানে সমস্ত কষ্ট দুঃখকে পিছনে ফেলে দিয়ে মানুষ কিভাবে সফল কম হয়, কিভাবে সামনে এগিয়ে যায়, যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সৈকত, সেই জীবনের কথাই কিন্তু আমরা শোনাতে নিয়ে এসেছি। সেজন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পজের পেজের সাথে যুক্ত থাকো, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, যেখানে 2,23,000 প্লাস হচ্ছে আমাদের লাইকিংস এর পরিমাণ, যাচ্ছে আবার সৈকতের কাছে। ওকে সৈকত, তারপর
আসলে আমি যখন আন্ডার 17 এখানে খেলি, তো এখানে আমি খুব ভালো খেলতেছিলাম, তো আমি টিমের মধ্যে আমার সাথে ওই সময় আমি একটু ইন্টারাপ্ট করি, আমার সাথে তাসকিন ছিল, আমার সাথে আবু হায়দার রনি ছিল, জুবায়ের হোসেন লিখন ছিল, এবং আমি ছিলাম, এবং লিটন দাস ছিল, এই আমাদের মানে আমার সার্কেলের ন্যাশনাল প্লেয়ারের মধ্যে এরা ছিল। তো ওই সময় আমরা এই পাঁচজনই মোটামুটি ভালো পারফর্ম করতেছিলাম, তবে এখানে এক্সেপশনাল বলতে আমি আর লিটন দাস খুব ভালো খেলতেছিলাম ওই সময়টাতে। তো ওটা যখন আমরা শেষ করলাম, তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ব্যাচ থেকে হয়তো পাঁচজন প্লেয়ার আন্ডার 19 এর দিকে যাবে। তো ওটা শেষ করে যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পরে আমি প্র্যাকটিসে তখন খুব মনোযোগ, তো তখন স্কুলে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে না, আসলে স্যাররা স্কুলে গেলে শুধু আমাকে মারধর করতো ওই সময়। তো আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, এরপর থেকে খেলাধুলার পিছনে এত পরিমাণ সময় ব্যয় করতে করতে হয়তো একটা সময় পড়াশোনার দিকে মনোযোগটা খুব কমে যাচ্ছিল আমার। তো স্কুলে পড়া শিখা না শিখা গেলে আসলে সাধারণ পিটা বেটাই নিয়ম ছিল তখন। তো আমি তখন ডেইলি মাইর খেতাম স্কুলে, এবং প্রত্যেকদিন টিফিন পালাইতাম আমি স্কুল থেকে, এটা ছিল আমার একটা অভ্যাস যে টিফিনের টাইমটাতে আমি টিফিন পালাই বাসায় এসে আমি প্র্যাকটিসে যেতাম। তো এটা তখন একদিন আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু আমি স্কুলে যাই নাই। তো আমি তখন মাঠের দিকে যাচ্ছি, তখন আমার স্কুলের স্যার একজন স্কুলে যাচ্ছে ওই সময়, যাওয়ার সময় আমাকে সে রাস্তায় পাইলো, আমার জিজ্ঞেস করতে কি এবার তুমি কই যাও, বললাম স্যার আমি মাঠে যাই, স্কুল ড্রেস পরে তুমি মাঠে যাও, বললাম স্যার আমি স্কুলে তো যাবো না, বলে কেন, স্যার স্কুলে যাইতে আমার ভালো লাগে না, স্কুলে গেলে স্যাররা শুধু আমাকে মারে, পরে বলে যে কেন মারে, উনি বলতেছে যে কেন মারে,
মানে পাঞ্চিং ব্যাগ যে যখন পারে আসে একবার করে মেরে যায়। হ্যাঁ
হ্যাঁ, তো আসলে স্যার আমি তো পড়া শিখা যাই না এই জন্য আমাকে মারে, উনি আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে যে চলো আমাদের অ্যাসেম্বলি চলতেছে, ওই সময় স্টেজে সবার সামনে আমাকে দাঁড় করাইলো, দাঁড় করে বলছে ও আমাদের স্কুল টিমের ক্রিকেটের ক্যাপ্টেন, তো ও স্কুলে আসতেছে না, এটা তো আমাদের স্কুলের জন্য ভালো দিক না, আমাদের স্কুলে ও হোক বা অন্য একটা নর্মাল স্টুডেন্ট হোক, সে স্কুলে আসবে না, এটা ভালো দিক না। তো ওরা আমাদের স্কুলের যখন ক্রীড়া শিক্ষক ছিল, উনি বলতেছে যে ঠিক আছে, ও আসলে খেলাধুলার দিকেও বেশি মনোযোগ, ও পড়াশোনা করুক, ও পরীক্ষা দিবে, কিন্তু ও পড়াশিখা আসা না আসার জন্য ওকে যেন কেউ মারধর না করে। তো এটা যখন বলে দিল, তারপর থেকে আমি রেগুলার হয়ে গেলাম স্কুলে। তো তখন আমি, আমার মনে আছে 2008 সাল, তখন আমি আন্ডার 17 খেলি। তো আমি আমার খেলার জিনিসপত্র, তখন আমি নতুন কিছু জিনিসপত্র কিনবো, নিজে কিছু টাকা জমাইছি আব্বুর কাছ থেকে নিয়ে নিয়ে, এবং আব্বু নিজে কিছু টাকা দিচ্ছেন। তো এই জিনিসগুলো কিনতে আমি তখন ইসে ঢাকার উদ্দেশ্যে যাবো আর কি। তার ঠিক এক মাস আগে থেকেই আমার আব্বু তখন হার্টের প্রবলেম ছিল, ওটা নিয়ে এসে অস্বস্তির মধ্যে ছিল আর কি। তো ডাক্তার টাক্তার দেখাইছে, তো দেখানোর পরে ডাক্তার হয়তো ওষুধ দিছে, উনি এগুলা কন্টিনিউ করতো না আসলে। তো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম যে রাতের বেলা যখন আমি ওয়াশরুমে যেতাম, সেখানে দেখতাম উনি সোফাতে বসে আছে, তো ঠিক মতো ঘুমাইতে পারতেছে না। তো বিষয়টা আমার কাছে ভাল লাগতো না আসলে, যে প্রতিদিন উঠে দেখি যে উনি বসে আছে সোফাতে আর বুকের মধ্যে ধরে রাখতো সবসময়, যেহেতু ওনার হার্টের প্রবলেম ছিল,
বুক ব্যথা করতো।
হ্যাঁ, বুক ব্যথা করতো। তো ওই দিন ছিল শনিবার, যেদিন আমি ঢাকায় যাব। এর আগের দিন রাতে আমার আব্বু আমাকে বলতেছে যে আমিও তো কালকে ঢাকায় যাব হার্ট ফাউন্ডেশনে, তো তুমি কি আমার সাথে যাবা? আমি বলছি যে না, আমি ভোরবেলা যাই, আমার কাজ তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তুমি যাও, তো যেন আমি ওইখান থেকে হাসপাতালে চলে যাব। তো আসলে উনি গেল হাসপাতালে। তো উনার সাবজেক্টের আগে একটা ব্যাপার ছিল, যেটা হলো যে আমি যখন আন্ডার 17 খেলি, তখন আমি বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য আমি বিকেএসপিতে ট্রায়াল দিতে যাই, যে বিকেএসপি প্রতি বছর ক্লাস 7 এ ক্রিকেটে ভর্তি করে প্লেয়ারদের। তো ওই সময় বিকেএসপি লাইফটা ছিল অন্যরকম একটা লাইফ, এটা আমি দেখতাম। এখানে ট্রায়াল হইতো বিকেএসপি প্লেয়ার, মানে তখন সবাই অন্যরকম মূল্যায়ন করতো, এবং বিকেএসপি বাংলাদেশের সবচেয়ে ভালো ফ্যাসিলিটি প্র্যাকটিস বিকেএসপি তে হইতো, শুধু পড়াশোনা এবং খেলাধুলা দুইটা একসাথে। তো আমি ওই সময় আমার আব্বুর সাথে যাই বিকেএসপি তে ট্রায়াল দিতে। আমি যাই, ওই সময় আমার সাথে ছিল এনামুল হক, বিজয়, সৌম্য সরকার, তো এরা ছিল আমার সাথে ওই সময়। তো আমি ট্রায়ালে যাওয়ার পর, ওই সময় 16 জন ভর্তি করার কথা, তো আমি 16 জনের মধ্যে টিকছি, কিন্তু তারা আমি আসার পরে বলতেছে যে না, আমরা তো 8 জন ভর্তি করবো, তো তুমি তো বাদ পড়ে গেছো। তো তখন আমার কাছে, আমি ফার্স্ট আমি কোনো জায়গা থেকে গেলাম যে বাদ পড়ে গেলাম, তো বিষয়টা আমি ভালোভাবে নিতে পারি নাই আসলে। আমি আব্বুরে বললাম, আব্বু ঠিক আছে, এবার তো হইলো না, পরের বছর আমি আবার ট্রায়াল দিব। উনি বললো আবার ট্রায়াল দিবা, ঠিক আছে। উনার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল যেন আমি বিকেএসপি তে পড়ি, কারণ বিকেএসপি তে ছিল যে নর্মালি মফস্বল শহরগুলোতে যখন নেশা মানে অ্যাডিকশনের দিকে সবাই বেশি ঝোঁকটা ছিল আর কি। তো আমাকে এগুলা থেকে দূরে রাখার জন্য উনি চাইতেছিল যেন আমি বিকেএসপি তে পড়ি। তারপরের বারে আমি আবার বিকেএসপি তে 1 বছর প্র্যাকটিস করলাম, 1 বছর খুব হার্ড ওয়ার্ক করলাম, তারপর আবার বিকেএসপি তে গেলাম, আবারও বিকেএসপি তে ট্রায়াল হইলো, এবং ওইবার আমি বিকেএসপি থেকে ট্রায়ালে বাদ পড়লাম। তো এরপরে চিন্তা করলাম যে না, বিকেএসপি তো মনে হবেই না, এটা খুব টাফ একটা জায়গা,
সেকেন্ড টাইম ওভার।
তো ঠিক আছে, তখন আব্বু বলতেছে যে আসলে একবার না পাইলে দেখো, শতবার একটা কথা আছে, এটা যদি বিশ্বাস করো তাহলে তুমি ট্রায়াল দাও, অসুবিধা নেই, পরের বার আবার তুমি ট্রায়াল দিবা, তো একবার না একবার তো হবেই। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি অন্য খেলাগুলো কন্টিনিউ করতে থাকি, তারপরে দেখা যাবে বিকেএসপিতে যখন ট্রায়াল হবে ওই সময়টাতে দেখা যাবে কি হয়। এর মাঝখানে আমি আন্ডার 17 খেলে ফেলছি। তো যখন আমি আন্ডার 17 খেলছি, ওই সময় কিন্তু বিকেএসপিতে এজ গ্রুপে যেটা মানে আন্ডার 15-17 যারা ন্যাশনাল খেলে, এদের একটা অন্যরকম প্রায়োরিটি থাকে ভর্তির জন্য। কিন্তু আমি ওইবার যখন গেলাম থার্ড টাইম আমি বাদ পড়লাম। আসলে তখন আমার ভিতরে মনে হচ্ছিল আসলে আমি মনে যোগ্যই না বিকেএসপি, তো ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম আর কি আমি, যে আসলে আমার অন্যদিকে খেলাধুলা সব ঠিকঠাক চলতেছে, তো মানে আমি এখানে কেন চান্স পাইতেছি না। তো এটা আমার ভিতরে একটা অন্যভাবে কাজ করতেছিল যে আমি এখানে কেন চান্স পাই না, আমি তো 17 ন্যাশনাল টিমে খেললাম, থেকে আর কখনো এদিকে আর পা বাড়াবো না। তো আমি যখন থার্ড টাইম গেলাম, তো থার্ড টাইমে আমার শুধু জুনিয়র না, অনেক জুনিয়র, প্রায় তিন চার ব্যাচ জুনিয়র যারা ছিল ওরা আমার সাথে আসছে। আর বিকেএসপি সিস্টেম হচ্ছে যে আপনার বয়স 20 বছর হোক, আপনার বয়স 13 বছর হোক, যদি একই ক্লাসে ভর্তি হয় সবাই ফ্রেন্ড। ওই সময় বিষয়টা কাজ করতেছিল আসলে, এখানে সবাই আমার জুনিয়র, সবাই আমার, এরা আমার সবাই ফ্রেন্ড হয়ে যাবে, আমাকে নাম ধরে ডাকবে। তো বিষয়টা কেমন আর কি, আমি অন্যভাবে নিতেছিলাম যে বিষয়টা ভালো লাগতেছে না আমার কাছে। তো চিন্তা করলাম আছে যাই হোক, এটা তো আর কোনো ব্যাপার না, বয়স তো কোনো ফ্যাক্ট না, বন্ধু তো সবাই হইতে পারে, ঠিক আছে চান্স পেলে ভর্তি হয়ে যাব। তো যখন আমি ওখানে ফোর্থ টাইম ট্রায়াল দিলাম, ওই সময়টাতে আমি সিলেক্ট হই, এবং সিলেক্ট হওয়ার পর যখন ফাইনাল চেকিং হয় তখন মানে আইসা বলতেছে যে না তুমি, তোমাকে বয়সে বেশি লাগতেছে, তুমি তো হবে না। তো আমি চিন্তা করলাম যে এইবার চান্স পাইলাম, এইবার বয়সের জন্য বাদ করে গেলাম না, বিকেএসপিতার আমার কোনো ইচ্ছেই নেই বিকেএসপিতে থাকার, আমি এখানে আসবই না। তো ওইগুলা শেষ করলাম, শেষ করার পরে যখন আমি গেলাম বাসায়, তখন এর কিছুদিন পরে আমাদের আন্ডার 19 এর জন্য মানে ক্যাম্প সময় সব শুরু হবে আর কি। আন্ডার 17 এর যারা ভালো পারফর্মার আছে এরা হয়তো ক্যাম্পে চান্স পাবে। তখন আমি স্টিল আন্ডার 17 এ ক্যাম্প করতেছি। তো ওই সময় আমার আব্বা কন্টিনিউ অসুস্থ, তো ওনার প্রতিনিয়ত আমি দেখতেছি যে প্রতিদিন উনি ঘুমাইতে পারতেছে না, প্রায় দুই তিন মাসের মতো হয়ে গেছে একই অবস্থা, উনি ঘুমাইতেই পারে না। উনি মাঝখানে একবার ভালো হইলো, আবার ওনার একই প্রবলেম দেখা দিচ্ছে। ওনার বেসিক্যালি প্রবলেম ছিল হার্ট ব্লক ছিল একটা, তো উনি টেক কেয়ার না করতে করতে হার্টের ব্লক তখন তিনটা চলে আসছিল, আসলে 100% মানে তিনটা একদম, তিনটা হার্ট প্রপার ব্লক ছিল। তো ডাক্তার যে রিপোর্ট গুলো দিচ্ছে ওনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অপারেশন করাইতে হবে আর কি, এরকম একটা বিষয়। তো এটা উনি বুঝতে পারছে, বাট ওই সময় আমরা ছোট ছিলাম আসলে, আমরা ডাক্তারের রিপোর্ট তো খুব একটা বুঝতাম না। উনি কি করতো, দেখতাম যে ফ্লুইড দিয়ে ওই জিনিসগুলো ডাক্তারের রিপোর্ট গুলো সব মুছা মুছা রাখতো, আমরা তো এগুলো বুঝতাম না আসলে। হ্যাঁ, তো মানে আমি তো ওই সময় এই বিষয়টা সত্যি কথা বলতেই যে মানে আসলে বুঝতাম না আসলে,
নিজের ব্যাপারে খরচ হোক টাকা খরচ হোক বা টেক কেয়ার সেটা উনি চাইতেন না।
সেটা আসলে ওই সময় আমরা আসলে বুঝি নাই সত্যি কথা বলতে, আমরা যে বাসায় থাকতাম উনি মানে আমার দাদু বাড়িতে থাকতাম, তো উনি যতটুকুই চাকরি করছেন, যতটুকুই বেতন পাইতেন বা যা জীবনে ইনকাম করছেন ওইগুলো দিয়ে কষ্ট কষ্ট করে একটা জায়গা কিনে ওটার মধ্যে একটা বাড়ি বানাইছিল উনি। ওনার ইচ্ছা ছিল যে আমরা সবাই এখানে যে থাকবো, তো আসলে ওখানে আমাদের থাকা হয় নাই, কজ হচ্ছে শহর থেকে একটু দূরে ছিল, যার ফলে আমরা দাদু বাড়িতেই থাকতাম। তো যখন ওই যে আমি গেলাম যে আমি যাবো জিনিসপত্র কিনতে যাবো আমার ইকুইপমেন্ট, আমার মানে আমার চাচা তো বোনের হাজবেন্ড কে বলতেছে যে আমি কালকে ডাক্তারের কাছে যাবো, আমার ছেলে ঢাকায় যাচ্ছে একা একা, আমার তো টেনশন হইতেছে। তো আমার দুলাভাই আমার আব্বুকে বলতেছে যে আপনি তো ওর অভ্যাসটা করছেন, একা একা পাঠাইছেন, ওর স্বাস্থ্য তো আপনি বাড়াইছেন, তো এখন আর ওরকম প্রবলেম হবে না, কারণ আপনি ওর এত ছোটবেলায় ঢাকায় পাঠাইছেন সব কিছু লেখা লেখা দিয়ে দেন, তো ওর তো কোনো প্রবলেম হবে না, ও এখন সব চিনবে, আপনি একদমই টেনশন করেন না, আর ও তো বলছে ও বিকেলবেলা আসবে। তো আমি ওই সময়টাতে আমার কাজটা যখন শেষ, তখন আমি ফোন করলাম যে আমার তো কাজ শেষ হয়ে গেছে, আমি কি তোমার এখানে আসবো হাসপাতালে নাকি আমি বাসায় চলে যাব। তো আমার আব্বু বলতেছে যে না তুমি চলে যাও, আমি তো কালকে চলে যাচ্ছি বাসায়। তো আমি তখন ট্রেনে করে বাসায় যাচ্ছি আমার নতুন জিনিসপত্র সবকিছু নিয়ে। তো যখন আমি বাসায় ঠিক ঢুকলাম, ওই সময় দেখি সবাই চিল্লাচিল্লি করতেছে, মানে আমার চাচি আমার আম্মু দু একজন কান্নাকাটি করতেছে, যে বলতেছে যে আল্লাহ আল্লাহ কর, তোর আব্বুর অবস্থা বেশি একটা ভালো না। তো আমি চিন্তা করলাম যে আমার একটু আগে কথা হইলো যে বললো যে তুমি যাও আমি আসতেছি, তো আমি বললাম যে আম্মা তুমি টেনশন করো না, আব্বার সাথে আমার একটু আগে কথা হয়েছে, উনি বলছে যে টেনশন করো না আমি ভালো আছি, আমি তো কালকে চলে আসতেছি, তো আমি যাইতে চাইছিলাম আমাকে না করছে উনি। তো এটা ছিল তার সাথে আমার শেষ কথা। তো ঠিক এর আধা ঘন্টা পরেই মানে আমি এর মাঝখানে ফোনে কথা চলতেছিল আমার দুলাভাইয়ের সাথে, উনি বলতেছে যে না অবস্থা সেটা ভালো না, তো দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ করো। তো আসলে একটু পরেই যখন 5 মিনিট পর দুলাভাই ফোন দিল যে মানে আমার আব্বা যখন মারা যান আর কি, তো ওই সময়টাতে যখন মানে উনি আমাকেই ফোন করছে এবং আমাকেই খবরটা প্রথম দিছে যে উনি আর নাই, তো ওই সময়টাতে মানে আমার মনে হয় না যে ওই দিনের পর থেকে পৃথিবীতে আমি যতদিন পর্যন্ত বাইরে থাকবো ওরকম অবাক আমার মতো আর কেউ হয় নাই, যে আমি পুরো স্ট্যাচু হয়ে গেছি যে এটা কি হইলো আমার সাথে। তো এটা ওটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ধাক্কা, মানে আমাদের ফ্যামিলির জন্য। তো আমাদের তখন ইনকাম সোর্স এর কেউ নাই, আমরা মানে আমার দুইটা ভাই আছে, আমার একজন বড় বোন আছে, তো আমার দুই ভাই আমার ছোট, ওরা কিছু করতো না, আমি নিজেই কিছু করি না, আমরা সবাই স্টুডেন্ট, আমার আম্মু গৃহিণী উনি কি করবেন, আমার একটা বড় বোন আছে। তো তখন আমাদের ইনকামের সোর্স একদম পুরোপুরি অফ। তো তখন আমরা মানে প্রায় এক বছরের মতো সময় গেছে, তো হয়তো কোনোদিন খাইছি কোনোদিন খাই নাই, তো কোনোদিন দেখা গেছে যে শুধু ভাত ডাল শুধু ভাত শাক এরকম, মানে আমার ক্লিয়ার মনে আছে যে ওই সময়টাতে মানে আমাদের কি গেছে আমাদের ফ্যামিলির উপর দিয়ে ওই সময়। মানে আমি আমার মনে আছে যে আমার মানে আমার যে খালা আছে আমার আম্মার বড় বোন, আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে অনেকটা সাপোর্ট করছেন, এবং মানে ওই যে আমাদের একটা জায়গা ছিল ওই সময়টাতে বুঝতে পারলাম যে অপারেশন করাতে হয়তো অনেক বেশি টাকার প্রয়োজন, যার ফলে আব্বা চায় নাই যে হয়তো যদি অপারেশন করে সে ভালো না হইতে পারে তো তাহলে তার টাকাটা পুরোপুরি লস, তার ফ্যামিলির জন্য সে কিছু করতে পারবে না, এরকম একটা বিষয় তার ভিতর কাজ।
প্রেসক্রিপশনে ওই ইনফরমেশন গুলো এই কারণে তিনি ফ্লুইড দিয়ে মুছে দিতেন, যে ওই পারপাসে যদি খরচ হয়ে যায় তো আমার সন্তানের জন্য, আমার সন্তানদের এই ভাবনা গুলো কি তোমাকে একেবারে এলোমেলো করে দেয় না? বাবা হলেই মনে হয় এটা সম্ভব, একটা মানুষ বুকের মধ্যে কি পরিমাণ ভালোবাসা পোষণ করলে এইভাবে চিন্তা করতে পারে? একটা মানুষের জীবনে তো নিজের বাচ্চার উপরে মূল্যবান কিছু হতে পারে না, সে বাচ্চাটা পর্যন্ত স্যাক্রিফাইস করে দিতে পারে তার সন্তানের মুখে যেন খাবার তুলে দিতে পারে। তাই
উনি আসলে উনি সেটাই করতেন, তো আমি আসলে আমি যেটা বিশ্বাস করি আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন,
একদম তাই, একদম তাই।
এটা আসলে শুধু আমার বেলায় না, এটা সবার কাছেই সবার বাবা মা একই রকম, কিন্তু আমার আমার পার্সোনাল ফিলিং যে আমার কাছে আমার মনে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন। আসলে তারপর থেকে আমাদের আমরা কি করব আসলে কিছু বুঝতে
পারছি, এবং আসলে তাই আমি যেটা যতটুকু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানে অনেক সময় যুদ্ধের আগে বিভিন্ন রকমের খরচ ব্যয়ভার বহন করার জন্য সাহাবীদেরকে নিয়ে কন্ট্রিবিউশন নেওয়ার চেষ্টা করতেন, তো যে যার মতো সবাই দিত, তো সবার চাইতে দান কম হইতো কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতেন যে আবু বকর তোমাদের মধ্যে সবচেয়ে বড় দান দানশীল, এই কারণে যে ওর দানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়তম। কেন আবু বকর? তখন আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উদ্দেশ্য করে বলেছিলেন যে খোদার কসম আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই রেখে আসিনি। তার মানে হচ্ছে যে একজন মানুষের কাছে 100টা উট আছে সেখান থেকে আমি 60টা উট দিতেই পারি, বাট একটা মানুষের কাছে একটাই উট আছে সেটাই দিয়ে দিল, এটা দেওয়ার জন্য কিন্তু অনেক বড় কলিজা লাগে, দারুণ একটা মন লাগে, অসম্ভব ভালো মানুষ হতে হয় এবং রেসপন্সিবিলিটিটা সেইভাবে বুঝতে হয়। অনেকেই তার সন্তানকে হয়তো BMW কিনে দিচ্ছে, ইট এক্স্যাক্টলি এটা কোনো ম্যাটার করে না যদি সেই মানুষটার টাকা পয়সা সবকিছু পাপের টাকায় কেনা হয়, এবং তার বহু আছে বিধায় দিচ্ছে সেটা যদি হয়। আর একজন বাপ তার সন্তানদের মুখে যেন ঠিক মতো খাবার তুলে দিতে পারে সেই জিনিসটাকে এনশিওর করতে গিয়ে তার নিজের জীবনটাকে বাজি রাখতেছে, নিজের জীবনটাকে পর্যন্ত শেষ করে দিচ্ছে যাতে করে সন্তান আমার ভালো থাকে এই চিন্তা করে। এটা অসম্ভব রকমের ভালো রেসপন্সিবিলিটি, দারুণ একজন ভালো মানুষ, চমৎকার একটা বাবা, না হলে এটা পসিবল না। সত্যিই তোমার বাবা পৃথিবীর সেরা বাবা ছিলেন।
আসলে এরপর থেকে আমরা আমাদের ফ্যামিলি সবাই আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম, এটা খুব স্বাভাবিক যে একটা ফ্যামিলি তখন পুরোপুরি বিপদের মুখে, যে আমরা ছোট ছোট আমার আম্মু কিছু করেন না, আমরা কি করবো ওই সময়, না পড়াশোনা ছেড়ে দিব নাকি একটা কাপড়ের দোকানে ঢুকে যাব, মানে এরকম একটা বিষয় ওই সময় আমার ভিতর কাজ করতেছিল যে আসলে আমি কি করবো ওই সময়। তো ওই সময় আমি আসলে কিছু চিন্তা করতে পারতেছিলাম না যে আমার কি করণীয় এখন। তো ওই সময় আমার আম্মু মানে আমাদের ওই জমিটা বিক্রি করার জন্য মানে বিজ্ঞপ্তি দিলেন যে আমরা জমিটা বিক্রি করব। তো জমিটা আসলে বিক্রি করতে করতে মানে চাইলে তো জমি বিক্রি করে দেওয়া যায় না, তো এটার জন্য টাইম নেওয়া লাগে। তো আমাদের প্রায় 6-7 মাসের মতো টাইম লাগছে, এবং ওই টাইমটাতে আমাদের অনেক বেশি স্ট্রাগল করা লাগছে, কখনো বললাম কখনো খাইছি, কখনো খাইনি, কখনো আমাদের মানে আমার খালার বাড়ি থেকে খাবার আসলে খাইছি, খাই না খাই যাই মাঠে যাই। আমি অনেক বেলা খাইছি, অনেক বেলা খাই নাই, কিন্তু আমি মাঠে ঠিকই গেছি।
তোমার এই যে প্যাশন, এই যে খেলার প্রতি ভালোবাসা, সেগুলো আর একটু ডিটেলিং এ শুনবো। ফিরে আসছি এখনই, ছোট্ট একটা বিরতি যাচ্ছি।
ভালোবাসার বাংলাদেশ
হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চিটাগং এবং খুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একদম ফ্রি। ফিচার তো তোমরা সবাই অলরেডি জানো, বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো লেটেন্সি ফর গেমার। এবং চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ, আমরা আইটির সাথে যোগাযোগ করতে পারো 09611333777 এই নাম্বারে। আমাদের সাথে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য, সেনসেশন, এবং যার কাছে আমরা আশা রাখছি যে দারুণ এক ক্রিকেটীয় ভবিষ্যৎ, ক্রিকেটীয় ক্যারিজমা আমরা দেখতে পাব। এবং আমি অবাক হচ্ছি, অসম্ভব ভালো লাগছে এটা চিন্তা করে, ভালো লাগছে এটা ভেবে যে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের যে লিসনার্স কমিউনিটি, তারা দারুণ কিছু এক্সপিরিয়েন্সের সাথে আজকে পরিচিত হতে পাচ্ছে। এই ছেলেটি অবলীলায় একেবারে প্রাণ খুলে তার জীবনের কথাগুলো বলতেছিল, যে তার বাবা মারা যাওয়ার পরে কিভাবে এক বেলা খেয়ে, আধা বেলা খেয়ে, না খেয়ে মানুষের খালার বাসার খাবার কখন আসবে সে অপেক্ষায় থেকে নিজের জীবন জীবন পার করেছে। তখনও প্যাশন কি জিনিস, ভালোবাসা কি জিনিস কাজের প্রশ্নে, যে তখনও সে ক্রিকেট খেলার সেই ভূত কিন্তু তার মাথা থেকে নামেনি, তখনও ক্রিকেটকে ধারণ করেছে তার বুকের মধ্যে। যে কারণে কিন্তু মানুষের এই পরিশ্রম প্রচেষ্টায় এইভাবে মানুষকে সফলতা দ্বার প্রান্তে নিয়ে আসে। সফলতা একদিন আসে না, হঠাৎ করে আসে না, বহু কিছুর বিনিময়ে পাওয়া যায়। সেই সফলতার গল্পই আমরা শুনছি, জরাজীর্ণতা ভেঙে ফেলে দিয়ে, সমস্ত রকমের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে দিয়ে সফল কেমনে হতে হয় সেই সফলতার গল্পই শুনছি ক্লেমন ভালোবাসার বাংলাদেশে। আমরা চলে যাচ্ছি আবারও সৈকতের কাছে। সৈকত, সৈকত, আমরা যাচ্ছি আবার সৈকতের কাছে। সৈকত, শুনতে পাচ্ছ?
জি জি
সৈকত, আমরা শুনছিলাম তোমার জীবনের কথা। স্পেশালি সবাই খুব কানেক্টেড হতে পাচ্ছে এবং কানেক্ট করতে পারছে নিজেকে, জানো, যে জিনিসটা সবার জীবনের জন্য অনেক দরকার। তুমি অবলীলায় যে তোমার জীবনের কথাগুলো বলছো, এটা মানুষকে খুব হেল্প করে আর কি। অনেক কমেন্টস আসছে, আরেকবার তুমি বলে রাখি, ঢাকায় স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু তোমরা লাইভে সরাসরি সৈকতকে দেখতে পাচ্ছো, যেখানে তোমরা কমেন্ট করো এবং আমি কমেন্টগুলো সৈকতের সাথে শেয়ার করি। অনেকগুলো কমেন্ট আসছে, যে কমেন্টগুলো আমরা তোমাদের সাথে মাঝে মাঝে পড়ে শোনানোর চেষ্টা করছি, এবং সবাই কানেক্ট করতে পারছে যে একটা মানুষের কি পরিমাণ স্যাক্রিফাইস, কি পরিমাণ কষ্টের ভেতর দিয়ে গেলে তার মধ্যে ওই ধরনের মোটিভেশন তৈরি হয় ভালো কিছু করবার জন্য। সৈকত, তারপর থেকে তুমি বলছিলে যে অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে দিন পার হচ্ছিল, তখন তুমি তো একটু বড়, তোমার ছোট তো ভাই ছিল, রাইট, দুইজন?
হ্যাঁ, আমার ছোট দুই ভাই আছে।
ওদের কষ্টটা কি তুমি সহ্য করতে পারতে তখন, যখন ভাই হিসেবে দেখতে?
আসলে এটা কিছু কিছু বিষয়ের সাথে হয়তো বর্তমান সময়ের কিছু, এটা শুধু আমার বেলায় না, এটা হয়তো অনেক ফ্যামিলি আছে এরকম। সত্যি কথা বলতে যে আমার আব্বু যখন আমাদের পরিবারের একটা নিয়ম ছিল যে আমরা যেমন ছিলাম খাওয়ার সময়টা আমাদের সবাই একসাথে বসে খাওয়া লাগতো। তো মানে আমার আব্বু সবসময় চাইতেন, আমি আসলে ছোটবেলা থেকে শাক সবজি ছোট মাছ এগুলো কখনোই আমি পছন্দ করতাম না। তো আসলে যখন মানে আমার আব্বু অসুস্থ হয়ে গেল আর কি, তো ওই সময়টাতে আমাদের ফ্যামিলি নর্মালি ব্যাকফোর্টে, তো ইনকামের সোর্সটাও মোটামুটি তখন থেকেই বন্ধের দিকে। তো তখন আমরা মানে আমাদের খাবার দাবার গুলো ওরকমই ছিল যে কখনো ভালো কিছু খাইতাম, কখনো বা শাক সবজি দিয়ে পার করছি, কখনো ডাল ভাত। তো এটা আসলে আমার আব্বু কখনো সহ্য করতে পারতেন না, এটা আমার জন্য পারতেন না আসলে, যে উনি সবসময় আমার আম্মারে বলতেন যে আমার এই ছেলেটা আসলে এগুলোতে কখনো অভ্যাস নেই, তো ওর এইগুলো খাওয়াইতে হইতেছে আমার, তো এর থেকে কষ্ট আমার কাছে আর কিছু নাই। তো তখন আমি আসলে এই কথাগুলো শোনার পর আমি নিজের থেকে সহ্য করে নিছি যে যাই আছে কপালে তো খাই, এটাই খেটে খেলে তো মানুষ মরবে না। আসলে তখন থেকে আমি আসলে এই শাক সবজি বলেন ছোট মাছ মানে এই টাইপের খাবার দাবার তখন থেকে আমি হ্যাবিট করে নিলাম। তো এরপরে যেদিন আমার আব্বু মারা যায় তার পরের দিন আমাদের ময়মনসিংহে, তখন আমি ফার্স্ট ডিভিশন খেলি, তো তার ঠিক তার পর দিন আমাদের ফাইনাল ম্যাচটা ছিল ফার্স্ট ডিভিশনের। তো আমাদের টিমের কেউ আসলে যখন চিন্তা করে নাই যে আমি মাঠে যাব, আর মাঠ সত্যি কথা বলতে যে আমার ভিতরে এমন একটা বিষয় ছিল মাঠটাকে আমি এত বেশি ভালোবাসতাম, যেদিন আমার আব্বু মারা যান আমার আব্বুর দাফনের পর আমি সরাসরি বাসায় না যে আমি মাঠে এসে বসেছিলাম। তো মাঠে একটা মানুষও ছিল না, শুধু আমি ছিলাম। তো আমাদের যখন বিকাল হয়ে যায় ওই সময় আমাদের টিম মেটরা আসে, তো ওরা এসে বলতেছে যে দেখ এটা তো আসলে আল্লাহর ইচ্ছা সবকিছুই, তো নামাজ পড় দোয়া কর সব ঠিক হয়ে যাবে, তো আসলে খেলাধুলা নিয়ে বেশি একটা চিন্তা আপাতত করিস না, আপাতত একটু তুই একদিন তুই তোর মতো সময় কাটা মাসে থাক। আমি বললাম যে না ভাই আমি কালকে খেলবো, তো ওরা সবাই একদম পুরো চুপ হয়ে গেছে আমার কথা শুনে। তো তারপর দিন যখন আমি মাঠে যাই, তো আমরা যখন আমাদের টিম যখন ফিল্ডিং করে, আমি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতেছিলাম, তো আমাদের অফিসিয়াল আর যারা দর্শক ছিলেন এরা সবাই এসে আমাকে মানে ইন্সপায়ার করতেছে, আমাকে খুব বোঝানোর চেষ্টা করতেছে। তখন আমি আমার মনে আছে আমি বাউন্ডারি লাইনে কান্না করতেছিলাম আর মাঠে খেলতেছিলাম ফিল্ডিং করতেছিলাম। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওই ম্যাচটাতে মানে আমরা ওই ম্যাচটাতে জিতা চ্যাম্পিয়ন হই, ওই ম্যাচটাতে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, মানে আমি ব্যাটিং করে ম্যাচটা জিতাইছিলাম আমার মনে আছে, এবং মানে আমি ম্যান অফ দ্য ম্যাচ হই। এবং আমাদের পৌরসভার মেয়র যে ছিল ওই সময় উনি আমাকে পুরস্কারটা দিছে, এবং ওনার সাথে আব্বুর একটা ভালো রিলেশন ছিল, তো উনি আমাকে বলতেছিল যে বাবা আমি জানি তুমি একজন অনেক বড় একটা প্লেয়ার হবা, তো তোমার এই স্যাক্রিফাইস তুমি আজকের একটা দিনে তুমি মাঠে আসছো, তো এটা আসলে কখনো একটা ইজি কাজ না, এটা আসলে সবার দ্বারা সম্ভব না। তো আসলে আমি ওই সব বিষয়ে তখন আমার মাথার ভিতরে এরকম একটা কাজ করতো না, আমার যখন আমি মানে আমার কাজ ছিল যে আমি যাই করি স্ট্রাগল হোক খাই না খাই আমি মাঠে আসবো। তো তখন থেকে আর কি আমার আম্মু মানে সে কখনো একদিনের জন্য বলে নাই যে তুমি খেলা ছাইড়া দাও বা তুমি খেলো না, উনি যেভাবে পারছে মানে ওনার সাধ্য মতো চেষ্টা করছে আমাকে মাঠে যাওয়ার জন্য, এবং আমার যখন খরচ ছিল তখন আমি আমার ইকুইপমেন্ট গুলো আমার কিনেই খেলা লাগতো। তো এইগুলো আসলে টাকা একটা ক্রিকেট ব্যাটের দাম যে পরিমাণ ছিল, একটা জুতা কিনতে যে পরিমাণ টাকা লাগতো, তখন আমাদের অবস্থা আসলে এরকম ছিল না, মানে চাইলেই কিনতে পারতাম না। তো এইভাবে আসলে মানে পার করতে হয়েছে আমার প্রায় এক দেড়টা বছর। এরপর যখন এই স্ট্রাগলের পরে যখন আমি আন্ডার 19 এ আসি, যখন আমি আন্ডার 19 খেলি এবং আমি ঢাকায় ফার্স্ট ডিভিশন লিগ খেলি, তখন মানে আমার মনে আছে আমি প্রথম খেলা ঢাকা থেকে আমি 50,000 টাকা পাইছিলাম, ওই সময় ফার্স্ট টাইম, তো ওই পুরো টাকাটা আমি বাসায় এসে দিয়ে দিছি।
ফিলটা কেমন এই টাকা বড় আসলে বড় বড় কি বলবো, কোন ল্যাঙ্গুয়েজে টাকা কথা থেকে বিষয় বিষয় সাহিত্য করবো, বড় আজীব চিজ এই টাকা, যখন দরকার ছিল কখনোই ছিল না, আরে ফাইনালি টাকা যখন ধরা দিল।
আসলে ওই সময়টাতে মানে আমার মনে হইতেছিল যে না আমার আসলে আমি হয়তো ক্রিকেট খেলে কিছু করতে পারবো।
বাবার কেমন মনে পড়তেছিল?
আসলে মানে এটার আগে আমি যখন আমি ময়মনসিংহে ফার্স্ট ডিভিশন খেলি ওই ক্লাব থেকে আমি 3,000 টাকা পাইছিলাম। পাওয়ার পরে টাকাটা আমি আমার আব্বুর হাতে তুলে দিয়েছিলাম উনি মারা যাওয়ার আগে আর কি। তো উনি আমাকে বলছিল, উনি আমার আম্মার হাতে টাকাটা দিয়ে বলছিল যে এটা ওর উপার্জনের প্রথম টাকা, এই টাকাটা তুমি ওরে দিয়া বলো ওর খেলাধুলা জিনিসপত্র কিনতে। তো ওই টাকাটা দিয়ে আমি ফার্স্ট কিনছিলাম।
আইডিওলজি কিন্তু খুব স্ট্রং ছিল, অসম্ভব স্ট্রং আইডিওলজির একজন মানুষ ছিলেন তিনি।
আসলে মানে আমি ওই সময়টাতে আমার মনে হয়েছিল যে আমি আমার ক্রিকেট খেলা যখন শুরু করি ওই সময় আমি সবচেয়ে বেশি স্ট্রাগল করছি কিসের জন্যে, আমার ওই সময়টা ফিল আসলো যে আমি আমার জুতার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করছি। তো ওই টাকাটা দিয়ে আমি যে 2 জোড়া জুতা কিনছি এই শুনলে যে আমি জুতাটা কিনবো আগে, তো আমি তখন 2 জোড়া জুতা কিনি। তো জুতাগুলা তখন আমি রাখি সাথে। আর যখন আমি ঢাকায় ফার্স্ট টাকাটা পাইলাম তখন আমার ফ্যামিলি খুব খুশি যে আমি ঢাকায় খেললাম এবং সাথে টাকাও পাইলাম। তো এটা আমার ফ্যামিলির জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল যে আমি 50,000 টাকা পাইছি এবং পুরো টাকাটা বাসায় দিয়ে দিছি। তো তখন থেকে আমি যেখানেই খেলতাম আসলে আমি পুরো টাকাটাই সবসময় বাসায় দিয়ে দিতাম। তো আমার সাথে অনেক প্লেয়াররা ছিল তারাও ইনকাম করতো, তাদের টাকাটা হয়তো তাদের কাছে থেকে যেত। তো আমি আসলে ওই সময়টা এইগুলো বিষয় আমার ভিতরে কখনোই আসে নাই যে না আমার টাকাটা আমার কাছে রেখা দেই বা আমি একটু নিজের মতো করে খরচ করি, নিজে একটা টি শার্ট কিনি, নিজে একটা প্যান্ট কিনি। তো এই বিষয়গুলো কখনোই আমার ভিতরে ছিল না আসলে। তো যখন আমি ময়মনসিংহে থাকতাম তো ঢাকায় তো আসলে ওই সময় আমাদের খেলা ছাড়া এরকম ভাবে থাকা হইতো না। তো যখন আমি ময়মনসিংহে থাকতাম আমি যে জায়গাটাতে প্র্যাকটিস করি যে কোচের কাছে প্র্যাকটিস করতাম এখন স্টিল আমি ওই ওনার কাছে প্র্যাকটিস করি। তো ওইখানে আমাদের একটা জিমনেশিয়াম ছিল, জিমনেশিয়ামের সামনে একটা স্ল্যাব করা আছে। তো ওই স্ল্যাবটা মানে আমার জীবনের অনেক কিছু আমি মনে করি। তো আমি সারা দিন মাঠে থাকতাম বেসিক্যালি, একদম সকালবেলা মাঠে যাইতাম, যাওয়ার পর দুপুর পর্যন্ত প্র্যাকটিস করতাম। তো প্র্যাকটিস করার পর খুব টায়ার্ড হয়ে যখন যাইতাম তখন আমি স্ল্যাবের মধ্যে ঘুমায় যেতাম এবং মানে আমার বাসা থেকে যখন খাবার আসতো ওইখানে খাওয়া দাওয়া করে আবার আমি বিকালে ওইখানেই প্র্যাকটিস করতাম এবং ঠিক সন্ধ্যায় আমি বাসায় আসতাম।
স্ল্যাবের উপর ঘুমিয়ে যেতে ওখানে?
হ্যাঁ হ্যাঁ। তো মানে আসলে এটা ছিল আমার তখনকার সময় ডেইলি রুটিন। তো আমি এভাবেই চলতে থাকলো। তো যখন এভাবে চলতে থাকলো তখন আমার কোচ যে ছিল উনি বলতেছে যে দেখ তুই পারলে ঢাকায় যা, ঢাকায় যে কোনো একটা একাডেমিতে প্র্যাকটিস কর, তোর জন্য খুব ভালো হবে। তো আমি বললাম যে আসলে কোচ ঢাকায় থাকলে যে পরিমাণ খরচ আছে বা আমার নিজে থাকতে গেলে একটা বাসা নিতে হবে বা নিজের একটা মাসের খরচ আছে, তো এটা আসলে আমার পক্ষে বেয়ার করা পসিবল না। কজ হচ্ছে যে আমার তখন পুরো টাকাটাই বাসায় দেওয়া লাগে, আর আমার সাথে শুধু আমি না আমার সাথে আরো 4টা জীবন আছে, শুধু আমি আমারটা দেখলেই হবে না। তো আমি যদি পারি তাহলে আমি এখান থেকেই পারবো, আমার ঢাকায় যাওয়া লাগবে না। তো এটা ছিল আমার নিজের সাথে নিজের জেদ আর কি। তো এভাবে চলতে থাকলো। চলতে থাকার পর তখন আস্তে আস্তে যখন আমি 19 খেলি তখন সবাই আস্তে আস্তে জানলো মোসাদ্দেক হোসেন কে, কোথেকে আসছে। তখন আমি আস্তে আস্তে হাইলাইটস দিতে থাকলাম এবং আমার ঢাকায় প্রিমিয়ার ডিভিশন আমার ফার্স্ট ক্লাব ছিল আবাহনী, এখন আমি আবাহনীতে খেলতেছি। তো এরপর মানে আসলে খেললাম ন্যাশনাল টিমে চলে আসলাম বিষয়টা আসলে এমন না। তো আমি যখন ফার্স্ট প্রিমিয়ার লিগ খেলি, ফার্স্ট প্রিমিয়ার লিগে আমি খুব ভালো পারফরমার ছিলাম। তো ওই সময় আমি যেখানে খেলতেছি আমি খুব ভালো খেলতেছি, তখন আমি টপ পারফর্ম করতেছি। তো তখন আসলে আমার কাছে ওই ন্যাশনাল টিম নিয়ে একটা
দুইটা ডাবল সেঞ্চুরি রাইট, একটা 250 আর একটা 282 রাইট,
280 না, আমার আমার লাইফে 3টা ডাবল সেঞ্চুরি। তো ফার্স্ট ছিল 250
দেন 282
ওটা 282 এন্ড 200 নট আউট,
200 নট আউট। ইয়া
হ্যাঁ, এর আগে আমি প্রিমিয়ার লিগে যখন খেললাম তারপরে আমি 2013 সাল তখন
ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যাক টু ব্যাক 3টা ডাবল সেঞ্চুরি কি আছে কারবে আমাদের সোফা?
এটা কিছুদিন আগে আমার সাথে অ্যাড হয়েছে তুষার ইমরান খান।
হ্যাঁ হ্যাঁ, তো এই দুইজনই
উনি, হ্যাঁ এই দুইজনই। তো ফার্স্ট ছিল আমার তারপর ওনারটা হয়েছে। তো এরপর যখন আমি প্রিমিয়ার লিগ খেললাম, প্রিমিয়ার লিগ খেলার পরে যখন আমি ফার্স্ট ক্লাস খেললাম, ফার্স্ট ক্লাসের স্টার্টটা আমার মানে এটা বলা চলে যে এর থেকে বাজে কারো স্টার্ট হইতে পারে না ফার্স্ট ক্লাস লেভেলে। তো আসলে আমি যখন স্টার্ট করি আমার ডেবু ইনিংসে ছিল ডাক, সেকেন্ড ইনিংসে ছিল ডাক। তো এরকম আমার 5-6টা ইনিংস গেছে যে যেখানে আমি শুধু ফ্লপ। তো ওই সময়টাতে আমি মানে কোনো দিকে কোনো কিছুতেই কাজ করতে পারতেছিলাম না, যে আমি যতই কষ্ট করতেছি আমি সাকসেস হতে পারতেছিলাম না। তো আসলে ওই সময়টা আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমি কি করবো, আমি যে স্টাইলে ব্যাটিং করতে যেতেছি বা যে টেকনিক ইউজ করতে যেতেছি কোনোটাতেই কাজ করতেছে না। তো তখন মানে আমি খুব চিন্তিত হয়ে গেলাম আসলে কি হবে না হবে না, এই লেভেলটা থেকে আমি এসে পারবো কি পারবো না। তো ওই বছরটা আমার গেল খুব খারাপ একটা সময় দিয়ে। তারপরের বছর যখন প্রিমিয়ার লিগের সময় আমি যাই, তো ফার্স্ট প্রিমিয়ার লিগ সেকেন্ড টাইম প্রিমিয়ার লিগের সময় তখন আমার জন্ডিস ধরা পড়লো। এবং যখন আমার জন্ডিস ধরা পড়লো ওই সময় বাংলাদেশ আর জিম্বাবুয়ের খেলা চলতেছে বাংলাদেশে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। তো তিনটা ওয়ানডে যখন শেষ তখন আমি বাসায় খেলা দেখতেছি টিভিতে, তখন আমার জন্ডিস, প্রিমিয়ার লিগেও ম্যাচ খেলতে পারতেছি না। তো ওই সময় আমাকে বোর্ড থেকে কল করা হয়েছে যে তুমি তো সিলেক্টেড হয়েছো ফোর্থ এবং ফিফথ ওডিআই খেলার জন্য। তো মানে তখন আমি বাসায় এত পরিমাণ কান্না করলাম যে তখন আমার আম্মু এসে আমাকে বুঝাইতেছে যে বাবা সবার জীবনে এরকম হবে, ব্যর্থতা সবার জীবনে আসবে, যে ব্যর্থতা কাটায় যে উঠতে পারবে সেই সফল মানুষ। তো তখন আসলে আমার জন্ডিসের বোর্ড থেকে কেউ জানতো না যে আমার জন্ডিস, জন্ডিসের জন্য আমি ন্যাশনাল টিমের সাথেও জয়েন করতে পারি নাই, যে যার জন্য আমি এত জীবনে ফাইট করলাম। তো আমি ওই জিনিসটা যখন আমার হাতের কাছে আসছে আমি ধরতে পারি নাই। তো আমার ওই সময় আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে আমার মতো মনে ব্যর্থ মানুষই নাই। তো এরপর 2014 আর 15টা ছিল আমার জন্য খুব মানে ভাইটাল দুটা ইয়ার আমার কামব্যাক করার জন্য।
সেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। অনেকগুলো কমেন্ট কিন্তু করতেই আছে সবাই, দু একটা কমেন্ট একেবারে না পড়লেই না। একজন যেমন অলরেডি একটা ইনফরমেশন দিয়েছে যে হুমায়ুন আহমেদ স্যারের ওই বইটিকে কোট করে লিখেছে যে পৃথিবীতে আসলে খারাপ মানুষ তো প্রচুর আছে, খারাপ বাবা একজনও নাই। ইনফ্যাক্ট তোমার বাবার আইডিওলজি, তোমার বাবার স্যাক্রিফাইস, সেই বিষয়টাকে উদ্দেশ্য করে অনেকে লিখছে বিভিন্ন রকমের কথা। এবং মাহিনুর রহমান রাসেল লিখেছে, সৈকত ভাইয়া আমরা সবাই ময়মনসিংহের, খাসি ছুরি কি তোমাদের এলাকার পার্শ্ববর্তী কোনো জায়গা সৈকত? মাইনুর রহমান রাসেল, আসলে তোমার কাহিনী শুনে আমরা মর্মাহত, আমরা কষ্ট পাচ্ছি। উই হোপ দ্যাট উই উইল বি ডু ওয়েল ইন ইওর ফিউচার। মাইনুর রহমান রাসেল তোমার মহল্লার মানে তোমাদের এলাকার পাশ থেকে আর কি, বাড়ির পাশা থেকে শুনছে। আপনার দেখা পাবো, কিভাবে আপনার কাছে পাবো, অনেক অনেক তোমাকে মিস করতেছে বা এই ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। গো হেড সৈকত, সবাই তোমার জীবনের কথা যেভাবে তুমি নিজেকে ওপেন করেছো, বাবুল ইসলাম লিখেছে চোখের পানি ধরে রাখাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, ওই সেক্ষেত্রে হুমায়ুন স্যারের এই কথাটা উল্লেখ করে সে বলেছিল রেফারেন্স দিয়ে। এবং সবাই সৈকতের এই প্যাশনের কথা, এই যুদ্ধংদেহী মনোভাবের কথা লিখছে। ফারহান ফারাবি লিখেছ যে সৈকত ভাই আমার আমারও ইচ্ছে আমিও ভবিষ্যতে খেলোয়াড় হব, কিন্তু আপনার মতো আমার ফ্যামিলি আমারে খেলতে দিতে চায় না আর কি। কাহিনীটা শুনতে খুব ভালো লাগছে সৈকত ভাইয়ের সম্পর্কে অনেক কিছু জানলাম আজকে। এক্স্যাক্টলি এই চেষ্টাটা তো থাকেই শুধু তোমাদের জন্য, সেই কারণে আমরা এই চেষ্টা গুলো চালিয়ে যাই যাতে করে তোমাদেরকে আমরা বাংলাদেশের যারা সত্যিকারের অ্যাম্বাসেডর, বাংলাদেশের সত্যিকারের সুপারস্টার, যারা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে পুরো বিশ্বের কাছে, তাদের সাথে যেন তোমাদেরকে সঠিকভাবে পরিচয় করিয়ে দিতে পারি, সে কারণে তো আজকের উদ্যোগ। সৈকত ভাই সাউথ আফ্রিকা ওয়ানডে ম্যাচে চাই, প্লিজ কাম ব্যাক ব্রো ভেরি সুন। সৈকতের যে কিরকম যুদ্ধংদেহী মানুষ, এই ইচ্ছার ব্যাপারে কিছু বলবে? মোহাম্মদ স্বপ্ন লিখেছে যে সৈকত ভাই তুমি সাউথ আফ্রিকা ওয়ানডে ম্যাচে চাই তোমাকে, প্লিজ কাম ব্যাক।
আসলে এটা আমি চালি হবে না, আসলে আমি আগে বলে নিছি যে আমি 80% এর মতো ওকে, এবং ডাক্তারদের রেকমেন্ড অনুযায়ী আমি হয়তো বিপিএল থেকে স্টার্ট করব। তো মনে হচ্ছে না যে সাউথ আফ্রিকা টুরে থাকতে পারবো, তো ইনশাল্লাহ দেখা হবে বিপিএল এ।
ওকে, অফকোর্স দেখা হবে, আমরা অপেক্ষায় থাকলাম। ফারুক লিখেছে, মোসাদ্দেক ভাই সালাম জানবেন, আজ জাতীয় দলে অনেক কষ্ট করে নিজেকে ইন করতে পারছেন, তার জন্য শুভকামনা রইল আরো, এবং সবাই দোয়া করছে তোমার চোখের ব্যাপারে, সবাই খোঁজ নিচ্ছে, মানুষ কি পরিমাণ কানেক্টেড, মানুষ কি পরিমাণ ভালোবাসে তোমাদেরকে। সৈকত, এই তো গেল স্ট্রাগলের কথা, এই গেল কষ্টের কথা, এই যে গেল ট্রান্সফরমেশনের কথা, দেন ফাইনালি ইউ আর সাকসেস নাওডেজ, রাইট? সফল হয়েছো, বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত সদস্য তুমি, তিনটি ফরম্যাটেই তোমার ডেবিউ হয়েছে বাংলাদেশে, এখন শুধুই সফলতার সেই ঘোড়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা, যেটার জন্য অপেক্ষায় আছি, যে কারণে পুরো প্রোগ্রাম জুড়ে আমি বলেছি আপকামিং সেন্সেশন। এই আপকামিং কথাটা আমি নিজেও মুখ দিয়ে আর বলতে চাই না, আমি ফাটায় ফেলতেছি আমাদের সৈকত সেই দৃশ্যটা দেখতে চাই, কারণ কারণ এই দৃশ্য তৈরি করার পেছনে যে উপাখ্যান, যে চিত্রনাট্য, সেখানে বহু মানুষের কষ্ট, ঘামে ভেজা শরীর, চোখের পানি, অনেক দীর্ঘ নিঃশ্বাস মিশে আছে। তো সেই জিনিসগুলোকে বৃথা যেতে দেয়া যাবে না কোনোভাবে, রাইট সৈকত? সৈকত, কিছু সফলতার কথা শুনি, কোথায় কোথায় গেলে, কোথায় কোথায় ঘুরলে, জীবনে কোন কোন জিনিস এক্সট্রিমলি এক্সপ্লোর করতে পারলে আজ পর্যন্ত, যেটা তুমি হয়তো চিন্তাও করনি?
যখন আসলে আমি এজ লেভেল শেষ করলাম, মানে যখন এজ লেভেল শেষ করার পর যখন আমি আন্ডার 19 যাই, আন্ডার 17 যখন আন্ডার 19 যাই, ওই সময়টাতে মানে আমার খুব ড্রিম ছিল যে ক্রিকেটের, আসলে সবাই জানে ক্রিকেটের স্বর্গ হচ্ছে ইংল্যান্ডে, তো ওটা আমার খুব একটা ড্রিম ছিল যে আমি ইংল্যান্ডে যাব, কখনো ইংল্যান্ডে যাব ক্রিকেট খেলতে, ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট খেলবো, তো এটা আমার খুব ড্রিম ছিল। তো ফাইনালি আমরা ইংল্যান্ডে ট্যুর করতে যাই আন্ডার 19, তো ইংল্যান্ডে যাওয়ার পর যখন এয়ারপোর্টে আমি নামি, তখন সবাই এখানে বসে অনেক মজা করতেছে, সবাই অনেক কিছু প্ল্যান করতেছে, ইংল্যান্ড আসছি, এখানে যাবো, এখানে যাবো, খেলবো, এটা সেটা। তো এর মাঝখানে আমি বসে বসে ওই সময় প্ল্যান করতেছিলাম যে ওখানকার একজন জিজ্ঞেস করতেছিল যে তোমাদের টিমের বেস্ট প্লেয়ার কে, তো ওই সময় আমার একটা ফ্রেন্ড দেখাই দিছিল যে ও আমাদের টিমের বেস্ট প্লেয়ার। তো ওই সময় আমি হাসলাম, হাসার পরে হাসার সাথে একই সাথে আমি চিন্তা করলাম যে যখন ইংল্যান্ডে আসছি, এটা যেমন আসাটা স্বপ্ন পূরণ হয়েছে, যদি আমি ইংল্যান্ডের মাটিতে একটা সেঞ্চুরি করতে পারি, এটা তাহলে আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো যখন আমরা খেলা, মানে আমাদের ফার্স্ট ম্যাচ হইলো, ফার্স্ট ম্যাচটা আসলে বৃষ্টির জন্য ম্যাচটা শেষ হয় নাই, ওই ম্যাচে আমি ব্যাটিং করছিলাম, 10 রানে আউট হয়ে গেছিলাম। তো সেকেন্ড ম্যাচটাতে ইংল্যান্ডের সাথে খেলা ছিল, তো সেকেন্ড ম্যাচটাতে আমার কোচ মানে কোনো একটা ভাবে চাচ্ছিল না যে আমি এই ম্যাচটা খেলি, তো যখন চাচ্ছিল না ওই ম্যাচটাতে, তো আমার আমাদের টিমের ফরেন কোচ ছিল হেড কোচ, আর আমাদের দেশি কোচ ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ, তো অ্যাসিস্ট্যান্ট কোচ যে ছিল উনি বলতেছিল যে না ও খেলুক, ও টিমের সিনিয়র প্লেয়ার, ও খেলুক, ও হয়তো দু একটা ম্যাচে পারফর্ম করতে পারে না, বাট ও কামব্যাক করবে। তো উনি আমাকে এসে বলতেছে, কোচের সাথে আমার এরকম কথা হয়েছে যে ও তো চাচ্ছিল না তুমি আজকে খেলো, তো তোমার বেস্টটা দাও, ট্রাই করো। তো সাথে সাথে আমি ড্রেসিং রুমে গেলাম, ড্রেসিং রুমে একটা কাগজ কলম নিলাম, আমি লিখলাম কাগজে যে আজকে আমি সেঞ্চুরি করবো, এটা লিখে আমি পকেটে নিলাম, নিয়ে আমি পকেটে করে নিয়ে কাগজটা নিয়ে ব্যাটিং এ গেলাম। এবং আমার কাছে ওই ম্যাচটাতে খুব লজ্জা লাগছিল যে আমাদের টিমের ফার্স্ট বোলার যে ছিল লাস্ট ডাউন ব্যাটসম্যান, ওকে ওয়ান ডাউনে ব্যাটিং এ নামাইছে, তো আমি নাম্বার 4 যে একটা পেস বোলার আমার আগে ব্যাটিং করতেছে, এটা
আমার বোলার লাস্ট ডাউন ব্যাটসম্যান তাকে ওয়ান ডাউনে নামানো হয়েছে।
হ্যাঁ, তো এই বিষয়টা আমার কাছে আসলে একটু লজ্জার মতোই লাগছে যে ও বোলার হয়ে আমার আগে ব্যাটিং করতেছে, আসলে এর মধ্যে আমি আবার আজকে ম্যাচ খেলার কথা ছিল না। তো আমি এর মধ্যে পকেটের মধ্যে কাগজটা লিখে রাখছি, এবং ওই ম্যাচটাতে আমরা 287 রান করি, ওটা টুর্নামেন্টের হায়েস্ট রান ছিল, এবং ওই ম্যাচে আমি 110 রানে নট আউট ছিলাম। তো এবং ওই ম্যাচে যখন আমি 100 করি, যখন 12 ম্যান ছিল রিজার্ভে যারা ছিল, যখন আমাকে পানি খাওয়াইতে আসলো, তখন আমি কাগজটা বের করে হাতে দিয়ে দিছি যে ওটা হেড কোচের কাছে দিয়ে দিও কাগজটা। তো ও কাগজটা দেখে একদম হা হয়ে গেছে যে কি হইল। তো আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তো পরে উনি বলতেছে যে তোমার হয়তো কোনো ধারণা নেই ওর জেদ সম্বন্ধে। তো ওটা আমার লাইফের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল, মানে আমি ওই সময়টাতে বুঝতে পারলাম যে যখন আমি ফ্রাস্ট্রেশনে থাকি, ওটা থেকে কামব্যাক করার জন্য মানে আমি চাইলে আমি পারি। আসলে বর্তমান সময়ে মানে অনেক ইয়াং জেনারেশন বলেন, যারা আছে এরা হয়তো নানান কারণে, হয়তো বিভিন্ন কারণে হয়তো ফ্রাস্ট্রেশনে থাকে, ফ্রাস্ট্রেশনের ফলে তারা হয়তো অনেকেই মানে নেশার দিক দিয়ে অনেকে তারা ঝুঁকে যায়, তারা ভাবে যে এটা থাকলে এটা করলে হয়তো তারা অনেক মেন্টাল মানে ডিপ্রেশন থেকে তারা হয়তো রিল্যাক্স থাকতে পারবে।
শুধু তাই না, এর চূড়ান্ত অবস্থাও দেখতে পাচ্ছি, সুইসাইডের মতো দুর্ঘটনাও কিন্তু ঘটছে এখন।
হ্যাঁ, এটা আসলে আমি লাস্ট কিছুদিন যাবত এটা দেখতে পাচ্ছি যে আসলে বিষয়গুলো এমন হচ্ছে। তো এটার সাথে আমি কোনোভাবে একমত না, কজ হচ্ছে যে এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমি নিজেই। এই জন্যই আমি নিজে যে আমি যে এলাকাতে থাকি এটা আমি বলছি যে এখানে ম্যাক্সিমাম ছেলেপেলেরা এমন। তারপরে ফ্রাস্ট্রেশনে যখন আমি ছিলাম ওই সময়টা থেকে আমি কিভাবে কাম ব্যাক করে আসছি, এবং স্ট্রাগল করলে যা মানুষ কষ্ট করে মন থেকে চাইলে মানুষ আসলে হইতে পারবে না, এটা পুরোপুরি ভুল ধারণা মানুষের।
একদমই তাই, সৈকতের ব্যাপারে আমি আর কাউন্টার
না যে আসলে
একদমই তাই, সৈকতের ব্যাপারে আমি সম্পূরক তথ্য দেয়া বা এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ সে যে জীবনের গল্পটা বলছে তার জীবন থেকে সেটা কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি, কারণ সেখান থেকে কিন্তু আমরা অটোমেটিক বুঝে যাচ্ছি একটা মানুষের কি পরিমাণ প্যাশন থাকলে, কি পরিমাণ জেদ থাকলে, কি পরিমাণ নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলে সে কাজের সফল হতে হয় বা হওয়া যায়। এবং সেই গল্প আমরা শুনছি, তা শুনলেই কিন্তু আমরা বুঝে যাওয়া উচিত যে আমাদেরও নিজেদের কাজের প্রশ্নে, নিজেদের প্রশ্নে কি পরিমাণ সতর্ক এবং মনোযোগী থাকা উচিত। আমরা লাইভে আছি ফেসবুক লাইভে, তোমরা চাইলেই কিন্তু আমাদের পেজে যুক্ত থাকতে পারো, আমাদের লাইকিংসের পরিমাণ 4,23,000 প্লাস, এবং সেখানে সৈকত আমাদের সাথে লাইভে। কিন্তু তার মধ্যেই একটু ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, তোমরা কিন্তু সাথেই থাকো, লাইভে কিন্তু কন্টিনিউ করছে আমাদের সৈকত, আবার ফিরে আসছি বিরতির পর, জাস্ট কয়েক সেকেন্ড বিরতি।
একেবারে তাই, চলে যাচ্ছে ছোট্ট একটা বিজনেস, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে। এনজয় করুন ভালোবাসার বাংলাদেশ, রাইট? সো এনজয়।
ভালোবাসা এক ঝাঁক, বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস, উড়ে যাই দুরাকাশ, শুরুর নেশে চলছে কেমন প্রশ্নে, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরুর নেশে চলছে কেমন
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কর রাশে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে, এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন এন্ড দেন কল রাশেক, কল করুন 09611444422, ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ, প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই, কল রাশেক প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
চোখে মুখে বিশ্বাস, উড়ে যাই দুরাকাশ, শুরুর নেশে চলছে কেমন প্রশ্নে, রোদ্দুর দুর্বার হাসি মুখ একাকার, শুরুর নেশে চলছে কেমন
শেয়ার করো ক্লেমার অফুরন্ত ফ্রেশনেস।
শুনছেন শুনছেন শুনছেন
শুনছেন সারাক্ষণ সারাবেলা
ঢাকা FM 90.4।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 2টা।
রায়া মাহমুদা যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে। আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
জি হ্যাঁ, দশটা স্টেশনে এখন ঢাকা FM পুরো বাংলাদেশ জুড়ে, সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি সৈকতের কাছে। সৈকত আছো তো না, রাইট? সৈকত, ওকে সৈকত, আমরা অনুষ্ঠান শেষ করছি অলরেডি, ডেটটা আমরা অনুষ্ঠান শেষ করি, কিন্তু যেহেতু আমরা একটু দেরিতে শুরু করেছি বলে বিধায় আমরা দেরিতে শেষ করতে হচ্ছে অনুষ্ঠান একদম শেষের দিকে। সৈকত, আমি সফলতার গল্পগুলো তো সবই শুনলাম, সফলতার বাকি ভিউ আমরা জানলাম, তো সফলতার যে কথাগুলো আমরা শুনছিলাম, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে সফল কিছু এক্সপিরিয়েন্সের ঘটনা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ প্রতীক্ষা, অনেক ছাড়, অনেক কি বলবো পিটুনি, অনেক তাচ্ছিল্য, সবকিছুর বিনিময়ে কিন্তু ফাইনালি সফল হওয়া হলো। কারণ বাংলাদেশ যখন ধরেই নিয়েছে, বাংলাদেশের সুপারস্টার বলতেই বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারকে বোঝানো হয়, সেখানে 11 জনের দলে জায়গা করে নেয়া, এটা আসলেই অসম্ভব রকমের পরিশ্রমী, প্যাশনেট, সফল মানুষ না হলে সেই দলে জায়গা হওয়ার কথা না। তো সেইখানে কিন্তু তুমি তিনটি ফরম্যাটেই নিজেকে অলরেডি প্লেস করতে পেরেছো, রাইট? তো আমি এখন শুধু আরো সামনের দিকে সফলভাবে এগিয়ে যাওয়ার সময়, এগিয়ে যাওয়ার পালা। বাট আমি একটু জানতে চাই যে তুমি জীবনে কি কি এখন পর্যন্ত তোমার অর্জনগুলো কি কি লাইফে, যেমন কোনো ফ্যানের কোনো ঘটনা, কোনো ফ্যানের পাগলামির কথা বলতে পারো, কোনো বড় ঘটনার কথা বলতে পারো, অথবা কোনো বড় হোটেলের এনভায়রনমেন্ট এক্সপ্লোর করতেছো সেই ব্যাপার বলতে পারো, এরকম ঘটনা যেগুলো যখন তুমি এক্সপ্লোর করো তখন হয়তো তোমার মনের মধ্যে এটা কাজ করে যে এই আমি এত কষ্ট করে এই জায়গাতে এসেছি, এই ভালো লাগাটার এখন কারণ হতে পেরেছি। তো এ ধরনের দু একটা ঘটনা, দু একটা এক্সপিরিয়েন্সের কথা একটু বলো প্লিজ।
আসলে আমি এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে আমরা লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ করলাম ওটার পরে একটা এক্সপিরিয়েন্স, আমি মনে করি যে এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। আসলে যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল ম্যাচ, সেমিফাইনালের জন্য আমরা কোয়ালিফাইড করি, ঠিক এর আগের ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের সাথে, যে ম্যাচটাতে রিয়াদ ভাই এবং সাকিব ভাই সেঞ্চুরি করে আমাদেরকে ম্যাচটা জিতাইলো। তো ওই ম্যাচটাতে আমি মানে 3টা উইকেট পাই এবং পাওয়াতে আমরা ম্যাচটা জিতি। তো ওটাতে মানে আমি আমার একটা খুব ইচ্ছা ছিল যে আমাদের ড্রেসিং রুমে যখন আমরা ম্যাচ জিতি আমরা করবো জয় এই গানটা গাই, এবং যারা ভালো পারফর্ম করে তাদের জন্য চিয়ার্স করা হয়। তো এটা আমার ভিতরে প্রতিদিন কাজ করতো যে আমাকে নিয়ে কোন দিন বলবে যে সিরিয়াস পারফর্মার দেখছেন। তো ওই দিনটাতে আমরা 3 জন পারফর্মার ছিলাম, আমি রিয়াদ ভাই এবং সাকিব ভাই। হাজার হাজার দর্শক মাঠে আমার নাম ধরে ডাকে এবং আমার জন্য আমি একটা চার মারলে একটা উইকেট পেলে যে তালিটা দেয়, আমি মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি ক্রিকেট খেলে টাকা ইনকাম করলাম বা আমি নাম আমার নাম হলো, এটার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো মানুষের ভালোবাসাটা। তো এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ করার পর যখন আমি দেশে আসলাম, তো ওই সময় প্রায় আমরা 2 মাসের মতো ট্যুরে গেলাম। তো ট্যুর থেকে আসার পরে যখন সামনে ঈদ ছিল, তো আমার একটা চিন্তা ভাবনা ছিল যে এর আগে পুরোপুরি রিল্যাক্স থাকবো, পুরোপুরি আউট অফ ক্রিকেট ফুল টাইমটা ফ্যামিলিকে দিব এবং কোনো বাইরে টাইরে যাবো না, বাসায় থাকবো এই বন্ধু বান্ধব এই পর্যন্তই। যেদিন আমি দেশে আসলাম এবং আমার বাসায় ময়মনসিংহে আসলাম, আমার মনে আছে আমি ভাত খাইতে বসলাম আইসাই, বিকজ বিদেশে বাইরের খাবার ফরেন খাবার বেশি, তো বাঙালি খাবার খুব একটা পাওয়া যায় না। তো বাসায় এসে চিন্তা ভাবনা আছে যে যা ফেভারিট খাবার গুলো ছিল সবগুলো খাবো। তো যখন বাসায় আসলাম খাইতে বসলাম, তো আমার খাওয়া পুরোপুরি হয় নাই, হাফ খাওয়া শেষ হয়েছে। এই সময় আমার দরজায় চার পাঁচজন ছেলে নক করতেছে। তো এর মধ্যে আম্মু এসে বলতেছে যে চার পাঁচটা ছেলে আসছে, বলতেছে তোমার সাথে ছবি তুলবে। তো আমি বললাম যে আমি তো ভাত খেতে বসছি, তো খাওয়া তো শেষ হয়ে আমি খাই নেই। তো ওনারা বলতেছে ভাই ঠিক আছে খাই নেন, সমস্যা নেই, আমরা আপনার জন্য একদম সকালবেলা সাতটার থেকে ওয়েট করতেছি। তখন বাজে বিকেল পাঁচটা। তো আমি বললাম যে সাথে সাথে হাতটা ধুইলাম, ধুয়ে ওদের কাছে গেলাম, বললাম যে ভাই বলছে না ভাই আপনি আসছেন মাত্র, আপনি খাই নেন, আমরা ওয়েট করতেছি, এতক্ষণ ওয়েট করতে পারছি আর একটু সময় ওয়েট করতে পারবো, অসুবিধা নেই। ওরা বললাম যে ভাই আগে আপনি ছবিটা তুলেন। তো ওরা ছবিটা তুললো, তোলার পরে বললাম যে ভাই আসেন বসেন, বাসায় খাওয়া দাওয়া করেন এসে। ওরা বলে যে না ভাই আপনারা একটু দেখতে পাচ্ছি, আপনার ছবি তুলতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বেশি কিছু, আমাদের খাওয়া লাগবে না, আমাদের পেট ভরে গেছে। তো ওদের কথা শুনে আসলে আমি রুমে ঢুকে আর কিছু খাইতেও পারলাম না। তো আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল যে আমার লাইফের এত এক্সপিরিয়েন্স, এত মজার মজার কাজ করছি আমরা, অনেক দুষ্টুমি ফ্যামিলি করছি। তো এই বিষয়টা আমার ভিতরে একদম টাচ করে গেছে যে আসলে আমরা যখন দেশের জন্য ভালো একটা কিছু করি বা যখন আমরা দেশের পরে কিছু করতেছি, তখন মানুষ আমাদেরকে কতটুকু সম্মান দিতেছে, যে আমাদেরকে নিয়ে কিভাবে তারা চিন্তা করতেছে, এটা আমার কাছে অনেক বেশি কিছু অর্জন আর কি।
অর্জনের মধ্যে কাভার করলে ফ্যান ফলোয়ার যারা তাদের ভালোবাসা, কাভার করলে বিভিন্ন জায়গায় যে যাচ্ছ, বিভিন্ন এনভায়রনমেন্ট এক্সপ্লোর করছো, সেই ভালো লাগার কথা। কাভার করলে তুমি তোমার সতীর্থদের কাছ থেকে যে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ, সেই ভালো লাগার কথা। বন্ধু বান্ধবের কাছে কি কেমন হিরোইজম, এই ব্যাপারটা কেমন ভাবে আসলো? ওরা কি অনেক বেশি ইনার্সিয়াতে ভোগে, হীনমন্যতায় ভোগে? কারণ ওদের তোমাদের এলাকার প্রেক্ষাপট তো সেই অর্থে অনেকেই সেভাবে বড় হয়ে উঠতে পারেনি, সমসাময়িক যারা, তারা কি নাকি কি করে তোমার সামনে যখন পড়ে?
আসলে আমার ফ্রেন্ড বলতে আমার মানে একদম কয়েকজন মাত্র ফ্রেন্ড, হাতে কোনো চার পাঁচজন ফ্রেন্ড। তো আর এমনিতে সবার সাথে খুব ভালো সম্পর্ক। তো আমার ফ্রেন্ডরা যারা আছে ওরা আমাকে মোটেও মূল্যায়ন করে না, আমি এজ এ ন্যাশনাল প্লেয়ার। তো ওরা
যেটি হয়
আগে যে সৈকত ছিলাম ওই সৈকত ওদের কাছে আসি,
হালকা মুরগি ডাল বরাবর
আগের মতোই এখন পর্যন্ত এরকমই। বাট আমার যে হোম টাউনে যে আমার
এলাকার সমসাময়িক যারা, তাদের কথাই বলছি,
সমসাময়িক যারা, এরা এদের কাছ থেকে রেসপন্সটা আমি অন্যরকম ভাবে পাই।
এরকম
আসলে সত্যি কথা বলতে গেলে যে কিছু ছেলে পেলে আছে যারা
আমার এটা লাগবে ওটা লাগবে সব,
এটা তো একটা দিক আছেই। তো সবচেয়ে বড় কিছু কি আমি যেটা মনে করি, একটা সম্মানের দিক থেকে কিছু কথা আসলে যে কথাটা আসে, তো আমার আমার বয়সী, আমার থেকে একটু বড় বা একটু ছোট যারা আছে, হয়তো এদের মধ্যে অনেকেই অ্যাডিক্টেড, অনেকেই নেশা করতেছে। তো যখন আমি বাসা থেকে বেরোয় যাই, এরা আসলে আমাকে দেখলে এমন একটা ভয় এদের ভিতরে কাজ করে, সম্মানের সাথে যে কাজটা এরা করে। তো এটা একটু অন্যরকম, যে আমি এরা এলাকার একটা মুরব্বী দেখলে হয়তো ওরা ওইভাবে রেসপন্স করে না, কিন্তু হয়তো আমি একটা কথা বললে তারা এটা অনেক বেশি রেসপন্স করে। তো এরকম দু একজন আছে যারা হয়তো এদিকে ছিল এবং আমার কথা শুনে হয়তো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর লাইফটা কি আসলে, লাইফটা আসলে নেশা না, লাইফটা আসলে ফ্রাস্ট্রেশনে
সরে আসছে,
মানে এদিক থেকে তারা সরে আসছে। এটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য।
বাকিদের ক্ষেত্রেও তো একই উদ্যোগ নিতে পারো তুমি সৈকত।
আসলে এটা সত্যি কথা বলতে গেলে আমার, আমি আসলে এসব হতাশাগ্রস্ত যারা আছে মানুষজন, যারা হয়তো অনেকে রিহ্যাব সেন্টারে আছে, তো আমি এর আগে অনেকবার হয়তো চেষ্টা করছি, কিন্তু এরপর থেকে হয়তো আজকের পর থেকে আমি অনেক বেশি চেষ্টা করব।
চেষ্টা করবে কারণ তোমার এলাকা তো,
এবং তাদের আমি এটা বলার চেষ্টা করব যে আমি, তোমরা ভয়ের কিছু নাই, আমি তোমাদের সাথে আছি
একদম। তাই
আসলে আমার বিষয়ে আমার জীবনে কি কি হয়েছে আমি প্রয়োজনে তাদেরকে 100 বার এই কথাটা বলবো।
সেটাই, এবং শুধু কিছুই নাই, প্রত্যেকের আছে এদের জন্য প্রয়োজনে পিঠে একটু হাতটা রাখা যে আমি তোমার সাথে আছি। এটা একটা অসুখের মতো, এটা একটা ডিজিজের মতো, আমি তোমাকে হেল্প করতেছি, প্লিজ কাম ব্যাক, ফিরে আসো, রিটার্ন ব্যাক করো, আমি আছি তোমার সাথে, এই এতটুকু দরকার। এবং তোমার মতো স্টাররা যখন এই কাজটা করে, কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। ঠিক আছে সৈকত, কারণ স্রষ্টা তোমাকে ভালোবেসেছেন, স্রষ্টা তোমাকে লক্ষ কোটি মানুষের ভালোবাসার কারণ বানিয়েছেন।
সো তোমার তো কিছু রেসপন্সিবিলিটি অটোমেটিক চলে আসে সেই মানুষগুলোর জন্য,
তা তো অবশ্যই।
ওকে,
চেষ্টা করি আমি কিছু একটা করতে পারি এদের জন্য।
সৈকত অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। প্রথম কথা, মানে একদম আমাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু ইউ যে এত প্রাণ খুলে কথা বলার জন্য। স্টারডাম তোমাকে এতটুকু ছুঁয়ে যায়নি, যেভাবে তুমি প্রাণ খুলে কথা বলেছো তার কারণে আমার ক্লেমন ভালোবাসার বাংলাদেশের লিসেনার্স যারা আছে তারা কিন্তু খুব পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে, একটা মানুষের সফল হতে গেলে যে কোনো পরিস্থিতি, যে কোনো কষ্টের ভেতর দিয়ে তাকে যেতে হতে পারে, মানসিকভাবে যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়ার মতো মানসিক জোর এবং প্রস্তুতি থাকা উচিত, যা তোমার জীবনে, তোমার জীবনে হেন কোনো কষ্ট নাই যে কষ্টের সামনে তুমি পড়নি, বাট কখনোই তোমার ভালোবাসা থেকে, তোমার প্যাশন থেকে, তোমার প্রথম প্রেম তোমার ক্রিকেট, সেখান থেকে তুমি কখনোই পিছপা হয়নি, তারই হয়তো আজকের চূড়ান্ত পরিণতি বা তার সফল পরিণতি সেটি হচ্ছে যে সফলভাবে বাংলাদেশ ক্রিকেটে তিনটি ফর্মেটে তুমি খেলার সুযোগ পেয়েছো। শুধুই কি বন্ধুত্ব, শুধুই কি বাবা মার ভালোবাসা, শুধুই কি ক্রিকেট, শুধুই কি সতীর্থের ভালোবাসা, প্রেম কি একবারও আসেনি? এ কোয়েশ্চেন জাতির জন্য না, এ কোয়েশ্চেন তোমার জন্য, জাতি জানতে
আসলে এটা যদি বলতে চাই,
দেখি 50-এর পর ইলেকশন করতে পারবা কিনা, দেখি পলিটিক্স থেকে।
আমার জীবনে প্রেম আসছে, একবারই আসছে, সেটা হচ্ছে ক্রিকেটের সাথে আসছে। ক্রিকেটই আমার প্রেম, ক্রিকেট আমার ভালোবাসা, তো আমি এই প্রেমটাকে সারা জীবন কন্টিনিউ করতে চাই, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার শক্তি থাকবে ক্রিকেট খেলার মতো। তো আমি ফিল করি যে এটাই আমার প্রেম, এটাই আমার ভালোবাসা।
ওকে, আমি তোমাকে মন থেকে বলি কোয়েশ্চেনটা কেন করলাম। ফার্স্ট এই কোয়েশ্চেনটা করলাম এই কারণে যে সবাই জানতে, মানে কি বলে, লিসেনার যারা আমাদেরকে শুনছে, এই কোয়েশ্চেনটা না করলে ইনকমপ্লিট থেকে যায়, একটা মানুষের জীবনে সব থাকবে, প্রেম থাকবে না, এটা হতে পারে না। সো এই কোয়েশ্চেনটা আমাকে অন্তত করতে হবে একজন উপস্থাপক হিসেবে। আমি কি বুঝাতে পারছি তোমাকে? বাট কোয়েশ্চেনটা করার সময় মনে মনে চাচ্ছিলাম যে স্রষ্টাও যেন বলে যে আমি কারো প্রেমে পড়িনি। স্রষ্টা আমি চাইও না পৃথিবীর সমস্ত সুন্দরীদেরকেও দেখে যেন মনটা দুর্বল না হয়, আমি চাইও না ও প্রেমে পড়ুক, কারণ ওর মাথায় বাংলাদেশের দায়িত্ব নিয়েও ঘুরতেছে। এখন শুধুই প্রথম এবং শেষ প্রেম হিসেবে থাকুক ক্রিকেট, ক্রিকেট এন্ড অনলি ক্রিকেট, যাতে করে ও সাধনার জায়গাতে ধ্যান ভঙ্গ না হয়, ও যেন একদম সাধু সন্ন্যাসের মতো, ঋষি মুনি ঋষির মতো করে ক্রিকেটকে নিয়ে ধ্যান জ্ঞান করে জব করতে থাকে, তবে ওর কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু ফলাফল পাবে। আমাদের তো আসলে উপলক্ষ খুব কম নিজেদের, মানে কি বলবো, নিজেদেরকে গর্ব করা, নিজেদেরকে পরিচিতি করানোর বিশ্বের দরবারে। আমাদেরকে তো শুধু মানুষ ছোট করে রাখতে চায়, শুধু মানুষ আমাদেরকে বলে তোরা তো গরিব জাত, তোরা নিচে থাক, ছোট থাক, বেশি বাড়িস না, একদম ই হয়ে থাক। তো তোমাদের মতো মানুষের কল্যাণে আমরা অন্তত ক্রিকেটের মধ্য দিয়ে হলেও গর্বের একটা জায়গা তৈরি করতে পেরেছি সোফার, এখন পর্যন্ত। এটা আমরা কোনোভাবে হাতছাড়া করতে চাই না সৈকত, তাই আমরা কিন্তু চাইও না যে তোমাদের মনোযোগটা অন্য কোথাও শিফট হোক। ভালোবাসা, প্রেম, এসবের জন্য বহু বড় জীবন পড়ে আছে সামনে, নো প্রবলেম। যেমন শাকিব এবং শিশির, ওরা কি ওদের জীবন এক্সপ্লোর করছে না? সেরকম ভালো একটা জীবন তোমাদের জীবন আসবে সেই প্রার্থনা করি, কিন্তু ধ্যানে যেন ভঙ্গ না হয়, শুধুই তুমি তোমার প্রথম এবং শেষ প্রেম ক্রিকেট নিয়েই থাকো, এটা আমিও মন থেকে চাই। ওকে, অনুষ্ঠান শেষ করব, শেষে কিছু বলার আছে কিনা একদম শেষ মুহূর্তে? আমি কিছু প্রেক্ষাপটের কথা বলে তোমাকে একটা জিনিস জানতে চাইবো সৈকত, একটা জিনিস লাস্ট মুহূর্তে আমি জানতে চাইবো যে যখন কোনো, মানে ধরো তুমি তো বিশ্বের বিভিন্ন দেশে এখন যাচ্ছ, আর আমি জানি, যদ্দ জানি যে ক্রিকেট টিমের প্লেয়ারদেরকে একদম ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়, যেখানে যায় তারা কিন্তু একদম ওই লেভেলের ট্রিটমেন্ট পায়, এবং দেখা যায় প্রেসিডেন্সিয়াল সুইট যেখানে থাকবার সুযোগ তোমার হচ্ছে, অথবা বাংলাদেশের ক্রিকেটীয় মাঠের যে কথাগুলো বলছিলে, মাঠে যখন চার ছক্কা মারছ তখন মানুষের মধ্যে যে পরিমাণ রিফ্লেকশন তুমি দেখো, যে আওয়াজটা শোনো, অথবা তুমি বল করছো, ব্যাক টু ব্যাক উইকেট পাচ্ছ, রান বেঁধে রাখছো বিপক্ষ দলে, সবাই আওয়াজ দিচ্ছে, সতীর্থরা মাঠে চেঁচামেচি করছে, সবাই বলতেছে সৈকত ওয়েল ডান, ওয়েল ডান, জাস্ট ক্যারি অন, এইভাবেই এভাবেই হবে, শাবাশ, যে ওয়ার্ডগুলো আমরাও শুনতে পাই টেলিভিশনের ভিতর দিয়ে,
এবং তোমার পরিবারেরও চেহারা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। তোমার পরিবর্তনের সাথে সাথে পরিবারেরও রূপ রং সব জায়গাতেই দারুণ এক ভালো লাগার দোলা এসে লেগেছে, দারুণ এক পরিবর্তন এসেছে, যা তুমি চিন্তা করতে, স্বপ্ন দেখতে। সেগত সবকিছু এখন সেটেল, সবকিছু ঠিকঠাক, সবকিছু একদম স্বপ্নের মতোই যাচ্ছে, সবই আছে। যে নাই সে শুধু সেই বাবা। কল্পনা করা যায়, ভাবা যায়, একটা মানুষ কত বড় বাবা হলো, নিজের জীবনটাকে এভাবে আত্মাহুতি দেওয়ার মতো কলিজা তিনি রাখতে পারেন, যার কলিজার টুকরা সন্তানদের জন্য কোনো কিছু করবার আপাত দৃষ্টিতে তার ক্ষমতা নাই ভেবে সে তার নিজের প্রয়োজনে একটা পয়সা খরচ করতে চায়নি বলে তার প্রেসক্রিপশনের যে অবজারভেশন ছিল ডক্টরদের, সেগুলোকে সে ফুলিয়ে দিয়ে তুলে দিয়েছে, যাতে করে কেউ পিড়াপিড়ি না করে। বিপদের সময় ওই সামান্য জমিটা বিক্রি করেই হয়তো তোমার পরিবার সার্ভাইভ করেছে, কিন্তু সবাই যদি জানতো যে তোমার বাবা অপারেশন খুবই জরুরি, হার্টে রিং পরানো প্রয়োজন বা বাইপাস করতে হবে, তখন কিন্তু কেউ কিছু ভাবতো না, নিজের শেষ সম্বলটুকুও কিন্তু সবাই বেঁচে দিত। একদমই তাই, সমস্ত সম্বলটুকু তোমরা বেঁচে দিতে, এটা বাবা খুব ভালো করেই জানতেন। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষই আসে সৈকত, যারা নিজেদের ভেতর দিয়ে স্বপ্ন দেখতে জানে না, যারা স্বপ্নই দেখে তাদের সন্তানের ভেতর দিয়ে, তাদের ঔরসে যে মানুষগুলো আসে তাদের ভেতর দিয়ে, তারা কখনো এইভাবে পরিচিত হতে চায় না যে আমি অমুক, তারা বারবারই এভাবে পরিচিত হতে চায়, তোমরা সবাই আমাকে বলো আমি সৈকতের বাবা, আমি মুসাদ্দিকের বাবা, বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত অংশীদার, সৈকতের বাবা আমি। তো এই মানুষগুলোর পক্ষেই কিন্তু এই ধরনের স্যাক্রিফাইস করা সম্ভব। উনি খুব ভালো করেই জানতেন, উনি চাইলেই বাঁচবার জন্য সে ব্যবস্থা করতে পারতেন। সৈকত, এটা সত্যি ব্লেসিং যে এমন বাবার ঘরে তুমি জন্ম নিয়েছ, কিন্তু আমি বিশ্বাস করি
আমি এই জন্য নিজের অনেক লাকি মনে করি আমি, যে আসলে মানে উনি ছিলেন আমার বাবা সত্যি কথা বলতে।
এবং সবকিছু মিলিয়ে আমি তো বুঝতেই পারছি তোমার কথা শুনে যে সব ঠিক আছে, সবকিছু সুরে বাজছে, কিন্তু কোথায় যেন একটা খাখা, কোথায় যেন একটা নিঃসঙ্গ, কোথায় যেন কোনো কিছুই ঠিক নাই, কোথায় যেন একদম চারিদিক খাখা করে আছে, কারণ এই মানুষটা তোমার পাশে বসে তোমার খেলাটা দেখছে না। তোমার এই অতৃপ্তি, তোমার এই কষ্ট, তোমার বাবার জন্য দীর্ঘ নিঃশ্বাস, তোমার জন্য সারা জীবন আশীর্বাদ হয়ে থাকুক। এন্ড অফকোর্স আমরা দোয়া করি নাফেরার দেশ থেকে অবশ্যই স্বর্গে বসে তিনি দেখছেন যে তার ছেলে আজকে কত মানুষের ভালোবাসার কারণ হয়েছে। স্রষ্টা তো বলেছেন যে দশ যেখানে আমি স্রষ্টা সেখানে এক্সিস্ট করাটা আমার জন্য ফরজ হয়ে যায়, তাই যদি হয় তাহলে অবশ্যই তিনি তোমার বাবাকে স্বর্গে রাখবেন, যেমন যত্ন আত্মীয় তোমাকে রেখেছিলেন তিনি, তেমনই যত্ন আত্মীয় ভালোবাসায় তিনিও তাকে রাখবেন। সৈকত, বিদায় নিচ্ছি। আপাত দৃষ্টিতে আমাদের জেনারেশন স্পেশালি ইয়াংস্টাররা কিন্তু ভালো নাই, সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের ভালগার অ্যাক্টিভিটিজ অনেকে জড়িয়ে পড়ছে, সেফ ইন্টারনেট বলতে যা বোঝায় তা কিন্তু দেখছি না আমরা, অ্যাডিকশনের মধ্যে অসম্ভব রকমের ইনভলভমেন্ট দেখা যাচ্ছে। আর সবচেয়ে ওর্স পার্ট হচ্ছে একটু এদিক ওদিক হলে, একটু দুশ্চিন্তার কিছু ঘটলেই এতটুকু যেন নিজের নার্ভের প্রতি কন্ট্রোল নাই, সাথে সাথে নিজের জীবনটাকে শেষ করার জন্য পাগল হয়ে যাচ্ছে।
সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইম ছিল ফেসবুক হোক বা কোন একটা প্রোগ্রামের লাইভে আসার, তো এটার অবশ্যই একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আসলে আমি আমার লাইফের এই হিস্ট্রিটা হয়তো আমি নাও বলতে পারতাম। এটা বলার একটাই কারণ হচ্ছে যে হতাশাগ্রস্ত যারা যারা এডিক্টেড যারা আছেন, মানে যারা নেশার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এবং যারা অলরেডি হয়ে গেছে এটার প্রতি মানে অ্যাট্রাক্টেড, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে আসলে নোবডি নোজ তার লাইফটার কতটুকু ইম্পর্টেন্স, এটা সে হয়তো জানে না। তার জীবনে সে দেশে থাকলে হয়তো দেশের একটা অ্যাসেট সে হইতে পারত, হয়তো দেশ একটা কিছু মিস করতেছে। তো আমি যেটা মনে করি যে এটা কোনোভাবেই মানে যৌক্তিক না যে একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে আসে সুসাইডের দিকে যাবে। তো এটা আমি শুধু আমি না, আমার আমাদের পুরো ফ্যামিলি, আমাদের ক্রিকেট টিম, আমাদের ক্রিকেট টিমটা হচ্ছে একটা ফ্যামিলি, তো আমাদের পুরো ফ্যামিলি সবারই অ্যাডভাইস এটা, এবং আমরা প্রায় সময় এটা নিয়ে কথা বলি। তো মানে সবাই আপনাদের পাশে আছে, আপনারা প্লিজ
নিজের লাইফটার ইম্পর্টেন্স দিবেন এবং নিজের লাইফটাকে কাউন্ট করবেন, যে আপনাদের লাইফটার হয়তো অনেক ইম্পর্টেন্স আছে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো এটা থেকে একটু দূরে আসার চেষ্টা করবেন প্লিজ, আমরা আপনাদের সাথে আছি। তো আমার মেইন রিজনটা ছিল আজকে এই কথাগুলো বল মানে বলে আপনাদের পাশে আমরা আছি এটা বলার জন্য আমার মেইন উদ্দেশ্য ছিল আসার। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি আমার কথাগুলো কি ছিল বা আমি কি বলতে চাচ্ছি, এবং ভবিষ্যতে হয়তো এরকম প্রোগ্রামে আমি আরো অ্যাটেন্ড করতে পারলে খুশি হব। তো থ্যাংক ইউ ভেরি মাচ ঢাকা FM 90.4। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
থ্যাংক ইউ। এবং আমরা প্রতি মুহূর্তে চাই, প্রতি সময়ে চাই যে যে ক্যাম্পেইন আমরা চিন্তা করছি, যে ভাবনার মধ্যে আছি যে কোন রকমের অ্যাডিকশন না, অ্যাডিকশনকে পুরো দস্তুর না বলো এবং
না বলো।
এবং সৈকতের যদি কিছু ইনফরমেশন আমি কোট আনকোট বলতে চাই যে কি পরিমাণ ফ্রাস্ট্রেশন একটা পরিবারের মধ্যে থাকতে পারে, কষ্ট থাকতে পারে, যে কষ্টটাকে রিভার্স করে তাকে ফিরে আসতে হয়েছে, স্পেশালি বাবা চলে যাওয়ার পর, যে বাবা ছিল তার জীবনের একেবারে একমাত্র মূলমন্ত্রই বলবো, যার যাকে উপজীব্য করে সৈকত সামনের দিকে এগিয়ে চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতো। সেই মানুষটা যখন চলে গেলেন, সৈকত যখন বুঝতে পারলো যে আমি তো কিছুই করতে পারলাম না আমার বাবার জন্য, এই অসম্পূর্ণতা অক্ষমতা যখন তাকে গ্রাস করে ফেলল, সৈকত হচ্ছে সেই ছেলে যে ছেলে একটা জুতা কিনবার জন্য পাগল প্রায় হয়েছিল, তার নতুন জুতা হারিয়ে যাওয়ার পরে টেম্পারমেন্ট নষ্ট হয়ে গেছে এমন একটি জুতোর ব্যবহার করেছে প্রায় 2 বছর, কত জায়গায় যে সেলাই পড়েছে ওই জুতোর, সেই জুতার সেটা গুনে শেষ করা যাবে না। এভাবে যে নিজের জীবনটাকে একের পর এক পার করে নিয়ে এসেছে, তার জীবনের সবচেয়ে বড় পুঁজিটা যখন হাতছাড়া হয়ে গেল তার বাবা, তার পরের দিনও কিন্তু মাঠে যেতে তার ভুলো হয়নি, সেই স্ল্যাবের উপর বসে থেকে শুয়ে থেকে দিন পার করে দিয়েছে, খাওয়ার পরে বাড়িতে জিরিয়ে নেওয়ার মতো মন মানসিকতা যার মধ্যে কাজ করেনি, এগুলোকে প্যাশন ছাড়া, এগুলোকে সেই কাজের প্রতি ভালো লাগা বা পাগলামি ছাড়া আর কি বলা যেতে পারে, সে মানুষটি দিনের পর দিন কত কষ্ট, স্পেশালি বাবা চলে যাওয়ার পরে পরিবারে যে পরিমাণ ঘর অমনিশা নেমে আসে, যে কষ্টের সমুদ্রে ভাসতে থাকে পরিবারটি, সেটা ছোট ছোট ভাই তাদেরকে নিজের চোখের সামনে দেখছে না খেয়ে কষ্ট করতে, একবেলা আধবেলা খেয়ে খেয়ে থাকছে, কখন খালার বাড়ি থেকে খাবার আসবে তার জন্য প্রতীক্ষায় থাকতে হচ্ছে, সেই সময়গুলোতেও সে ছেলেটি প্রচন্ড রকমের ধৈর্য ধারণ করে এই কষ্টগুলোকে সামাল দিয়ে সে তার লক্ষ্যের প্রতি কিন্তু অবিচল থেকেছে, সে কিন্তু ভালোবাসা তার ক্রিকেট, প্রেম তার ক্রিকেট, সে ক্রিকেটের সাথে কোনোভাবেই তখনও কিন্তু বিচ্ছেদ বা বৈপরীত তৈরি হয়নি। শুধু কি তাই, যখন স্পেশালি এই কথাগুলোর কথা আসছিল, ফাইনাল যে কথাগুলো ইনফরমেশনগুলো দিচ্ছিলে, যখন তুমি বলছিলে যে আমার আমার এই ভালোবাসা, আমার এই ক্রিকেট, আমার এই আমার এই জীবন, এবং 100 টাকা তোমার জন্য বেঁধে দেওয়া হতো, এখানে 5 টাকা বেশিও নাই 10 টাকা কমও নাই, কিভাবে সার্ভাইভ করে ওই টাকার মধ্যে আমি ব্যবস্থা করতে পারি, ক্লাস 7 এ পড়া একটা ছেলে একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে চেঞ্জ করতেছে, আবার আরেকটা গাড়িতে উঠতেছে, 3-3টা বাক্স প্যাটরা সামনে কাঁধে নিয়ে কিভাবে সে সামাল দিতে পারে, এগুলো কখন সম্ভব হয়, এত অস্বাভাবিক ব্যাপারগুলো একটা মানুষের সাথে দিনের পর দিন ঘটে চলেছে, তারপর সে স্বাভাবিকভাবে এগুলোকে ম্যানেজ করতেছে, কখন পসিবল হয়, তখন পসিবল হয় যখন ওই কাজটি তার প্রেমের জায়গায় চলে যায়, ওই কাজটি তার অসম্ভব রকমের ভালোবাসার জায়গায় চলে যায়। এখন যারা আমরা প্রতিদিন আক্ষেপ করতেছি, প্রতিদিন এক্সকিউজ দিচ্ছি, এটার জন্য ওইটা হয়নি, ওটার জন্য এটা হয়নি, আমার বাবা এটা করলো আমার এই হতে পারতো, আমার মা এটা করলে সেটা হতে পারতো, বন্ধুরা এটা করলো না, অমুক সেটা করলো না, এসব ঠুনকো এক্সকিউজের কি কোনো সুযোগ আছে আজকে এই অনুষ্ঠানটি দেখার পর শোনার পরে? তাহলে এই মানুষটা কি অ্যালিয়ান, এই মানুষটা কি মঙ্গল গ্রহে থেকে এসেছে? যে সৈকতের জীবনের গল্প আমরা শুনলাম, কোনো কিছুরই প্রয়োজন নাই, প্রয়োজন শুধু ভেতরের প্যাশনটাকে রেডি করা, প্রয়োজন শুধু সেই জেদটাকে জিয়ে রাখা, প্রয়োজন শুধু যে কাজটা আমি করতেছি, যে কাজটা করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, সেটাকে আমার প্রথম প্রেম এবং শেষ প্রেম হিসেবে নির্ধারণ করা, তাহলে সে মানুষটা সফল হতে বাধ্য। প্রয়োজন অবশ্যই নিজের ইগোটাকে বাঁচিয়ে রাখা, জিয়ে রাখা, যে কত বড় কলিজার সাহস তো যে তুই আমাকে এই কথা বলিস যে 50 টাকা পাওয়ার জন্য আর 1 প্যাকেট বাইরে বিরিয়ানির জন্য এসে দাঁড়িয়ে আছিস। ভেতরে আগুনটাকে জ্বালিয়ে রাখা, ভুলে না যাওয়া যে আগুন জ্বালিয়ে রেখেছিল সে, তারই কনসিকুয়েন্স, তারই ফসল এখন, যে পৃথিবীর সমস্ত নাম করা 5-স্টার হোটেলগুলোর প্রেসিডেন্সিয়াল সুইট রেডি হয়ে থাকে ওর জন্য, ওই বিছানা প্রস্তুত থাকে কখন এসে সৈকত এখানে আরাম করবে, পৃথিবীর নাম করা স্টেডিয়ামগুলো গ্যালারি ভর্তি হয়ে থাকে সৈকতের নামে হর্ষধ্বনি দেওয়ার জন্য। এরা বড় মাঠের প্লেয়ার, এরা ভিশনারি, এরা বড় মাঠে খেলতে এসেছে, ওরা অনেক বড় হতে এসেছে, সেই জেদগুলোকে জিয়ে রাখতে হয় এভাবে।
প্যাশন এরকম থাকা উচিত, একবার না দুইবার না তিনবার না চারবার চেষ্টা করেছে বিকেএসপি তে সিলেকশনের জন্য, এরকম কলেজার চোর থাকতে হয়, এরকম ধৈর্য থাকতে হয়, তবেই সৈকত হওয়া যায়। থ্যাংক ইউ বাড়ি, তুমি আমার বয়সে প্রায় অর্ধেক কিন্তু অনেক কিছু শিখেছি তোমার কাছে। আজ অনুরোধ করছি সবাইকে, প্লিজ কাম ব্যাক, যারা রিকশনের মধ্যে আছো প্লিজ কাম ব্যাক, তোমাদের সাথে অনেকের স্বপ্ন অনেকের ভালোবাসা মিশে আছে, অনেকে তোমাদের চোখ দিয়ে স্বপ্ন দেখতে চায়, অনেকে নিজেদের মনের সাথে কলিজার সাথে তোমাদের স্বপ্ন মিশিয়ে রাখতে চায়। প্লিজ কাম ব্যাক, যারা রিকশনের মধ্যে আছো তোমরা অসুস্থ, অনেক কিছু বলতে গিয়েও বলতে পারা যায় না, কাছের মানুষগুলো শুধু অপেক্ষায় থাকে কখন রাত ভোর হবে, কখন আগের ওই মানুষটাকে আবার পাওয়া যাবে, যে মানুষটা তোমার প্রয়োজনে তোমার জন্য তোমার দুঃখ বুঝে তোমার পাশে থেকেছিল, তোমার পাশে শুয়েছিল, তোমাকে বাঁচাতে চেষ্টা করেছিল, সেই মানুষটা আবার তোমাকে কিভাবে পাবে তার জন্য ছটফট করতে থাকে। উই অল টুগেদার ওয়েটিং, কবে তোমরা তোমাদের অ্যাডিকশন ছেড়ে খারাপ সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে আবার ফিরে আসবে আমাদের কাছে। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগার, প্রত্যেকটা হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসা দিয়ে।
Exclusively on FusionBD.com.